exclusively on FusionBD.com.
প্রোডাকশন ম্যানেজার হিসেবে আছি।
গ্রেট। সো সেই সাভার থেকে আপনি এখন বাড্ডাতে ভূত স্টুডিওতে নিজের জীবনের অভিজ্ঞতাগুলো বলতে, তাই তো?
জি।
ওকে, আরেকজন বন্ধু রয়েছেন, কি নাম ভাই আপনার? আমার সাথে দুজন মানুষ আছেন, একজন স্টুডেন্ট এবং আরেকজন সার্ভিস হোল্ডার, এবং দুজন মানুষের সাথে আমরা কথা বলবো, দুজনের জীবনের অভিজ্ঞতা, অবশ্যই সেই অভিজ্ঞতাগুলো ভৌতিক, সেগুলো আমরা শুনবো। বাট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আসতে চাইলে এই মানুষগুলোর মতো রেজিস্ট্রেশন করে আসতে হবে। কি করে করবে? মোবাইল আছে, তাতে মেসেজ অপশন দেওয়া আছে, মেসেজ করতে হবে ফেসবুকে কোন রকমের ইনবক্স কিংবা টেক্সট করলে আমরা কিন্তু সেখানে সাড়া দিব না। সত্যি যদি তোমার কাছে এই ধরনের কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকে যেটা তুমি নিজে ফেস করেছো, কিংবা তোমার ফ্যামিলি মেম্বার, সে তোমার বাবা হতে পারে, দাদা হতে পারে, তাদের কাছ থেকে গল্পটা শুনেছো, সে ঘটনাটা তুমি এসে তাদের পক্ষ থেকে লাইভে শেয়ার করতে চাও, এরকম একাধিক ঘটনা যদি তোমার জানা থাকে এবং তুমি যদি ইন্টারেস্টেড হও জাগো এফএম এর এই আয়োজনে আসার জন্য, তাহলে অনুষ্ঠান চলাকালীন রেজিস্ট্রেশন করবে। কি করে রেজিস্ট্রেশন করবে? মোবাইলের মেসেজ অপশনে যাবে এবং গিয়ে টাইপ করবে আর বি এস, স্পেস দিয়ে তোমার নাম, তারপর তোমার লোকেশন, আর একটা স্পেস দিয়ে তুমি কি করো, তুমি কি স্টুডেন্ট, তুমি সার্ভিস হোল্ডার, তুমি বিজনেস করছো, যে কোনো প্রফেশন সেটা টাইপ করো, তারপর পাঠিয়ে দাও আমাদের ঠিকানা 26969। মনে রাখবে এসএমএসটি অবশ্যই করতে হবে তোমার নিজস্ব ব্যবহৃত নাম্বারে, কেননা আমরা পরবর্তীতে সেই নাম্বারে যোগাযোগ করব বাই ফোন তোমার কাছ থেকে স্টোরিটা প্রথমে শোনার জন্য। সো আর দেরি না করে আজকের ভূত স্টুডিওর প্রথম স্টোরিটা আমরা শুনতে চাই সাভার থেকে আগত ফেরদৌস ভাইয়ের কাছ থেকে। ফেরদৌস ভাই, আপনার জীবনে এই যে ভূতের ব্যাপারটা নিয়ে যদি কথা বলি, যে এক একটা মানুষের জীবনে এক এক রকম ভাবনা থাকে, যে কেউ বলে যে ভূত বলে আসলে কিছু নাই, আবার কেউ বলে ভূত বা প্রেত, আবার আমরা যদি আমাদের ধর্ম অনুযায়ী বলি জিন, তো এই ব্যাপারটা আছে। সো আপনি কি এক কথা আগে বলেন, নিজে বিলিভ করেন এরকম ব্যাপার আছে পৃথিবীতে?
অবশ্যই আমি এটা মানি যে জিন, ভূত, প্রেত অবশ্যই আছে, এটা কোরআন হাদিসেও আসছে।
আচ্ছা,
মুসলমান ধর্ম যারা মানে তারা অবশ্যই বলবে যে জিন ভূত আছে, এটা কোরআন হাদিসে আসছে।
আচ্ছা,
যুগ 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 থেকে
জিন আছে সেটা কোরআন হাদিসে আছে, এবং আপনি বলছেন ভূতও আছে, এটা আমি বিলিভ করেন।
হ্যাঁ অবশ্যই।
গ্রেট। সো যেহেতু তিনি নিজে বিলিভ করেন, সো আমরা আজকে তার কাছ থেকে, তার বিশ্বাসের জায়গা থেকে তার অভিজ্ঞতাটা শুনবো। শুনতে শুনতে তোমার কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। আর এই মুহূর্তে আমরা চলে যেতে চাই ফেরদৌসের কাছে, তোমার প্রথম ঘটনাটা শুনতে, বলে আমরা শুনি।
জি, আমার বয়স যখন 7, তখন আমার বাবা 4 বছর বয়সে বাবা মারা যায়, আর 7 বছর বয়সে আমার আম্মা মারা যায়। তা আমি খুব দুষ্ট প্রকৃতি ছিলাম, যেমন মা বাবা না থাকলে যেমন হয় ঠিক এরকম ছিলাম। আমি বড় ভাইয়ের ফ্যামিলিতে বড় হই, বড় ভাই ভাবির সাথে। তা এক সময় এমন একটা পর্যায়ে আসে যে তাদের অত্যাচারে আমি ঠিক বাসায় থাকতে পারি না, মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অত্যাচার শুরু হয়। তা আমি একদিন রাতে চিন্তা করি যে আমি বাসা থেকে পালাই, অন্য কোথাও চলে যাব। তা তখন 7-8 বছর বয়স, আমি ঠিক বুঝতে পারি না যে রাত্র কয়টা বাজে বা আমি বের হইলে কি হবে না হবে, ঠিক এরকম কিছু আমার মনে পড়ে না। তা আমি চিন্তা করি এখান থেকে চলে গেলে হয়তো আমি বেঁচে যাব। তা আমি বাসার দরজা খুলে রাত্রবেলা যখন বের হয়ে চলে আসি, বের হয়ে রাস্তায় চলে আসি, অন্ধকার, খুব অন্ধকার, গুটগুটে অন্ধকার, বোঝা যাচ্ছে না যে আসলে কয়টা বাজে বা আমি বের হইতেছি, আমার কি হবে, আমি বাঁচবো না মরে যাব, এরকম কিছু আমার ভিতরে কাজ করতেছিল না। তা আমি যে রাস্তা দিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়েছি যে কত মানুষ কাজ করে, আমি একটা হয়তো কিছু পেয়ে যাইব, বা আমি একটা মিষ্টির দোকানে কাজ করবো, হয়তো অন্তত পেট ভরে তো মিষ্টি খাইতে পারবো, মানে এরকম একটা চিন্তা ভাবনা। আমার বয়স তখনই খুবই কম, এরকমের কিছু আমার ভিতরে কাজ করে।
কত আপনার বয়স তখন?
তখন 8 বছরের মতো।
আচ্ছা।
তা এই অত্যাচারে মানতে না পেরে তখন এরকম রওনা করলাম। আমি কিছু দূর যেতে যেতে, মানে ওই যে রাস্তা দিয়ে আমি যাওয়া শুরু করছি ওই রাস্তায় কিছু দূর আগালে আমার মা বাবার কবর বাজে। ওইটা একটা কবরস্থান ব্রিটিশ পিরিয়ডের, বা আপনি বলতে পারেন যে স্বাধীনের আগের এরকমের। তা আমি কিছু দূর যাইতে যাইতে একটা এমন একটা জায়গা আছে যেখানে আপনার আমি দেখছি ছোটবেলায় একটা আম গাছ আছে, এত বড় আম গাছ, যেখানে আম পড়লে গাছের থেকে মাটি পর্যন্ত পৌঁছায় না, তার নিচে এত ঘন বন জঙ্গল, এত অন্ধকার, মানে এমন একটা জায়গা, দিনের বেলায় মানুষ ওখান থেকে একা চলতে খুব কষ্ট পায় বা ভয় লাগে এরকমের। তা আমি ঠিক ওই জায়গাটা পর্যন্ত যাওয়ার পর হঠাৎ করে আমি দেখতেছি যে আমি সামনের দিকে আগাইতে পারতেছি না, আমার দুই রানের রগগুলি খাইপে আসতেছে আর আমার জিভটা ভার হয়ে যাইতেছে। মানে আমার মনে হইতেছে আমি যত দূরই দ্রুত আগাচ্ছি কিন্তু আমার মনে হইতেছে আমার যেন কেউ পিছের দিকে টাইনে ধরছে এই রকমের। তা দুই সাইডে দুইটা পানের বর, পানের বর হিসাবে আপনারা বুঝবেন কিনা আমি জানি না, যেখানে পানের গাছ হয় ওই জায়গা, দুই রাস্তার দুই পাশে দুইটা পানের বর আর ওই বড় একটা আম গাছ যেখানে আপনার হিন্দুরা অনেক আগে পূজা করত, এরকম একটা জায়গা। তা পরবর্তীতে ওখানে আর কখনো পূজা টুজা হয় না, কিন্তু অন্ধকার জায়গা, মানুষ খুব দিনের বেলায় শিয়াল ডাকে এমন পরিস্থিতি। তা আমি ওখান থেকে এইভাবে আগাইতে পারছি না, মানে আমার মনে হইতেছে আমাকে কেউ ফ্রিজের ভিতরে রাইখে ঠান্ডা করে ফেলেছে এইরকমের অবস্থা। তা এমন পরিস্থিতিতে আমার গায়ে একটা সোয়েটার ছিল, সোয়েটারটা আমি ঘাড়ের উপরে নিছি, আমার শরীর ঘাইমে যাইতেছে, মানে এখন ঠান্ডা থেকে আমার শরীর ঘাইমে এমন হইতেছে যে আমার শরীর এখন গরম হয়ে যাইতেছে এমন পরিস্থিতি। তা সোয়েটারটা খুলে আমি হাতে নিছি আর আমার বাম দিকে তাকায় দেখতেছি যে পানের যে বর আছে বরের উপরে একটা স্টাইজের মতো, স্টাইজের উপরে কল্লা কাটা কিছু আপনার মানুষের ঘাড় একদিকে আর বডি আর একদিকে এমন পরিস্থিতি। আর কিছু কিছু লোক আছে যারা উলঙ্গ ওই রক্ত পান করতেছে এমন অবস্থা। আমি বসে পড়ি আর আমার সোয়েটার দিয়ে আমার নাক মুখ ঢাইকে ফেলাই। আর ওখান থেকে কবরস্থানটা দূরত্ব হয়তো আপনার 100 গজ এরকম বা 150 গজ এরকম একটা ডিস্টেন্সের ভিতরে আমি অবস্থান করতেছি। এমন পরিস্থিতিতে আমি চেষ্টা করতেছি সামনের দিকে আগানোর জন্য আর আল্লাহ আল্লাহ করে ডাকতেছি যে এই বুঝে আমার জীবনের শেষ দিন, আমি মনে হয় এখান থেকে আর কোনোদিনই বেরোতে পারবো না। তা আমি যখন সামনের দিকে আগাইলাম, কিছুটা আগাইছি কষ্টমষ্ট করে, তখন আমি এক পর্যায়ে খেয়াল করতেছি যে কবরস্থানের ভিতর থেকে মনে হইতেছে যেন একটা ঝড় আসতেছে, কালো দোতলা বিল্ডিং পরিমাণে এরকম একটা, আমাদের দেশে ভাষায় বলে পরিভাষায় বলে আপনার বলদ গরু, যেটাকে বলা হয় ষাঁড় গরু, এত বড় আকারের যে আপনার কালারটা হলো ঘোড়ার কালারের মতো, সে এত দ্রুত বেগে আসতেছে যে মনে
ষাঁড় গরু ইজ ইট,
জি
আচ্ছা ওকে,
এমন দ্রুত বেগে আসতেছে মনে হইতেছে ভূমিকম্প, মাটিতে কম্পন অনুভব করতেছে, তার শিং দ্বারা এমন ভাবে ওইটাকে আঘাত করে যে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আর আমি তখন জ্ঞান হারাই ফেলাই, আমার তারপরে কিছু মনে নেই ঘুমে। আমি কিছুক্ষণ পরে অনুভব করতে পারতেছি আমার কানের সাথে কারো চুল লাগতেছে, আমার কানের সাথে কারো চুল লাগতেছে আর ডাকতেছে বাবা চক্ষু খোলো চক্ষু খোলো। আমি তাকায় দেখি মসজিদের বারান্দায় এক মুরব্বীর কোলে আমি শুয়ে আছি, মুরব্বী বলতেছে বাবা তুমি কোথায় যাবা, ছোট মানুষ যে তোমারে তৈরি করছে সেই তোমার স্থান তৈরি করে দেবে, তোমার কোথাও যাইতে হবে না। তা আমি চিন্তা করলাম আমি যদি এই মুহূর্তে বাসায় না যাই আর বড় ভাই যদি বুঝতে পারে আমি রাত্রবেলা বাসার থেকে বের হয়েছি, তাহলে সকালবেলা আমি তো পালাই যেতে চাইছিলাম, কালকে পিটাই মেরেই ফেলাবে। তা আমি দ্রুত না ওই জায়গায় না বসে দ্রুত বাসায় চলে আসি, কই গেছিলাম কি করছিলাম এগুলি আমার আর কোনো মনে রাখার জিনিস না, আমি বাসায় চলে আসছি। বাসায় চলে আসে সকালবেলা, শীতের দিন ছিল তো সকালবেলা কুয়াশা কাটতে কাটতেই আমি ঘুমের থেকে উঠা পড়ি যে আসলে আমি জিনিসটা স্বপ্নে দেখলাম না বাস্তবই। তো ঘুমের থেকে উঠার পরে আমি সোয়েটার খুঁজতেছি, সোয়েটারটা পাইতেছি না, আমার সোয়েটারটা কোথায়। তখন আমার মনে হলো সোয়েটার তোমার ঘাড়ে ছিল, যদি ওখানে যাই সোয়েটার পাই তাহলে বাস্তবিক আমি ওখানে গেছিলাম। তা আমি সোয়েটার আনার জন্য যাই দেখি যে আমার সোয়েটারটা গরম অবস্থায় ভাঁজ করা, শীতের দিন একটা নিশির বা শিশিরের একটা ফোটাও নাই সেখানে, গোরস্থানের উপরে দেয়ালের উপরে আমার ওই সোয়েটারটা ভাঁজ করা অবস্থায় আছে। এবং আমি ওখান থেকে সোয়েটারটা ঘাড়ে নিয়ে এক হাতে জুতা এক হাতে সোয়েটার একটা দৌড় দিয়ে এক দৌড়ে আবার বাসায় চলে আসি। এটা ছিল আমার ফার্স্ট একটা ঘটনা, আমার জীবনের রিয়েল ঘটনা,
অদ্ভুত বাট সত্য, এবং নিজের জীবনের একটি মানে ভয়ঙ্কর রকমের অভিজ্ঞতার কথা আমাদেরকে শোনাচ্ছিলেন। তো ওই যে ঘটনাটা, এই ঘটনাটা কি মাঝে মধ্যে আপনার মনে পড়ে?
আপনি অনুষ্ঠানে মাঝে মাঝে বলেন না যে কিছু কিছু প্রশ্নের ব্যাখ্যা হয় না, এটা আমার জীবনে 20 বছর পর্যন্ত আমি এটাকে অনুভব করি আর খুঁজি যে কেনই বা আমি ওই দিনটা আমার জীবনে ঘটলো, অন্য কারো জীবনে নাই কেন।
So this is Bhuta Studio brought to you by Pranj Halchanachur. Chanachura spicy masala mardang ek matchmaking na habe hack. Excuse marbe ural mukhe anbe josh ar prane jogabe shahosh. Tar nami hocche Pranj Halchanachur. Prani shahosh jogay. Tumi shuncho Jago FM 94.4 RJ Udayer sathe. Aaj onek din por Bhuta Studio te ami jokhon back korechi tokhon amar sathe SNS PC te kintu onek পুরনো এবং নতুন বন্ধুদেরকে দেখতে পাচ্ছি। কিছু এসএমএস পড়ে নিতে চাই ঝটপট। রয়েছে বন্ধু মামুন আমাদের সাথে, রয়েছে আমাদের সাথে মিহাদ, রয়েছেন সাইদুর, রয়েছেন শফিকুল, জীবন এবং আনিকা, আর এই মুহূর্তে রয়েছেন সুজাত সাভারের বন্ধু, রয়েছেন আমাদের সাথে হুমায়রা, এদিকে রয়েছেন আমাদের বন্ধু তাজমুল হুসেইন, রয়েছেন জিমরুল এবং রয়েছেন আমাদের বন্ধু কুমিল্লা দাউদকান্দি থেকে বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি। যেমনটা দেখছি আলাউদ্দিন নামে একজন বন্ধু রয়েছেন, মারুফকে দেখতে পাচ্ছি, মামুন রয়েছেন আমাদের সাথে, নাবিলা আনসারি মিরপুর এক থেকে রয়েছেন, আর রাফি রয়েছেন আমাদের সাথে, রয়েছেন রিয়াজ, লামিয়া এবং লিওন, কেয়ারলেস রোগ টিম রয়েছেন বিথি মুন্সিগঞ্জের, রয়েছেন অমিয় ফার্মগেটের, মারুফ কুমিল্লা থেকে, সঙ্গে রয়েছেন তাসমিম ঢাকা থেকে এবং রয়েছেন আমাদের বন্ধু রিনা নতুন বাজার থেকে, সঙ্গে এসএমএস করেছেন রূপা ঢাকার বন্ধু, ইভা রয়েছেন, নুসাইফা রয়েছেন নারায়ণগঞ্জ থেকে, রুদ্রবণি ক্যাম্ব্রিয়ান হোস্টেল থেকে রয়েছেন, নীলা টঙ্গির থেকে একরাম রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ একরাম ভাই আপনার চমৎকার এসএমএস এর জন্য, আরাফাত রয়েছেন, মাহিম রয়েছেন, শাওন রয়েছেন, রাফিদ রয়েছেন আমাদের সাথে, নকিব হাসিবুল আর নাইম তারাও কিন্তু রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, জিতু হান্নান রুদ্র আলিফ রিমি তিহান সাকিব এবং মারুফ পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। এপাশে ফেসবুকেও কিন্তু কম নয়, প্রচুর 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 বন্ধুকে দেখতে পাচ্ছি আজকে। লাইভটা শেয়ার করতে বলেছিলাম দ্রুত গতিতে, করেছেন অনেকে, বাকিরা ভাবছেন কি হবে শেয়ার করে, কিছু হবে না, শুধু একটি অনুষ্ঠান, বাংলাদেশের রেডিওর অনুষ্ঠান পৌঁছে যাবে হয়তোবা দূর দূরান্তে আপনার একটি শেয়ারে। সো খুব ভালো লাগবে যদি আপনি শেয়ারটা করেন। যে কাজটা অলরেডি করেছেন আফসেট আলামিন ইসলাম, এস কে পারভেজ, এমডি সুমন হোসেন, কামরুজ্জামান রনি, রিপন এ আশিক, তারপর তুষার আহমেদ সহ আরো অনেক অনেক বন্ধু, ওয়াদুদ আহমেদও কাজটি করেছেন, আনোয়ার খান, এস কে পারভেজ, মির্জা শিফাত সহ নাইম প্রধানকেও দেখছি, শুরু থেকেই বিভিন্ন গ্রুপে এবং পেজে নিজ উদ্যোগে পোস্টটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা ফেসবুকে যাব, তার আগে এই মুহূর্তে আরেকজন বন্ধু যে আমাদের সাথে রয়েছে তার নাম হচ্ছে তানজিদ, সে একজন স্টুডেন্ট তিতুমির কলেজে তিনি পড়েন, ঢাকার মহাখালী থেকে তিনি এসেছেন আমাদের সাথে আজকে তার জীবনের একটি অভিজ্ঞতা শুনতে। আমরা তানজিদের কাছ থেকে আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই, বলুন।
ঘটনাটি ঘটে তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। তো ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করা অবস্থায় আমার একটা ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে পরিচয় হয়, এবং ফ্রেন্ডটা আমার ডিপার্টমেন্টের একটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার্স এ জড়ায় পড়ে। তো সে আমাকে প্রতিনিয়ত বলতো যে বন্ধু ওকে আমার খুব ভালো লাগে, ওর সঙ্গে আমি রিলেশন করতে চাই, তো তুই আমাকে হেল্প কর, তোদের ওদিক দিয়ে বাড়ি যায়। তো আমি বলি যে আসলে দেখ আমি তো কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলি না, তো আমি এখন মানে তোকে কেমনে হেল্প করবো। তারপরে একটা পর্যায়ে রিলেশনের খাতিরে তার সঙ্গে আমার গুড রিলেশন হয়ে যায়। সে এট এ টাইমে মানে ওয়ান ইয়ার্স এর মতন তার পিস পিস ঘোরে, কিন্তু মেয়েটা অ্যাকসেপ্ট করে না। তো সে একদিন আমাকে বলল যে আসলে রিলেশনের বিষয়গুলো তো বিভিন্নভাবে হয়, চল আমরা একটা জায়গাতে যাই। তো সে আমাকে নিয়ে গেল নাটোরের গুরুদাসপুরে একটা জায়গাতে। সেখানে যাওয়ার পর একটা খালার বাসায় নিয়ে গেল এবং খালার সঙ্গে এই রিলেশনটার বিষয়ে অনেক কথা বলল। কথা বলার পর খালা বলল যে আচ্ছা তুমি নেক্সট ডে কোনো একটা দিন আমার বাসাতে আসো, তাহলে হয়তো তোমার এই বিষয়ে কোনো কিছু হেল্প করতে পারবো, সঙ্গে কিছু টাকা নিয়ে আসো, আরো অনেক কিছু ম্যাটেরিয়ালস বলে দিল, সেগুলো নিয়ে আসার জন্য বলো। তো একটা পর্যায়ে সে আসার পরে মানে তার রিলেশনটা সেখানে যাওয়ার পরে তার রিলেশনটা হয়ে গেছিল। রিলেশনটা হওয়ার পর সে প্রতিনিয়ত তার বাড়ি থেকে আমার বাড়িতে আসতে তার সময় লাগত 15-20 মিনিট সময় লাগত, কিন্তু 15-20 মিনিটের গ্যাপে সে আমাকে ছাড়া কখনোই তার বাসাতে যেত না। একটা দিন এভাবে প্রতিনিয়ত সে মানে প্রতিনিয়ত এবং প্রতি সপ্তাহে 2-3 দিন করে সে আমাকে সঙ্গে করে নিয়ে মেয়েটার সঙ্গে দেখা করতে যেত মাঝরাত্রে। একদিন হঠাৎ করেই আমি বাসাতে পড়াশোনা করতেছি, তো হঠাৎ করে তখন রাত 12টা পার হয়ে গেছে। 12টা পার হওয়ার পর আমাকে মানে আমার ফ্রেন্ডটা এসে আমাকে নক করলো যে তানজিদ তানজিদ বলে বারবার নক করতেছে। তখন আমি বললাম যে কি হয়েছে, তুই এত রাত্রে কেন? তখন বললো যে চল আজকে ওদের বাসাতে যাব, ওর সঙ্গে দেখা করে আসি। তো আমি বললাম যে এত রাত্রে কেমনে পসিবল? তো তার আগে একটা কথা বলে নি, আমাদের যে বাসাটা সে বাসাটা থেকে ওদের বাসাতে যাইতে রাস্তা দুপাশ দিয়ে প্রচুর পরিমাণে বাঁশ বাগান এবং যে মাঠটা পড়ে সেই মাঠটাতে তখন মানে পাট চাষ ছিল, তখন পাট চাষ ছিল প্রচুর পরিমাণে, মাঠকে মাঠ শুধু পাট আর পাট ছিল। তো আমার ওই ফ্রেন্ডটা, আমি ওকে আমার ফ্রেন্ড মনে করে আমি ওর সঙ্গে রওনা দিই। তো সচরাচর আমি যখন ওর সঙ্গে রওনা দিই তখন রাস্তার দুপাশ দিয়ে কুকুর বিড়াল মানে ঘেউ ঘেউ করতেছিল, বাট আমি বুঝতে পারতেছিলাম না, অনেক পরিমাণে ডাকাডাকি করতেছে, ঘেউ ঘেউ করতেছে। তো এট এ টাইমে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যাওয়ার পর মানে পাট ক্ষেতের ভিতর দিয়ে যাওয়া মানে আমরা যাচ্ছি, যাওয়ার পর আমি যখন রেল লাইনে পৌঁছে গেলাম তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি এর মধ্যে কুকুর কিন্তু মানে ডাকছিলই, মানে আমার জানা মতে যখন কোনো খারাপ কোনো কিছু হয় তখন পশু পাখিরা হয়তো বেশি পরিমাণে চিৎকার কিংবা চেঁচামেচি শুরু করে দেয় কিংবা ডাকাডাকি করে। তো আমার পিস পিস একটা কুকুর ওই দিন ছিল, অলওয়েজ খালি ঘেউ ঘেউ করতেছিল, বাট আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি রেল লাইনের উপর বসার পরে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি তো এখানেই বসি, তাহলে আমি আজকে এখানে অপেক্ষা করি, তুই তাহলে গিয়ে দেখা করে আয়। তো রেল লাইনটা পার হয়ে ভাইয়া সামনে একটা বিশাল বড় কবরস্থান আছে, তো কবরস্থানটা পাড়ি দেওয়ার পরে কবরস্থানে মাথা দিয়ে হচ্ছে মেয়েটার বাড়ি ছিল। তো আমি তাকে বললাম যে আচ্ছা আমি এখানে অপেক্ষা করি, তুই তাহলে দেখা করে আয়। তো এইভাবে সে চলে গেল, আমি রেল লাইনের উপর বসে আছি বসে আছি। তো বসে থাকা অবস্থা অন্য দিন সে রাত 2টা কিংবা 3টার মধ্যে সে ব্যাক আসতো, কিন্তু ওই দিন হঠাৎ করেই ফজরে আজান পড়ে গেছে বা ব্যাক আসে না। তো আজান পড়ার সঙ্গে সঙ্গে আমি ওকে ফোন দেওয়ার পর বলি, কিরে তুই কোথায়, এখন আসিস না কেন? সে আমাকে বলে আমি তো আমার বাসাতে ঘুম পাচ্ছি। ভাইয়া যখন সে বললো যে আমি তার বাসাতে ঘুম পাচ্ছি তখন তো ভাই আমি তো পুরো মানে ফদবদ হয়ে গেছে, আমার গা হাত পা পুরো কাঁপতেছে যে বলে কি ও বাসাতে ঘুম পাচ্ছে, তাহলে আমি কার সঙ্গে সারা রাস্তায় আসলাম, কেমনে আসলাম ভাইয়া এখানে, পুরো সকাল হয়ে যাচ্ছে সূর্য উঠতেছে। তো কোনো মতে স্বীকার করে না, তখন ওকে আমি অনেক ধরনের বকাবকি বলি বলি যে তাহলে ক্যাম্পে কলেজে আয়, তোর সঙ্গে আমার কথা আছে অনেক, তুই এটা মিথ্যা বলতেছিস, তুই চলে গেছিস কোন দিক দিয়ে আমাকে একা রেখে, আসলে তুই মজা নিচ্ছিস। তো ভাই এইভাবে তার সঙ্গে অনেক কথা হয়, কথা হওয়ার পর কলেজে যাওয়ার পর তার সঙ্গে অনেক ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি হওয়ার পর তার সঙ্গে আমি কিছুদিন কথা অফ করে দিই ভাই। কথা অফ করে দেওয়ার পর সে আমাকে বলে যে দোষ বিশ্বাস কর আমি সেদিন যাই নাই, আমার ভিতরে খালি এই ভয়টা কাজ করতেছিল যে আসলে কে ছিল সেদিন, আমি পড়তেছিলাম আসলে কে ছিল সেদিন। তো তারপরে মানে ওই সপ্তাহে বৃহস্পতিবার দিন সে আবার আমাকে আসে, সে ওই দিন রিয়েলিটি আসে, আসার পর সাইকেল নিয়ে আসে, সাইকেল আমার বাসায় রাখে এবং আমার রুমের মধ্যে ঘুমায়। ঘুমানোর পর আমার বাবা আসার পর বলে যে ওমর আসতে আসছে, আমি বললাম হ্যাঁ আসছে, কালকে ফ্রাইডে বন্ধ তো হঠাৎ করে আসছে। ও মাঝে মাঝে আসতো, আমার ফ্যামিলির সবাই ওর খুব পরিচিত ছিল। তো ওই দিন একটার সময় আমাকে বললো যে চল যাই দেখা করে আসি। তো ওই দিন দেখা টেখা করে আসার পর মাঝে আমার পড়াশোনা পেশারের কারণে আমি তার সঙ্গে অনেকদিন যাইতে পারিনি, হঠাৎ করেই 10 থেকে 12 দিন পর আবার সেম ঘটনা ভাইয়া। সেম ঘটনা বলতে রাত 12টার পর এসে আমাকে ডাকলো, ডাকার পর বলতো যে তানজিৎ চল যাই আজকে যাই। তো আমি বললাম যে আসলে আমার পড়ার পেশা, সামনে এক্সাম চলতেছে, এখন কেমনে যাব? তো আমাকে অনেক রিকোয়েস্ট করলো। তারপর আমি ভাইয়া রাস্তা দিয়ে হাঁটা শুরু করতেছি, রাস্তা দিয়ে হাঁটার সময় যখন আমাদের মানে ব্রিজটা পার হলাম, তারপরে বাঁশ বাগান পরে একটা বিশাল বড় বাঁশ বাগান, তখন থেকে আবার ভাইয়া সেম ঘটনা, আমার ফ্রেন্ডটা রয়েছে আমার সঙ্গে কথা বলতেছি, সে আমার সঙ্গে কথা বলতেছে, সবকিছু চলতেছে
ভাইয়া,
সবকিছু চলতেছে, কথা বলতেছি। যখন রাস্তাটা ক্রস করে আমরা মাঠের মধ্যে নামবো, মাঠটা পাড়ি দিয়েই রেল লাইন হয়, রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেক দেরি হয়, যার কারণে আমরা মাঠটা ইউজ করতাম সচরাচর মানে শর্টকাট রাস্তা হিসেবে, মাঠের মধ্যে নামবো তখনই কেমন যেন একটা সাউন্ড আমার কানে আসলো যে তুই অনেক সাহসী কিংবা তুই যাস না, এরকম একটা সাউন্ড আমার কানে আসলো। তখন আমার কেমন যেন গা হাত পা মানে ভারী হয়ে গেল, আমার পিছু টান, তখন হঠাৎ করে মনে হলো যে আসলে কোনো জায়গায় গেলে পিছু টান যাওয়া যায় না। পরে আমি হঠাৎ করে দেখি যে আমার অনেক দূরে চলে গেছে, আমি দেখি যে অনেক দূরে চলে গেছে, আমি ওকে ডাকতেছি দৌড়াচ্ছি, ওকে আর ধরতে পারতেছি না ভাইয়া, ধরতে পারতেছি না। সামনে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর একদম লাস্ট মাথায় যাওয়ার পর বললাম যে তুই এত তাড়াতাড়ি কেমনে এত দূর আসলি, আমি তো এত দূর আসতে পারলাম না। ও খালি হাসে, কোনো কথা বলে না ভাইয়া, একটা কথাও বলতেছে না, শুধু আমাকে দেখে হাসতেছে, খালি হাসতেছে হাসতেছে আর মানে ইশারা করতেছে তাড়াতাড়ি আয়, মানে আমাকে ইশারা ডাকতেছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো আমি তো ভাইয়া তার তখন আমার একটু হেজিটেশন ফিল হচ্ছে, কি ব্যাপার আজকে হাসতেছে, ও কিছু হইলো নাকি? ওই সময় ভাই আমরা মানে কোন ধরনের, এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো অ্যাডিক্টেড নাই, এখন হয়তো মানে টিকেট দু একটা মানে চলে, বাট এখন পর্যন্ত
মানে আপনি তখন একেবারেই সুস্থ একটা মানুষ,
সুস্থ
এবং আপনি ফিল করছেন যে সামহাও আপনার ফ্রেন্ডের মধ্যে কোন একটা পরিবর্তন
পরিবর্তন হচ্ছে। হ্যাঁ
আচ্ছা, তারপর কি হলো?
তারপর আমি তার হাসি দেখে আমার খুব মানে খারাপ লাগতেছে, তখন আমি বললাম যে কি ব্যাপার তুই আজকে এরকম হাসতেছিস কেন, কোনো কিছু হবে নাকি? তখন বললো যে না হবে না কোনো কিছু, মানে ও কোনো কথা বলতেছে না। তারপর যাতে যাতে আমি মানে উঠলাম, রেল লাইনটা সচরাচর ভাইয়া অনেক উঁচা থাকে, মাঠ থেকে অনেক উঁচা থাকে, পাহাড়ের ঢালুর মতন ঢালু হয়, তো রেল লাইনে ওঠার সময় আমি মানে ওর হাত ধরছি, হাত ধরার লগে লগে আমি ভাইয়া হেঁচড়ে পড়ে গেছি, বুঝতে পারিনি হেঁচড়ে পড়ে গেছি, কি ধরলাম মনে হলো যে কেন একটা হাওয়া ধরলাম এরকম, হেঁচড়ে পড়ে যাওয়ার পর ভাইয়া উঠলাম, ওঠার পর দেখি যে ও রেল লাইনে উঠে দাঁড়ায় রয়েছে, তারপরে হাসতেছে। রেল লাইনে ওঠার পর আমি বললাম যে আচ্ছা তাহলে আমি তো রেল লাইনে চলে আসছি, তুই তাহলে যা আমি এখানে বসি। তো রেল লাইনের যে জায়গাতে বসতাম ভাই ওখানে একটা ব্রিজ ছিল, তো ব্রিজ ছিল, ব্রিজের ওখানে বসতাম, ব্রিজের ওখানে পানি টানি ছিল, অনেকক্ষণ বসে টসে থাকতাম। তো আমি বললাম তুই যা, তখন ও আমাকে বললো যে না তোর আজকে যাইতে হবে, তোর আজকে যাইতে হবে। আমি বললাম যে না আমি যাবো না, আমি তো কোনোদিন যাই না, আমি গিয়ে ওখানে রাস্তার সামনে দাঁড়ায় থাকলে রাস্তা দিয়ে সচরাচর মানুষ চলাচল করে প্রবলেম হবে, আমি রেল লাইনে থাকি। তো আমাকে বলতেছে না না তো যাইতেই হবে। তো ভাইয়া আমি ওর কথার সঙ্গে মানে অ্যাগ্রি হই না, তখন সে আমাকে জোরে করে টান দেয়, টান দেওয়ার লগে লগে ভাই আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পর রেলের যে মানে ই থাকে মানে পাটাতনটা থাকে, পাটাতনের সঙ্গে আমার কপালটা লাগি, কপালের ড্যান্সারটা কেটে যাবে।
এই মুহূর্তে আপনাদের হয়তো বা দেখানো সম্ভব হচ্ছে না, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট, এই মুহূর্তে আমার সামনে যে মানুষটি বসে আছেন তার সেই কপালের দাগটি এখনো স্থায়ী। তারপর কি হলো?
তারপর কপালের দাগটা পড়ে যায়, আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন সকালে ওখানকার স্থানীয় লোকজন আমাকে দেখার পর তো সবাই অবাক, পরে আর কি আমাকে তো ওইভাবে আইডেন্টিফাই করতে পারে, গ্রামের একটা কলেজে কোনো কলেজ আইডি কার্ডও থাকে না, কোনো কিছু থাকে না। তো একটা টাইমে আমার মেজ কাকা হচ্ছে গরুর ব্যবসা করতো, যার কারণে ওই এলাকাতে খুব পরিচিত ছিল, পরে সবাই বুঝতে পারে যে আমি তার ভাতিজা। পরে
এইভাবে বাসায় ফিরে যায়,
হ্যাঁ পরের দিন সকালে বাসায় ফিরে যায় ভাই। এটা ছিল আমার জীবনের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং রিয়েলিটি এক্সপিরিয়েন্স
এবং বাস্তব,
হ্যাঁ 2012 এর একটা ঘটনা ভাই,
2012 সালের বাস্তব একটি অভিজ্ঞতার কথা শুনছিলাম বন্ধু তানজিদের কাছে। সো আজকে দুজন মানুষ আমার সামনে বসে আছে, একজন চাকরিজীবী একজন স্টুডেন্ট, দুজনের জীবনেরই ভৌতিক অভিজ্ঞতাগুলো তারা এখানে বলছেন। এমন অভিজ্ঞতা হয়তো যিনি এই মুহূর্তে টিউন করে আছো আমাকে শুনছো, তুমি তোমার কাছেও আছে, কিন্তু তুমি কখনো আসোনি কোনো রেডিওতে বলতে ইচ্ছেই করেনি, যদি কিঞ্চিত ইচ্ছে করে তোমার জন্য জাগো এফএম এর ভূত স্টুডিওর দরজা অলওয়েজ খোলা থাকবে। তবে একটা নিয়ম মেনটেন করে এখানে আসতে হয়, নিয়মটা আমি বলে দিচ্ছি সুবিধার্থে, মোবাইলটা নাও, মেসেজ অপশনে চলে যাও, গিয়ে টাইপ করে ফেলো RBS, স্পেসে লিখো তোমার নিজের নাম, স্পেসে তোমার লোকেশন, তুমি যে এলাকায় থাকো সেটা মোহাম্মদপুর হতে পারে গাজীপুর হতে পারে, স্পেসে লিখে ফেলো তোমার প্রফেশন, তুমি কি করো পেশায়, তুমি কি স্টুডেন্ট, তুমি কি চাকরি করছো, তুমি কি হাউসওয়াইফ, হোয়াট এভার, তারপর সেটা পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। অবশ্যই নিজের মোবাইল থেকে SMS করবে, কারণ ভূত স্টুডিওর টিম আছে, তারা পরবর্তীতে তুমি যে নাম্বার থেকে SMS করেছো সেই নাম্বারে যোগাযোগ করে বাই ফোন প্রথমে তোমাদের কাছ থেকে এক্সপিরিয়েন্সগুলো শুনবে, সেখান থেকে বেস্ট যারা ঘটনাগুলো ফোনে ডিসক্রাইব করে তাদেরকেই কিন্তু আমরা ইনভাইট করি। এবং এভাবে আজকে 1, 2, 3, 4 জন মানুষ আসবেন, পর্যায়ক্রমে তারা তাদের অভিজ্ঞতাগুলো বলবে। আমার কাছে SMS আছে, কিছু SMS পড়ে নিতে চাই এই মুহূর্তে, যেমনটা রাজুকে দেখছি বলছেন, হাই ভাইয়া হ্যালো, অহরা রয়েছেন আমাদেরকে, কেমন আছো, কাল সকালে এক্সাম, তারপরও তোমাকে শুনছি, ভীষণ ভালো লাগছে। আচ্ছা ধন্যবাদ শোনার জন্য, আর এক্সাম তো আছেই, আর সকালের কথা যখনই বললে তখন সাত সকালের একটা কথা বলতে চাই, আমাদের কিন্তু প্রতিদিন সকালেই একটি শো শুরু হয়ে যায় সকাল 8টায়, তার নাম হচ্ছে হ্যালো মর্নিং, আর যে আইমান এবং আর যে রাজভীর সাথে, চাইলে কিন্তু তুমি যদি কালকে, যেহেতু ফ্রাইডে, আমি জানি না কালকে তোমার কিসের এক্সাম হতে পারে, কোনো মেকআপ ক্লাস হতে পারে কিংবা কোনো একটা জায়গায় মডেল টেস্ট হতে পারে, বাট যাদের ফ্রি টাইম কাটবে তারা কিন্তু শুনতে পারো আমাদের, এটা শনি থেকে বৃহস্পতিবার হয়। আর কালকে যেটি রয়েছে সেটা হচ্ছে গেট টুগেদার, এটাও খুব মজার একটা অনুষ্ঠান, আমি পার্সোনালি অনুষ্ঠানটা খুব পছন্দ করি, কালকে তুমি টিউন করে শুনতে পারো, এটি একটা পারিবারিক অনুষ্ঠান, ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে এই শোটাতে, শুনে দেখতে পারো। অ্যান্ড মোরওভার আমাদের সাথে SMS করেছেন আরো অনেক অনেক বন্ধু, তবে এই মুহূর্তে করি লাইভে আজ অনেক মানুষকে দেখতে পাচ্ছি আনাগোনা, অনেকে আছেন যারা হয়তো প্রথমবার আজকে এখানে এসেছেন, তাদেরকে বলছি যে আপনি একটা কাজ করতে পারেন, জানেন যে আমাদের এই ভূত স্টুডিওর কিন্তু অনেকগুলো এপিসোড হয়ে গেছে, অনেক মজার 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 কেন বলছি, কারণ যারা আমরা ভূতে হালকা বিলিভ আছে বিলিভ নাই তাদের কাছে এগুলো খুব মজার লাগে, আবার যিনি ফেস করছেন তার কাছে তো এটা ভীষণ ভয়ঙ্কর। সো এই স্টোরিগুলো যদি আপনি মিস করে থাকেন আপনি কি করতে পারেন, আপনি আমাদের একটি খুব চমৎকার ইউটিউব চ্যানেল রয়েছে যেটাতে আপনি সাবস্ক্রাইব করলে আমাদের প্রত্যেকটা এপিসোড আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে, সেজন্য আপনাকে জাস্ট সেটা করতে হবে খুব সহজ, ইউটিউবে ঢুকবেন youtube.com/jagofm দিয়ে সার্চ দিবেন, পেয়ে যাবেন আমাদের জাগো এফএম এর অফিসিয়াল ফ্যান পেজ। সো এখন আর মিস হবে না কোনো কিছুই, কারণ ভূত স্টুডিও সবগুলো এপিসোড আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবেন youtube.com/jagofm। সো সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, হয়ে যান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাক্টিভ মেম্বার আর সবসময় ভূত স্টুডিওর সাথে এভাবেই থাকুন। বাট রাইট নাও আমাকে একটা ছোট্ট ব্রেকে যেতে হবে, ব্রেকে থেকে এসে আমি তোমাদের কাছ থেকে শুনব এই যে ফেরদৌস ভাই আর তানজিদ দুজন যে এলো, এই দুজনের মধ্যে কোন স্টোরিটা তোমাদের কাছে বেশি ভাল লেগেছে, কোনটাতে তোমার কাছে মনে হচ্ছে তোমার লাইফের সাথে এরকম একটা ঘটনা মিলে গেছে, সেগুলো আমাদেরকে লিখে পাঠাবে। কি করে পাঠাবে? মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করবে JFM স্পেস দিয়ে নিজের নাম লিখবে, তারপর কোন স্টোরিটা তোমার কাছে বেশি ভালো লেগেছে, কোনটা তুমি বিলিভ করো, কোন রকমের ঘটনা তোমার সাথে ঘটেছে, সেগুলো টাইপ করে পাঠিয়ে দিবে। আমাদের ঠিকানা হচ্ছে 26969। সো কথা অনেক হবে, গল্প এখনো অনেক অনেক বাকি, কারণ স্টোরিগুলো ঘটছে আসে পাশে শহরে নয়তো গ্রামে, বাট এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি আমাকে। স্টুডিওর ঘড়ি বলছে সময় 10:52 উদয় বলছে আমি আছি আপনার সাথে, তার মানে চলছে জাগো এফএম 94.4 এ ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর। আর এই মুহূর্তে যারা রয়েছে আমার সাথে বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে একটু আগে জানিয়ে গিয়েছিলাম যে আজকে যে দুজন মানুষ রয়েছে, একজন চাকুরিজীবী এবং একজন স্টুডেন্ট, দুজনের দুটো ঘটনাই আমরা শুনেছি এবং দুটো ঘটনার মধ্যে তোমার কাছে কোনটা বেটার মনে হয়েছে কিংবা তোমার কাছে কোনো মতামত আছে কিনা সেটা জানাতে পারো, সেটা আমি পড়ব। তার আগে একটু জানিয়ে দিই তোমাকে, চানাচুর আর স্পাইসি মশলার মারদাং একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল মুখে এনে দিবে জোস, আর প্রাণে যোগাবে সাহস, তার নামটাই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগাবে। তো এই মুহূর্তে এস এম এস পিসি যেটা বলছে আমাদেরকে, সেখানে রাব্বি রয়েছেন আমাদের সাথে, দুটো গল্পই তার কাছে ভীষণ ভালো লেগেছে এবং তানজিলের গল্পটা তার ভালো লেগেছে এটাও জানিয়েছে। দিব্য টিকাটলি থেকে শুনছি প্রথম স্টোরিটা তার কাছে ভয়ের মনে হয়েছে। আমিনুল ইসলাম যাত্রাবাই থেকে বলছেন আমাদের সাথে, ইয়েস আমি আছি আমিনুল ভাই আজকে। হাবিবুর রহমান বলেছেন সালামু আলাইকুম, এটা আমার প্রথম এস এম এস আর আমার কাছে ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে। ওকে, রুবিনা বলছেন সেকেন্ড স্টোরিটাও ভালো, প্রথম স্টোরিটাও বেশ মজা লেগেছে। নাবিলা বলেছেন ভাই এই প্রথম আমার এস এম এস পড়া হল অ্যান্ড দুজনের স্টোরি তার কাছে ভালো লাগছে। আর রয়েছেন সোহাগ মিরপুর থেকে, দুটো স্টোরি তার কাছে ভালো লেগেছে। নাইম রয়েছেন আমাদের সাথে, দুটোই ভালো লেগেছে। আর অভি এস এম এস রয়েছেন গাজীপুর থেকে। সুমাইয়া মিম বলেছেন সাভার থেকে শুনছি খুব ভালো লাগছে, এবং ইরফান বলেছেন সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। ইমনের কাছে অবশ্য প্রথম স্টোরিটা বেশি ভালো লেগেছে। নাজিয়া সুলতানা বলেছেন আজকের ভূতের গল্পগুলো তার ভীষণ ভীষণ ভালো লাগছে। এদিকে তানজিদ রয়েছেন স্টোরিটা ভালো হয়েছে, আচ্ছা তানজিদের স্টোরিটা ভালো হয়েছে। রাকিব রায়হান বলছে আমরা দুই ফ্রেন্ড মিলে নাটোর থেকে শুনছি, শুধু নাটোরেও কিন্তু পৌঁছে গেছে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিও। সো তোমার কাছে কেমন লাগছে সেই কথাগুলো আমি শুনতে চাই, ইভেন তোমার কাছে এই ধরনের স্টোরিগুলো শুনতে সবসময় কেমন লাগে সেটাও জানতে চাই। আজকে প্রথমবার যদি শুনে থাকো ভূত স্টুডিও, পরিচয় পর্বটা তো দরকার, সো লিখে ফেলো নিজের নাম শুরুতে যে এফএম স্পেস দিয়ে, তারপর তোমার যত কথা আছে লিখে পাঠিয়ে দাও আমার ঠিকানা 26969। তবে এই যে মানুষ দুটো ফেরদৌস এবং তানজির, তারা কি করে আজকে এখানে এলো? ডেফিনেটলি একটা রেজিস্ট্রেশন করে এসেছে একটা প্রসেসের মাধ্যমে, সো তোমাকেও সেই প্রসেসটা জানতে হবে। যদি তোমার কাছে এই ধরনের কোন স্টোরি থেকে থাকে যেটা তুমি লাইভে এসে শেয়ার করতে চাও একটি এফএম রেডিওতে, তাহলে অনুষ্ঠান চলাকালীন কি করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে, আবারও বলছি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস দিয়ে নিজের নাম, মানে তোমার নাম, স্পেস দিয়ে তোমার লোকেশন, তুমি যে এলাকায় থাকো, আর স্পেস দিয়ে কিছুই দিতে হবে না, শুধু তোমার প্রফেশনটা টাইপ করলে বেটার, লাইক তুমি স্টুডেন্ট চাকুরিজীবী হোয়াট এভার সেটা টাইপ করে পাঠিয়ে দাও 26969 নাম্বারে। আবার কোন নাম্বারে পাঠাবে মনে করিয়ে দিচ্ছি 26969। কমেন্ট বক্সে কমেন্ট পড়বো বলেছিলাম, এবার কমেন্টগুলো পড়বো। অনেকেই অধৈর্য হয়ে গেছেন ভাইয়া কমেন্ট পড়ছেন না কেন, আসলে স্টোরি শুনতে গেলে যেটা হয় স্টোরিটাও তো শুনতে হয়, সো কমেন্টগুলো হয়তো একটু কম পড়া হচ্ছে, বাট এই মুহূর্তে আমি কমেন্ট পড়ে নিতে চাই। যেমনটা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু যুক্ত হয়েছেন নুসরাত জাহান জান্নাত, তার কাছে ভালো লাগছে এভরি থার্সডেতে তিনি শুনেন, এবং এরকমটা জড়িয়ে রয়েছেন মনির খান, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন আমাদের সাথে তাবাসসুম আক্তার, যুক্ত হয়েছেন আমাদের সাথে ফারাবি, যুক্ত হয়েছেন আমাদের সাথে আলিশা সিদ্দিকী, রয়েছেন আমাদের সাথে সুলতানা আফরিন, রয়েছেন আমাদের সাথে এমডি রোকনুজ্জামান, রয়েছেন আমাদের সাথে আখি মনি, অর্ণব সহ আরো অনেক অনেক বন্ধু। সো আপনারা কমেন্ট করতে থাকুন এবং আমরা অবশ্যই নামগুলো মেনশন করব যারা আমাদের সাথে আজকে রয়েছেন শেষ অবধি। বাট এই মুহূর্তে আবারও চলে যাব সাভার থেকে আগত ফেরদৌসের কাছে। ফেরদৌস ভাই, এর পরে আপনার কাছে বা আপনার অভিজ্ঞতার ঝোলাতে যে দ্বিতীয় স্টোরিটা আছে, আমরা এবার সেটা একটু আমাদের লিসনারদেরকে শোনাতে চাই।
জি, আমার বয়স 8.5-9 বছর, তখন আমার বড় ভাই বাড়িতে এরকমের গ্যাঞ্জাম, আমি দুষ্টমি ফাজলামি বেশি করি, ভাবির বিভিন্ন সময় বিচার আচার আর আমার উপরে অত্যাচার দিনাদিন বেড়ে চলে। এক মুহূর্তে আমার বড় ভাই, আমার বরিশাল গুরুস্থান মাদ্রাসার নাম বাংলাদেশের সবাই জানে, বিশাল এক গুরুস্থান যেটা বাংলাদেশের ভিতরে হয়তো ঐতিহ্যবাহী গুরুস্থান, বা এত বড় গুরুস্থান বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। তার আয়তন হয়তো এভারেজ 2-2 স্কোয়ার হবে এরকমের, 2 কিলো, এত বড়। তা আমার ওখানে ভর্তি করে দিয়ে আসে বড় ভাই, খবর নিতে যায় না, 10-12 দিন হয়ে যায়। তা আমি ওরে একসময় দেখতে পারতাম না, আমার কাছে খুব ওরে দেখলেই খুব কষ্ট লাগতো, এই বুঝি মারে, এই বুঝি সে বাসায় বাইন্ধে রাখে, বা এই বুঝি অত্যাচার করে। তা ও যখন আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসলো, তখন ওর জন্যই আমার মন খুব কাঁদতে থাকে, কে আসে না, ও আমার কেন দেখতে আসে না, বা বাড়ির লোক দেখতে পাচ্ছি না, মনটা খুব কাঁদে। তাই আল্লাহর কাছে খুব কান্নাকাটি করি, আল্লাহ আমার এখানে ভাল লাগে না, আমি বাড়িতে যাইতে পারতাম। তাই মাদ্রাসায় তো অবশ্যই নামাজ কালাম পড়তে হবে, তাই নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় বলতাম যে আল্লাহ আমি যেন বাড়িতে যাইতে পারি। তা সবাই বিকালবেলা খেলাধুলা করতো, আর আমি ওই টাইমটা বিকালবেলা গুরুস্থানের ভিতরে, কবরস্থানের ভিতরে বিভিন্ন ডিজাইন করা কবর থাকতো, এটা রুবেলের সোহেল রানার বাবার কবর, এইটা আপনার হানিফ সংকেতের বাবার কবর, এইটা বিভিন্ন কবর দেখতাম, টাইস করা, কোনোটা মুজাহিদ করা, কোনোটা আপনার সুন্দরভাবে তাজমহলের মতো করা। তা আমার প্রতিদিনের দৈনন্দিন বিকেলবেলা কাজ ছিল আসরের নামাজের পরে এই কবরগুলি দেখা ঘুইরা ঘুইরা। তা আমি আমি আমার কাছে এমন মানে একটা সময় আসছে যে আমার কাছে যদি কেউ একটা বর্ণনা দিত যে এই কবরটা কোনখানে আছে, আমি বলতে পারতাম যে এইটা পাইলটের কবর, এইটা এই ডক্টরের কবর, এইটা একজন বিজ্ঞানীকের কবর, ওখানে হানিফ সংকেতের বাবার কবর, মানে আমি বলতে পারতাম যে কোথায়। আমি সব জায়গায় যাইতাম কিন্তু ওই কবরস্থানের একটা জায়গায় আমি যাইতাম না, সেটা হলো আপনার বেওয়ারিশ লাশ যেখানে গোসল করাইতো, একটা জায়গা ছিল ওখানে সবসময় বেওয়ারিশ লাশ গোসল করাইতো, যেমন পাগল, অ্যাক্সিডেন্ট, তার কোনো অ্যাড্রেস খুঁজে পাওয়া যায় না, ডাকাত, আপনার লঞ্চে ডাকাতি হয়েছে, আপনার ফায়ারে মারা গেছে, ওই সব লাশগুলি ওই সব জায়গায় বেওয়ারিশ লাশ আঞ্জুমান মফিদুল ইসলাম ওরা ওখানে গোসল করাইতো, তারপর দাফন করাইতো। তা আমি সব জায়গায় যাইতাম, ওই জায়গাটায় যাইতাম না। তা আমি ওখানে বসে মানে তখন ফার্স্ট টাইম আমি কবরস্থানের ভিতরে ঢোকা শুরু করি না, তা আমি খুব কান্নাকাটি করতাম আর বলতাম যে আমি একটু বাড়িতে যাইতে পারতাম, আমি এখানে থাকতে চাই না, বন্দিশালা, সবাই খেলাধুলো কর, আমি কারোর সাথে মিশতে পারতাম না। তা আমার যখন ওখানে মাস তিনেক হইল, তো একটা পর্যায়ে আসলো যে একটা ছেলে আমি দেখতাম ম্যাক্সিমাম টাইম ও একটা কবরের পাশে বসে থাকতো। ছেলেটার আকৃতিটা হইল যেমন অসুস্থ এক ধরনের বাচ্চা থাকে না, তার মাথাটা অনেক বড় হয়, চোখগুলি বাইরের দিকে বের করা এমন প্রকৃতির, আর ওর হাতে আঙ্গুলগুলি অস্বাভাবিক লম্বা, পায়ের পায়ের জুতোটা আপনার কাছে মনে হবে টাইটানিক জাহাজ, মানে এই রকমের তার গঠনটা ঠিক অস্বাভাবিক আমার কাছে মনে হইতো। ও মাঝে মাঝে আমার ঘাড়ের উপরে হাত দিলে আমার কাছে মনে হইতো যে আমার পিঠের উপরে মনে হয় দুই মন আড়াই মন কিছু একটা চাপাই দিচ্ছে এরকমের। তা ওরে কবরস্থানে বসে থাকতে দেখতাম আর আমি ওখানে মাঝে মাঝে যাইতাম। আমি একলা একলা বসে থাকতে থাকতে একসময় ওর সাথে আমার সাথে বন্ধুত্ব হয়ে যায়, ওই আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আগে আসে। তা আমি ওর সাথে কথা বলি, ওর নাম কামরুল, ওর কাছে জিজ্ঞেস করি তুমি কি করো, আমি এই মাদ্রাসায় পড়ালেখা করি, তুমি কবে ভর্তি হয়েছো, তো আমি অনেকদিন আগের থেকে এখানে ভর্তি হয়েছি, তোমার তো আমি কখনো মাদ্রাসায় দেখি না। কবে আমি তো মাদ্রাসায় যাই না। তার কিভাবে পড়ালেখা করো? যে ভাই আমি মাঝে মাঝে পড়ালেখা করি। মাঝে মাঝে মাদ্রাসায় আসো না, কিভাবে মাঝে মাঝে পড়ালেখা করো? যে ভাই আমি আগে সবসময় যাইতাম, এখন আর যাই না। আচ্ছা ভালো কথা। ওর সাথে আমার সাথে একটা বন্ধুত্ব হয়, ও আমার বিভিন্ন জায়গায়, ও আমার ওখানে ভালো পরিচিত ছিল, বিভিন্ন গুরুস্থানে ও আমার ঘুরে ঘুরে দেখাইতো, ও সব জায়গায় নিয়ে যাইতো। এক জায়গায় যাওয়ার আমি যাওয়ার জন্য সবসময় পাগল থাকতাম, ও কিন্তু ওখানে আমার নিয়ে যেত না, ও ওখানে যাইতো আমার বারবার নিষেধ করতো যে না ওখানে যাওয়া যাবে না, আমার ওই জায়গাটা ভালো লাগে না, ওই জায়গায় যাইস না। ওর বাবা ছিল না, মা ছিল, মানে ওর বক্তৃতা অনুযায়ী যে আমার বাবা নেই, আমার মা আছে। তা ও আমাকে সব সময় হেল্প করতো, যেমন আমি সে মাদ্রাসায় পড়ালেখা করতাম, বড় ভাই আসতো অনেকদিন পর পরে বা 15 দিন পর পর আসতো, তখন 98-99 ঘটনা, তা আসতো 20-30 টাকা 50 টাকা দিয়ে যাইতো আমাকে, আমি দেখা গেছে 2-3 দিনে টাকাটা শেষ করে ফেলতাম, পরবর্তীতে আর আমার কাছে কোনো টাকা নাই। তো হঠাৎ করে একদিন আমার টুপি গোসল করতে যাই, টুপি ধুইতেছি, টুপিটা আপনার পানির ভিতরে পড়ে গেছে, পানির ভিতরে পড়ে গেছে। তা আমার কাছে টাকা নাই, টুপি ছাড়া মাদ্রাসায় পড়বো কিভাবে, নামাজ পড়ি আপনার হুজুরে দেখলে মাধ্যম। তা যাই হোক, আমি গোসল কইরা পুকুর ঘাটে বসে কতক্ষণ কাইন্দা টাইন্দা গোসল কইরা চলে আসছি, আইসা আপনার বাসায় ইয়া মাদ্রাসার ভিতরে ঢুকে জামা কাপড় পরে নামাজের জন্য বের হয়েছি, ওই বন্ধু কামরুল আমার সামনে হাজির, তার হাতে এক পলির ভিতরে টুপি। দোস্ত তোর হাতে কি? আমার হাতে তো টুপি। টুপি কেন তোর হাতে? কারে দোস্ত, একটা টুপি কিনছিলাম, টুপিটা আমার মাথায় ছোট হয়, আমাকে তোর যে মাথা দেখি টুপিটা, টুপিটা বাইর করেছে, টুপিটা আমার মাথায় সেট হয়ে যেতেছে। আমি মাথায় দিলাম, দোস্ত আমার মাথায় তো সেট, তুই নিয়ে নে, তুই এটা কিভাবে কিনলি, তোর যে মাথা এত নারকেলের মতো মাথায় এই টুপিটা কিভাবে পরবি? দোস্ত আমি আসলে কিভাবে কিনছি জানি না, সেন্সলেস হয়ে কিনছি, কিন্তু টুপিটা আমার মাথায় লাগতেছে না, আমি ফেরত দিই মুখিরা, তোর যখন টুপি নেই তুই নিয়ে নে। গেল, আমি ওর সাথে প্রায় দিনই বিকালবেলা আপনার এরকমের গোরস্থানে ঘুরতে থাকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কবরস্থানে যাইতে থাকি। আর একদিন এরকম বিকালবেলা বসে আছি, এক বাবা তার ছেলেরে একটা লাল সাইকেল, সাইকেলটার পলিমলি খুলে নেয়, সাইকেল চালাইতেছে, ছেলেটারে সাইকেল চালানো শিখাইতেছে কবরস্থানে পাশের রাস্তা দিয়া। যারা বরিশালের আছেন তারা জানবেন করিম কুটিরের রাস্তা, এটা এই রাস্তা দিয়া যাচ্ছিল। তা আমি আমারে হঠাৎ করে আমি ওই দিকে তাকাই, এক ধ্যানে দেখতেছি কামরুল আমারে নাড়া দিতেছে, ওই কি করস, কি দেওয়া হচ্ছে তুমি কিরা? দোস্ত সাইকেলটা দেখ, বাবা সাইকেল চালায়, আমি কিন্তু সাইকেল চালাইতে পারি। তা তুই সাইকেল চালাই, তোর আমার বাসায় একটা নতুন সাইকেল আছে, নিয়ে আসবো না কালকে? আচ্ছা ঠিক আছে নিয়ে আসিস, তাহলে তুই বল আমি একটু যাই আসি। ওর বাসাটা করিমকুটির গুরস্থান থেকে যাইতে মিনিমাম হাইটে যাইতে 10 মিনিট সময় লাগে, 10 থেকে 12 মিনিট। আপনি যদি সলুলি যান স্বাভাবিকভাবে তাহলে আপনার 15 মিনিট সময় লাগবে। ও 7 থেকে 8 মিনিটের ভিতরে সাইকেল নিয়ে হাজির, গুরস্থানের ভিতরে চালাই দিছে। আমি প্রশ্ন করলাম না পাইলি কোথায়, এত তাড়াতাড়ি কিভাবে আনলি? আমার মা মাথায় আসে না কেন, দরকার নেই, আমি তখন অস্বাভাবিক কিছু মনে করিনি। তা এরকমের যাওয়ার পরে শবে বরাতের একদিন রাত্র আসলো। তা শবে বরাতের রাত্রে গোরস্থান মাদ্রাসার আপনার কবরস্থানটাকে সাজানো হয়, লাইটিং করা হয়, একবারে এ টু জেড লাইটিং করা হয়। যারা ওখানে খাদেম আছেন তারা জানেন যে কবরস্থানের একটা সাইট আছে, যে সাইটটা অনেক দিন আগের পুরনো কবরগুলি থাকে, ওর ভিতরে একটা কবর ছিল। আমার ওই কবরটা খুব পছন্দ ছিল, কবরটা এত সুন্দর মুজাহিদ করা, উপরে ছাদের মতো করা, মাঝখানে গোল করে কাটা ডিজাইনই। তা আমি ওই কবরটা, আমার যখনই মন খারাপ থাকতো মা বাবার কথা মনে পড়তাম, ওই কবরটা যেয়ে বসতাম, বসে বসে ওখানে বসে দোয়া দুরুদ পড়তাম মা বাবার জন্য, ই করতাম। তা ওই সাইটে আর একটা কবর ছিল, কবরটা ইটগুলি পাতলা হয়ে গেছে, আমার কাছে ওটা কোনো আপনার নেম প্লেট কোনো কিছু ছিল না, কিন্তু বাকি কবরগুলি নেম প্লেট ছিল। ওই কবরটা অনেক আগের আমার কাছে এমন মনে হইতেছিল, কবরটার ভিতরে পানি জমে ছিল, স্বচ্ছ পানি, আর দুই একটা মাছ দেখা যায়, তো পানির ভিতরে কিছু ফালাইলে মাছগুলি ওই ইটের ফাঁকে ফাঁকে যায় ঢুকত। তা আমি ওখানে অনেক দিন বসতাম, কিন্তু আমার কামরুল ম্যাক্সিমাম টাইমই নিষেধ করত, ওখানে যাবি না, তোরে কথা বললে তুই শোনো না। ও আমার কিছু গোপনীয় জিনিস ওর কাছে আমি শেয়ার করতাম না, কিন্তু আমার কাছ থেকে ও এমনিতে জানত, তুই এগুলি করো কেন, ভাই তুই নাপাক শরীরে আমার কাছে আসবি না, তুই প্রস্রাব করে পানি, তোর পানি নেস না, মাঝে মাঝে তোর শরীর নাপাক, তুই আমার কাছে আসবি না, যা সালোয়ার এগুলি পাঠিয়ে যায়। তা মাঝে মাঝে খুব অস্বাভাবিক লাগতো, এই ছেলেটা এইভাবে কিভাবে জানো, এমন কেন? আমার কাছে মাঝে মাঝে খুব খারাপও লাগতো, ও এইভাবে আমার ইনসল্ট করে। তো যাই হোক, এভাবে শবে বরাতে রাত্র আমি আর ও বসা, ও সবসময় কবরস্থানের ভিতরে যাইতো, কিন্তু কিছু কিছু টাইম মেনটেন করতো, আজানের সময়গুলোতে ওরে বাইন্দাও কখনো আপনি কবরস্থানের ভিতরে রাখতে পারবেন না, ও থাকবে না, আজান দিবে 1 সেকেন্ড ওখানে রাখতে পারবেন না, আজান শেষ হওয়ার আগেই ওখান থেকে ব্যাক করবে। তেমন শবে বরাতের রাত্রে আমরা দুজনে ঘুরতে 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 অনেক মানুষ কবর জিরাত করে, কারো কেউ মা বাবার কবর জিরাত করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কবর জিরাত করতে অনেক লোক আসে অনেক রাত্র পর্যন্ত, এবং মাদ্রাসার ছাত্ররা ওখানে টাকা উঠায় আপনার এই কবরস্থানের গেটে। তাই আমরা, আমি আর কামরুল মাদ্রাসা যখনই আমি গোরস্থানে যাইতাম ও থাকতো। তা ওদিনকারও গোরস্থানে গেছি, আমার পিছের থেকে হাত দিয়ে ডাক, এরকম তোর হাত দিস না আমার শরীরে, তুই হাত দিলে আমার শরীরে ব্যথা লাগে, আমি খুব ব্যথা পাই, আমার শরীরে ছবি না তুই। তা কই যাইতেছ দোস্ত, আমি একটু ঘুরে আসি চল। একটা সাইটে, আমি আপনার কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা সাইটে লাইট দিয়ে কখনো রাখতে পারতো না, ওই লাইটগুলি কেটে যেত। আমি 3 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি 3 বছর গোরস্থান মাদ্রাসা পড়ালেখা করছি, আমি দেখছি যতবার ওই সাইটে লাইট লাগাইতো হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 15 মিনিট লাগাই নামানোর আগে শেষ, লাইট কেটে গেছে, ফিউজ হয়ে গেছে, লাইন নেই, এমন অবস্থা। ওখানে কবরে অনেক পুরানো কবর, কবরের গাছগুলি এত বড় বড় হয়েছে যে আপনার 20 ফিট 30 ফিট হয়ে গেছে, কিন্তু ওই জায়গাগুলি তো অন্য কবর করতে পারে না, এর জন্য যার যে জায়গাগুলি কিনা। তা শবে বরাতের রাত্র সারা রাত্র দুজনে থাকতে থাকতে ফজরের আগাত মুহূর্তে ও চলে আসবে কামরুল, আমার অনেকবার হাত ধরে টানাটানি করতেছে, বন্ধু এখানে থাকা যাবে না আর, এখানে তোরে নিষেধ করতেছি, আমার কথাটা শোন ভাই, বিশাল ক্ষতি হবে, এখানে থাকিস না। আমার হাত ধরে টানতেছেন, দোস্ত এখন যাইমই না, আমি ফজরের আজান হবে তারপরে যাইন, কেন এই জায়গায় বসে আমি মজা পাই, এখানে বস। আমার খুব টানতেছে, টানতে টানতে আল্লাহর কি হুকুম, এক মুহূর্তে আজান হয়ে গেছে, আজান হয়েছে আর আমি যে কবরটার পাশে বসতাম, যে কবরটায় বসতাম সেদিন, ওই কবরটা ও টানাটানিতে বসতে পারে না, তার পাশের কবরে অন্য একটা কবরে বসছি, যে কবরটায় পানি জমে থাকতো আর ইটগুলি পাতলা পাতলা হয়ে থাকতো, ছিল অনেকদিন আগের পুরনো কবর, ওটা একটা নেম প্লেট ছিল না, আমি প্রায় কবরের নেম প্লেট দেখতাম কোনটা কোন সনে মারা গেছে কে কে ছিল, কিন্তু ওর কোনো নেম প্লেট ছিল না। আমি হঠাৎ করে দেখতে থাকি কবরের ভিতর থেকে একজন মুরব্বী আস্তে আস্তে করে উপরের দিকে জাগতিছে, সে 40 থেকে 45 ফুট পর্যন্ত লম্বা হইল, তার দাড়ি আপনার 5 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা। আমি কামরুল কইয়া দেখাইতে, কামরুল দেখ, কামরুল কোয়েদ যখন ওনার দিকে তাকায়, উনি দুই হাত দিয়ে বুকের ভিতরে চাপ দিয়ে একটা মেসোয়াকের মতো বাইর করে দাঁতে ঘষা দেয়। উনি আমার কথা শুনতে পায় না। কামরুল তাকাইয়া যে বলছি, কামরুল দেখ, আর কামরুলটা দেখলাম যেভাবে টিভি বন্ধ করলে ছবিটার মতো চলে যায়, ঠিক কামরুল ওইভাবে চলে গেল আমার সামনে থেকে। 3 বছরের বন্ধুত্ব সম্পর্ক এক নিমিষে শেষ। আমি কবরস্থানের উপরে দাঁড়াইয়া আমার সালোয়ার বেরো প্রস্রাব করে দিই ভয়ে। কি হইল, এটা কি দেখলাম, আমি কি ছবি দেখতেছি? একটা দৌড় দে, দৌড় দিয়া গোরস্থান মাদ্রাসার পুকুর পাড়ে এসে পড়ে যায় যেখানে মানুষ ফজরের নামাজের জন্য উজু করতেছিল। পড়ে যাওয়ার পরে আমার আর জ্ঞান থাকে না, আর যখন জ্ঞান আসে তখন আমি মাদ্রাসায় ঢুকি, সালোয়ার পাল্টাই আর আমার গাঁটটি বস্তা গোল করে আমি চলে যাই আমার খালতুমনের বাসায় করিমকুটিরে। করিমকুটিরে যায় ওখানে আমি 3 দিন পর্যন্ত শুধুমাত্র খাটের উপরে শুয়ে থাকি আর পানি খাই, জানলা দিয়ে বাইরের দিকে তাকাই থাকি। 3 বছর কার সাথে ছিলাম আমি, কে এসে, কে কামরুল?
আজ পর্যন্ত আর কখনো দেখা হয়নি তার সাথে?
না, আমি কামরুল, কামরুলের ঘ্রাণটা আর কামরুলের যে আতুরটা ব্যবহার করতে, আতুরের ঘ্রাণটা আমি ওই মসজিদে পাইছি যে আমাকে প্রথম ঘটনায় আমার মসজিদে নিয়ে আসছিল, ওই ঘ্রাণটা আমি ওইখানে পাইছি। আর কামরুলের শরীরে সেম ঘ্রাণই আমি পাইতাম।
বিধাতাই ভালো জানেন কে সেই কামরুল, কি ছিল তার মনে, কিংবা কি হয়েছিল আপনার সাথে। তবে আজ আমরা সত্যি আরো একবার অবাক হলাম, পৃথিবীতে মানুষের সাথে ঘটছে এমন সমস্ত ঘটনা, আর সেই ঘটনাগুলো নিয়েই আয়োজন ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাঞ্জল চানাচুর। প্রতি বৃহস্পতিবার রাত 10টায় এই আয়োজনটি হয়। সো এখানে অনেক অনেক বন্ধুর SMS, তবে যারা লাইভে ছিলে অনেকেই বিরতির সময় লাইভ থেকে চলে গেছো। যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি, যারা এখন অবধি রয়েছে তাদেরকে ধন্যবাদ, বাট পুরনো বন্ধুদেরকে আবারও পেলে ভালো লাগবে। তবে লাইভটা একটু বেশি করে শেয়ার করতে বলেছিলাম, শেয়ার করেছেন অনেকে, আমি ধন্য তাদের কাছে যারা নিজ উদ্যোগে লাইভটা শেয়ার করছেন। তবে কমেন্টগুলো একটু পড়ে নিতে চাই। কমেন্টের মধ্যে রয়েছেন তায়েবা আক্তার, রয়েছেন আমাদের সাথে MD রকুন জামান, শান্ত নূর রয়েছেন, আমিনুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, জুয়েল রয়েছেন আমাদের সাথে, ফাতেমি রয়েছেন আমাদের সাথে, সীমান্ত রয়েছেন আমাদের সাথে, কনক রয়েছেন আমাদের সাথে, মুসা ভাইকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সাথে, জাকারিয়া এইচ দীপু রয়েছেন আমাদের সাথে, শারাফাত চৌধুরী রয়েছেন আমাদের সাথে, সুমাইয়া মিমিকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সাথে, অভিমানী বালক রয়েছেন, শুক্তারা রয়েছেন আমাদের সাথে, জান্নাত রয়েছেন আমাদের সাথে, বীর বাহাদুর মোল্লা, অনেক কষ্টের জীবন, রিফাদার কামরুল এবং প্রিন্স হাসান, এরা প্রত্যেকেই এক এক করে যুক্ত হচ্ছেন। সো বেশি বেশি করে লাইভটা শেয়ার হবে এটা আমি আশা করতে পারি। আর আপনি যদি সরাসরি আমার সাথে যুক্ত হতে পারেন বা যুক্ত চান, তাহলে চলে আসুন আমার অফিসিয়াল ফ্যান পেজ, এন্ড দ্যাট ইজ www.facebook.com/rjudaywire, আর জুদয়ের সাথে। সো ভূত স্টুডিও চলছে, চলবে, বাট আরেকটা ঘটনা আমরা শুনব। তার আগে বলে রাখি যে এই অনুষ্ঠানে কিন্তু তুমিও চাইলে আসতে পারো তোমার ঘটনাগুলো বলতে, যে ঘটনাগুলো হয়তো আজকে প্রথমবার তোমার মনে হচ্ছে আচ্ছা আমার কাছেও তো এই ধরনের একটা ঘটনা শুনেছিলাম, যেটা হয়তো তোমার নিজের সাথে ঘটা নয়, তোমার বাবা কিংবা দাদা কিংবা গ্রামের বাড়িতে যে শুনেছো কারো কাছে। আমরা বলছি তুমি আমাদের FM রেডিওতে এসে সেটি শেয়ার করতে পারো ইচ্ছে হলে। সেক্ষেত্রে কি করবে, মোবাইলের মেসেজ অপশনে চলে যাবে, গিয়ে টাইপ করে ফেলবে RBS, স্পেস দিয়ে লিখবে তোমার নাম, স্পেস দিয়ে লিখবে তোমার লোকেশন, আর একটা স্পেস দিয়ে তোমার প্রফেশনটা অবশ্যই টাইপ করতে হবে, পাঠিয়ে দিতে হবে 26969 নম্বরে। রেজিস্ট্রেশন কিন্তু চলবে রাত 1টা অবধি। সো এই অনুষ্ঠান শুনতে শুনতে যাদের মনে হচ্ছে যে তাদের কাছেও এই ধরনের একাধিক ভৌতিক এক্সপেরিয়েন্স আছে, যেটা তিনি নিজে বিলিভ করেন, সেটা ব্ল্যাক ম্যাজিকের কোনো ঘটনা হতে পারে, সেটা কবরস্থানের কোনো ঘটনা হতে পারে, শ্মশানঘাটের ঘটনা হতে পারে, কোনো অ্যাপার্টমেন্টের ঘটনা হতে পারে, কোনো এক দুঃস্বপ্নের রাত্রি হতে পারে, যদি সেটা আপনি শেয়ার করতে চান সেক্ষেত্রে আবারও বলছি রেজিস্ট্রেশনটা কি করে করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RBS, স্পেস দিয়ে নিজের নাম, তারপর দিয়ে আপনি যেখানে থাকেন সেই লোকেশনটা দিবেন, পুরো অ্যাড্রেস দিবেন না, অনেকেই ভুলে পুরো অ্যাড্রেস দিয়ে দেন, শুধু এলাকার নামটা লিখবেন, স্পেস দিয়ে আপনি কি করেন পেশায় সেই পেশাটা লিখবেন, তারপর আমি আসতে চাই এই কথাটা লেখার দরকার নেই, সরাসরি SMS পাঠিয়ে দিবেন 2-6969 নাম্বারে। আচ্ছা, অনেকে এই আয়োজনটার নাম ভুল বলেন, এই আয়োজনটার নাম হচ্ছে ভূত স্টুডিও, এটা জাগো এফএম 94.4 এর নিজস্ব প্রোডাকশন। এবং মনে রাখবেন, এই আয়োজনের সাথে আপনি আশেপাশের অন্যান্য ভৌতিক অনুষ্ঠানে কোনো মিল খোঁজার চেষ্টা করবেন না, কারণ এটি ভূত স্টুডিও যেটি জাগো এফএম 94.4 এ হয়, এমন অনুষ্ঠান ভূত এফএম রয়েছে যেটি রেডিও ফুর্তিতে হয়, সেখানকার একজন আরজে রয়েছেন তিনি তার ওয়েতে কথা বলেন, এখানকার একজন আরজে রয়েছেন ইনি ইনার ওয়েতে কথা বলেন, প্রত্যেকটা আলাদা আলাদা স্টেশন একটা ধরন আছে, এক একটা উপস্থাপকের এক একটা আলাদা ওয়ে অফ টকিং আছে, সো আপনি যদি সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে এই অনুষ্ঠানে থাকবেন, আদারওয়াইজ ইউ হ্যাভ লট অফ অপশন, আপনার কাছে অনেক অনেক অপশন আছে, আপনি সেই অপশনগুলো বেছে নিতে পারেন, বাট ইফ ইউ লাভ ইট দেন ইউ হ্যাভ টু শেয়ার ইট, প্লিজ শেয়ার করুন বেশি বেশি করে, সেটা সবাই মিলে একসাথে শুনতে পারি ভূত স্টুডিও। রাইট নাও আমরা আবারও চলে যাব আমার বন্ধু তানজিদের কাছে। তানজিদ, শুনি এবার আপনার পরবর্তী অভিজ্ঞতাটা।
এই গল্পটাও আমার নিজের সঙ্গে ঘটা। আমি এবার রোজার ঈদে যখন ঈদ করার জন্য ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাই, তো গ্রামের বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার ছোট বোন আমাকে বলল যে ভাইয়া, আমাদের গ্রামের অমুকজন মানে বিষ পান করে মারা গিয়েছে।
আচ্ছা,
তো তখন আমার কোনো কিছু ফিল হলো না, তারপরে একদিন দুদিন চলে গেল। তো তার পাশে আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান আছে, যে কবরস্থানটাতে একজন মানে আঙ্কেল থাকে যিনি প্রতিনিয়ত মানে 24 ঘন্টায় সে কবরে থাকে এবং জিকির করে, 24 ঘন্টায় বিভিন্ন কবরে থাকে এবং আমাদের ওই কবরটাতেও প্রতিনিয়ত থাকে এবং সারা রাত ভরে তিনি ওই কবরে থাকে এবং তার জায়গায় শুধু কবরস্থানে তিনি শুধু কবরে কবরে থাকে। তিনি একজন আসলে মানে আল্লাহপরায়ণ ব্যক্তি এবং অলওয়েজ কবরে থাকে, তো যার কারণে কবরস্থানে পাশ দিয়ে চলাচল করলে ততটা ভয় ফিল হয় না। তো এবার যখন মানে গ্রামে যাওয়ার পর সচরাচর অনেক ফ্রেন্ডরা আসে, তাদের সঙ্গে আড্ডা হয়, গল্প হয়, তো একদিন হঠাৎ করে আমাদের যে স্কুলটা ছিল গ্রামের স্কুল মাঠে আমরা সবাই সব ফ্রেন্ডরা আড্ডা দিছিলাম, তো আড্ডা দিতে দিতে হঠাৎ করে অনেক রাত হয়ে গেছে। তো রাত হওয়ার পর আমার দুইটা ফ্রেন্ড আমাকে বলতেছে যে তোদের এলাকার তো একজন বিষ খেয়ে মারা গেছে, তাকে তো মানে খুব ভয়ানক অবস্থায় মানে কবরটা দেওয়া হয়েছে। তো আমি বললাম যে আসলে এটা ব্যাপার না, এটা কোনো কিছু হবে না, তার আল্লাহ তাকে যেভাবে রাখে সে সেভাবেই মানে যাবে, তো এটা নিয়ে আসলে কোনো কিছু হেজিটেশন করার কোনো কিছু নেই। তো আমি এসব অনেক ধরনের ওরা আমাকে আর কি ভয় দেখানোর চেষ্টা করতেছিল, তো আমি আসলে এইগুলো নিয়ে কোনো ভয় কিংবা কোনো কিছুতে মানে ফিল হচ্ছিল না। তো যখন ওরা ওদের মতন চলে গেল, আমি যখন কবরস্থানে পাশ দিয়ে আসতেছিলাম, আমি শুনতেইছি যে কবরে একজন জিকির করতেছে, যে আঙ্কেলটা থাকে প্রতিনিয়ত কবরে উনি জিকির করতেছে, উনি আল্লাহ আল্লাহ করতেছে, আর উনি ম্যাক্সিমাম টাইম হচ্ছে কুলসুরাটা পাঠ করে কবরের মধ্যে, অন্য কোনো কিছু বলে না, অলওয়েজ খালি কুলসুরাটাই পড়াশোনা করে। তো তারপর কবরের পাশ দিয়ে আসার পর হঠাৎ মনে হলো যে আমার পাশ দিয়ে মানে কে যেন ঘুরতেছে, চারপাশ দিয়ে খালি শুধু ঘুরতেছে ঘুরতেছে, তো এটাতে আর কি কোনো কিছু এরকম ফিল হয় না। তো কবরস্থানটা পার হওয়ার পর আমি মানে হঠাৎ করেই কাদা থাকে, আমি মোবাইলে লাইট অন করে রাস্তা দিয়ে হাঁটতেছি কিন্তু আমার দুই পাটা কাদার মধ্যে গেড়ে যায়। কাদার মধ্যে গেড়ে যাওয়ার পর আমি পিছন দিক তাকাই যে কি হলো, এটা কেমনে হলো। তখন অনেক কষ্ট করে পাটাও তুলি, তোলার পর প্যান্ট ট্যান ওইভাবে জুগায় বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আমাকে বললাম যে আমার পানি তুলো, হাত মুখ ধুলাম। হাত মুখ ধোয়ার পর আমাদের বাসাটা যে জায়গাতে অবস্থিত তার মানে দুই সাইডে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে বড় বড় দুটো বাঁশবাগান আছে। তো আমাদের দোতলার বাড়িটা, আমার দোতলার যে রুমগুলো ভাইয়া, সেই রুমে দুটাই হচ্ছে ফাঁকা, কোনো জালনা নাই, দরজা নাই, নতুন রুম করছে, কোনো জালনা দরজা কোনো কিছুই নাই। তো আমি সচরাচর দোতলার রুমে গরমের দিনে আর কি ঘুমায় ফিল করি, গ্রামে আসলে কমপ্লিট ছিল না, তো শুধু আমি দোতলায় কমপ্লিট মানে আনকমপ্লিট ছিল, যার কারণে ফ্লোরেই ঘুমাইতাম, পাটি বিছায় ফ্লোরেই ঘুমাইতাম। তো সচরাচর গ্রামে কিন্তু ওই বাঁশ বাগান দুইটা বাঁশ একসঙ্গে লাগলে ক্যাটক্যাট একটা শব্দ হয়, যেটাতে আসলে ভয় পাওয়ার কোনো কিছু আসলে মনে করতাম না। তো ক্যাটক্যাট শব্দ হয়, তার পাশে একটা আমাদের বাড়িতে একটা আম গাছ ছিল, বড় আম গাছ ছিল, তো ওখানেও আসলে ভয় পাওয়ার। ওই দিন আসলে একটু মানে আনইজি ফিল করতেছিলাম, তো আনইজি ফিল করতেছিলাম। তো ওই দিন রাতটা ভাইয়া যেভাবে কেটে গেল, কেটে যাওয়ার পর কোনো কিছু মনে হলো না। তো পরের দিন আমরা ঘুম থেকে উঠে, তো পরের দিন ঈদ ছিল ভাইয়া, পরের দিন ঈদে ঈদ টিদ করার পরও ওই দিনও কোনো রকম খারাপ টারাপ কোনো কিছু হয় নাই। তো ঈদের দিন সন্ধ্যাবেলা থেকে হঠাৎ করে মাথার মধ্যে কেমন যেন মানে মাতলা মাতাল লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি মাতাল মাতাল এরকম লাগতেছিল। তো সব ফ্রেন্ডরা মিলে মাঠের মধ্যে যাই বিকালে। আমাদের ওইদিকে প্রচুর পরিমাণে পুকুর আছে যেখানে মাছ চাষ হয়, প্রচুর পরিমাণে পুকুর আছে যে পুকুরে মাছ চাষ হয়। তো পুকুরে এক পারে বসে আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে কাঠ খেলতেছিলাম। তো কাঠ খেলতে খেলতে অনেক রাত হয়ে যায়, 2-3 বেজে যায়, তখন যে যার যার মতন বাসে চলে যায়। হঠাৎ করে মনে হলো যে আমার মানে পিছনটাতে কে যেন ধরে টান দিয়েছে। টান দেওয়ার পর আমি সিটকে পড়ে যাই, পড়ে যাওয়ার পর ওদেরকে ডাক দেই, ডাক দেওয়ার পর ওরা ছুটে আসে। আসার পর বললাম যে এমন হলো কেন, ওরা বলে আর কিছু নয়, কলা গাছ বাতাসের নড়াচড়া করতেছে যার কারণে হয়তো তুই এটার সঙ্গে বেঁধে পড়ে গেছিস। তখন আমি বললাম না, এটা হতেই পারে না, আমি এটা দেখে এরকম মানে কখনোই এইভাবে কোনো কিছু হবে না। তখন ওরা বলে যে আরে কিছুই না, চল তোর মনের মধ্যে আজ 2 ধরেই এমনি ওই জিনিসটা মানে ফিল করতেছি যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো তখন আমি বললাম যে না তাহলে তোরা আমাকে বাসায় রেখে, আমার আজকে ভালো লাগতেছে না। তো ওই দিন ওরা আমাকে মানে কবরস্থানটা পার করে রেখে আসে। ভাই কবরস্থানটা আমাদের বাসাটা যে জায়গায় অবস্থিত তার পাশে আবার আরেকটা নদীও আছে, তো নদী আছে ওখানে ব্রিজও আছে। তো ওরা কবরস্থান পার করে রাখার পর আমি ব্রিজের পা দেওয়ার লগে লগে আমার গা হাত পা সমস্ত শরীর ভারী হয়ে গেল। ভারী হওয়ার লগে লগে আমি আমার একবার মনে হচ্ছে যে আমি পানিতে গিয়ে গোসল করি, আর একবার মনে হচ্ছে যে আমি ব্রিজের এখানে গোড়াগড়ি করি, এরকম ফিল হচ্ছে। তখন আমি ওই দিন আমার আম্মাকে ডাক দিলাম, আম্মা আর আব্বা আসলো, মানে ব্রিজের সাথেই আবার বাসাটা রাস্তার বাম সাইডে বাসা ব্রিজ, মানে গরমের সময় আর কি ব্রিজের উপরে অনেক লোকজন থাকে। তো আম্মা আসলো, বললো যে কি হয়েছে, গ্রামে তো সবাই পাবনার ভাষাতে সবাই তো বেটা বলে, মা আসার লগে লগে বলতেছে বেটা তোর কি হয়েছে। তখন আমি বললাম যে মা এরকম খারাপ লাগতেছে, মাংস খাওয়ার কারণে না কি কারণে আমি বুঝতেছে না, তো হঠাৎ করে এরকম খারাপ লাগতেছে। তখন আমাকে বললো যে আচ্ছা চল তাহলে বাড়িতে যাও। মা ইটি করার পর আমাকে ফুটু দিয়ে দিল। তো আমি ওই দিনও আব্বার সঙ্গে ঘুমাইলাম, ঘুমানোর পর ওই দিনও কোনো কিছু হলো না। তো থার্ড ডেতে ভাইয়া আমি গেছিলাম আমার এক ফ্রেন্ডের বাড়িতে, ফ্রেন্ডের বাড়ি থেকে আস্তে আস্তে ওই দিন বাসায় ঢুকতে ঢুকতে রাত 10 বাজে। ভাই রাত 10 বাজার পর মানে চারিদিকে কেমন যেন হঠাৎ করে মানে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, মেঘলা আকাশ হয়ে গেছে। তো মেঘলা আকাশ হয়ে গেছে তখন ওই খোলা মেলা জায়গাতে মানে দুই পাশে বাঁশ বাগান, তারপরে আমি বললাম যে আজকে আমার সমস্যা হবে না, আমি দোতলা রুমেই ঘুমাই, তুমি আমাকে বেডটা বিছাইয়া দাও। তো ভাইয়া যখন আমাকে বললাম বেডটা বিছাইয়া দাও, রুমে যাওয়ার লগে লগেই আমাদের যে সিঁড়িটা ছিল সিঁড়ির থেকে আমি প্রথমে ছিটকায় পড়ে গেলাম। তো মা বললো যে তোর রুমে থাকার দরকার নাই, তুই থাকতে পারবি না, তো আজ কয়েকদিন ধরে দেখতেছি তুই কেমন কেমন যেন করতেছিস। আর আমার সত্যি কথা ভাই আমার প্রতিনিয়ত মনে হতো যে আমার পাশে কে যেন আছে, আমাকে কে যেন ডাকতেছে, আমাকে কে যেন বলতেছে অমুক জায়গায় চল, কিন্তু আমি বুঝে উঠতে পারতেছি না আসলে আমার সঙ্গে কি ঘটতে যাচ্ছে, কি হবে। আমি জিনিসটা মানে আমি একটা পড়াশোনা মানে যে লেভেলে পড়াশোনা করি এই অনুযায়ী আমার কেন যেন মনে হচ্ছে যে না আসলে এইসব জিনিস বলতে কোনো কিছু নাই, এগুলো আসলে মানে টোটাল একটা ফেক জিনিস হবে, আমি এটা বিশ্বাস করি না। আগে যা হয়ে গেছে হয়ে গেছে, হয়তো ছোট ছিলাম ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় তখনকার গুলো আমি কেমন যেন আমার খুব মানে আনবিলিভেবল মনে হচ্ছে। তারপরেও মা বললো যে আচ্ছা ঠিক আছে তুই যদি ভয় না পাস তাহলে যা। তারপরে উঠে উপরে মা বেড করে দিয়ে আসলো। ভাইয়া শোয়ার লগে লগে ভাইয়া ঘুম আসে না, যেদিকে তাকাই জানালাগুলো খোলা ছিল, তো কোনো জানলা ছিল না, নতুন রুম, বাঁশবাগানের দিকে চোখ যায়, কেমন যেন ভয় লাগে। ভিতরে অনেক গাব গাছ আছে, ভাই গাব গাছ চিনেন নাকি জানি না,
অবশ্যই
গাব গাছ আছে, অনেক বড় বড় গাব গাছ এবং তেঁতুল গাছ আছে, মানে কেমন যেন খুব মনে হচ্ছে যে কি যেন বসে আছে আমাকে ডাকতেছে, ওদের কাছে তোদের কাছে ডাকতেছে, কি যেন বসে আছে ডাকতেছে এরকম মনে হচ্ছে। তো ডান সাইডে তাকালো এরকম মনে হয়, বাম সাইডে তাকালো এরকম মনে হয়, উপর দিকে তাকালে মানে কেমন যেন মনে হচ্ছে উপর থেকে ডাকতেছে। তো কিছুক্ষণ পর মানে এরকম হতে হতে মানে আমি কিছুক্ষণ পরে হঠাৎ করে আর ঘুম হয় না, সারা রাত খালি কেতো কেতো হচ্ছে, ঘুম হচ্ছে হচ্ছে। পরদিন সকালবেলা ভাইয়া আব্বা আম্মা দেখে যে আমি গাব গাছের উপরে বসে আছি, মানে বাঁশবাগানে গাব গাছের উপর বসে আছি একা একা রাত্রেবেলা, মানে রাত্রেবেলা একা একা গেছি এবং সকালবেলা সবাই দেখে যে গাব গাছের উপরে বসে আছি এবং সবাই আমাকে দেখতেছে, নামতে বলতেছে, আমি নামতেছি না, সবাইকে আমি মানে বলতেছি চলে যাও, মানে রুট যে বিহেভটা সে বিহেভটা শুরু করে দিয়েছিলাম। এবার ঈদের মধ্যেকার ঘটনা হয় এটা, রুট বিহেভটা শুরু করে দিয়েছিলাম, মানে সবাই আমাকে অনেক ইকি করে নামলো। তারপরে আমার গ্রামের একটা দাদু আছে, সে আসলো, আসার পর আমাকে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করলো, নামতেছি না, তারপর তারা কেমনি কিভাবে নামায় বাসায় নিয়ে আসলো। ওই দিনে কিছু টিছু হলো না। 3-4 দিন পরে আমি বাজারে আসি, আবার বাজারে আসার পর গোরস্থান দিয়ে আসতেছি, গোরস্থান থেকে আমার কানে বারবার শব্দ আসতেছে। গোরস্থানের সামনে আসার পরে আমি আমাদের যে গোরস্থান সেই গোরস্থানে আসলে ভাই ভয় পাওয়ার মতন কোনো কিছু নেই, কিংবা ভয় বলতে কোনো কিছু হবে না এরকম বিশ্বাস আছে। কারণ ওই গোরস্থানতে অলওয়েজ মানে একজন থাকে এবং উনি সবসময় আল্লাহর নাম কালাম এবং কালেমা টালেমা সবকিছু পড়াশোনা করে পড়ে, যার কারণে ওই গোরস্থানে আসলে ভয় পাওয়ার মতন কোনো কিছু আমার মনে হয় না, কারণ ছোটবেলা থেকে ওই দিক দিয়ে চলাফেরা। তো এর তিন চার দিন পর বাজার থেকে আসার পথে হঠাৎ করে কবরস্থানের পাশে মনে হলো যে আমাকে কে যেন ডাকতেছে এবং কে যেন বলতেছে এখানে দাঁড়া, বারবার বলতেছে দাঁড়া দাঁড়া। আমি ভাইয়া কোনো দিক না তাকায় সোজাসুজি হেঁটে আসতেছি। তুই যে ফার্স্টে যেরকম আমি কাদার মধ্যে দুই পা গেড়ে গেছিল ভাইয়া, তো লাস্টে ওই দিন আমার দুই পা বলতে সমস্ত মানে গাড়ি যাওয়ার লগে লগে আমি কাঁথায় পড়ে যাই, পাশে মানে খাঁচা ছিল বাঁশ দিয়ে বানানো ওইটা ধরে আমি উঠি ভাই। এমন অবস্থা মনে হচ্ছে যে আমার গায়ের উপর দিয়ে টাক উঠে গেছে, এতটা মানে পেইন লাগতেছে কেঁদোর মধ্যে গেড়ে যাওয়ার পর। তখন আমি কষ্ট করে উঠি, বাসায় যাওয়ার পর হাত মুখ ধুই, ধোয়ার পর আমি আবার ওই দিন সেম ভাবে আমাকে বলে যে আমি সমস্যা হবে না মা, যাই হোক তোমরা তো আমাকে একটা ব্যবস্থা করে দিছো মানে ঝাড় ফুঁক দিয়ে দিছো, সমস্যা হবে না, আমি এত বড় হয়ে গেছি এখন আর তোমাদের সঙ্গে আর থাকবো না, আমি আজকে উপরে থাকি, আমার একটা ফ্রেন্ড থাকতে চাচ্ছে। তো আমার ওই ফ্রেন্ডটা ভাইয়া ও মানে সকাল মানে কি বলে ওই দিন রাত্রেবেলা হঠাৎ করে ওয়াশরুমে যায়, ওয়াশরুমে যাওয়ার পর আমি রুমের মধ্যে একা একা থাকি। তখন ভাইয়া রুমে একা একা থাকার পর একটা বেজে গেছে, তখন মনে হলো যে আমার জানলার উপরে লম্বা লম্বা একটা পা দিয়ে আমাদের আম গাছ আছে, আম গাছের উপরে একজন বসে আছে আর আমার জানলার উপরে একটা পা দিয়ে আম গাছের উপরে বসে আছে। তো ফেসটা দেখে মনে হলো যে ওই যে চাষি বিষ খায় মারা গেছিল চাষিটা, তখন তাকে এতটা ভয়ানক দেখা যাচ্ছে, তার চোখ নাই কোনো কিছু নাই, এতটা ভয়ানক ভাবে সে আমাদের তাকায় আছে এবং আমাকে বলতেছে বেটা তুই ওর তুই ওঠে, আমার খুব খারাপ লাগতেছে, তোরা এত ভালো কিছু জানিস এত ভালো কিছু করিস তারপরও কেন আমার এত কষ্ট হচ্ছে, বুঝতেছি না, মনে হচ্ছে যে এইভাবে ডাকতেছে ভাই। তো আমি চোখটা ঘুরে ডান কাত হয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার কোনো মতেই ঘুম আসতেছে না, আমার ওই ফ্রেন্ডটাও আমার রুমে আসতেছে না। তখন মানে আমার খুব মানে আরো খারাপ লাগতেছে। তার কিছুক্ষণ পরে ভাইয়া মানে এটা অবিশ্বাস্য একটা ঘটনা ভাইয়া, মানে আসলে আনবিলিভেবল। তার কিছুক্ষণ পরে আমি যখনই ঘুম আসতেছে না তখন উঠে বসে দেখি যে ভাইয়া আম গাছের উপরে মানে দিব্যি তিনি বসে আছে, তার অটোপসি করার পর একটা মানুষের যে চেহারাটা হয় সেম ওইভাবে বসে আছে, তার কোনো কিছু নয় একদম সেম ভাবে বসে আছে এবং তিনি আমাকে বারবার বলতেছে যে আয় এটা আমার কাছে আয় বেটা আমার কাছে আয়। আমি ভাইয়া ওইটা দেখার লগে লগে একটা চিৎকার দেয় সঙ্গে সঙ্গে আমার আম্মা আসে, আম্মাকে বুকে জড়ায় মানে আধা ঘন্টার মতন কান্না করা শুরু করে দেয়, মানে এই পরিমাণ কান্না করা শুরু করে দেয়। আব্বা তো চলে আসে, আম্মা তো আমাকে ছাড়তেই চায় না, আম্মাকে বলে যে আমি আর থাকবো না তুমি আমাকে ছাড়ো না, আম্মাকে বুকের সঙ্গে জড়ায় মানে প্রচুর পরিমাণে কান্না শুরু করি।
এটা কতদিন আগে
ভাই? এই যে রোজারিতে,
এই রোজারিতে,
হ্যাঁ এই রোজারিতে ঘটনা আপনি মানে আমার বাড়িতে মানে এটাই ছিল আমার।
অত্যন্ত ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা নিয়ে এসেছেন আপনি, এবং আসলেই এরকম ঘটনা আপনার সাথে আর না ঘটুক সেটাই আমরা চাই, যে আপনি একেবারে ছোটবেলা থেকে বিভিন্ন রকমের ঘটনার সাথে সাক্ষী হয়ে গেছেন এবং সেগুলোর সাথে আপনার সম্পর্ক গড়ে গেছে। আমরা চাইব ভবিষ্যতে এমন কোনো ঘটনা আর আপনার সাথে না ঘটুক, এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন আপনি আর না হন। তো সময়টা ফুরিয়ে গেছে, 11:25 বলছে এই মুহূর্তে স্টুডিওর ঘড়ির কাঁটা। ফেরদৌস ভাই এবং তানজিব ভাই দুজনকেই ধন্যবাদ এখানে আসার জন্য। আবারও যদি কখনো আসা হয়তো আপনাদের অন্যান্য যে অভিজ্ঞতাগুলো রইল সেগুলো আমরা শুনব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। কথা হলো আমাদের দুজন বন্ধুর সাথে, আমরা হয়তো একটা বিরতিতে যাব এবং বিরতির পর যখন আড্ডা হবে তখন কিন্তু আমাদের সাথে আবারও দুজন বন্ধু আসবেন এক এক করে আড্ডাবাজিতে। সো আরও দুজন বন্ধু বাকি রয়েছেন, তাদের সাথে আমরা আড্ডা দিব। তবে আপনার কেমন লাগছে আজকের ভূত স্টুডিও সেটা নিয়ে এবার পাঠানো এসএমএসগুলো আমি পড়তে চাই। শুরুতে খান জাহান বলেছেন কাপাসিয়া থেকে, আমি ভূত স্টুডিও সবগুলো এপিসোড শুনি, আজকে প্রথম এসএমএস করলাম, ধন্যবাদ। তাজমুল লিখেছেন ভালো লাগছে। ওকে, আমার কাছে কিন্তু আজকে বেশ ভালো লাগছে সত্যি কথা, অনেকদিন পর ভূত স্টুডিওতে এসেছি এবং অনেক নতুন নতুন বন্ধু পুরনো বন্ধুগুলোকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে তাদের পাঠানো এসএমএসগুলো, ইনফ্যাক্ট আমার চোখের সামনে ভাসছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে ফেরদৌস ভাই এবং তানজিদ যে দুজন আজকে এসেছেন, দুজন কিন্তু দুটো, একজন জব করেন একজন স্টুডেন্ট, কিন্তু দুজনের গল্পগুলোর মধ্যেই একদম নিজেদের অভিজ্ঞতাগুলো বলে গেলেন। একজন তো একদম ছোটবেলায় তার
যেহেতু একটি এতিমখানাতে বড় হয়েছেন, তিনি একটি মাদ্রাসাতে পড়াশোনা করেছেন, সেখানকার অভিজ্ঞতা বলে গেলেন। আরেকজন তার ছোটবেলায় তার সাথে ঘটে যাওয়া ঘটনা, আবার ইভেন লাস্ট ঈদে তিনি এখন একটি ভার্সিটিতে পড়ছেন, সেই অবস্থায়ও তার সাথে এই রকমের ঘটনা ঘটছে এবং সেটা তিনি আজকে লাইভ এসে শেয়ার করলেন। সো আমি কিন্তু জলজ্যান্ত দুটো অভিজ্ঞতা আজকে পেলাম, দুটো না ইনফ্যাক্ট চারটা অভিজ্ঞতা দুজনের কাছ থেকে আমি শুনেছি। এরকম আরও কিছু অভিজ্ঞতা আজকে আপনাদেরকে শোনাবো, বাট আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে জানাবেন। কি করে জানাবেন? মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করবেন JFM স্পেসে নিজের নাম লিখবেন, তারপর ভূত স্টুডিওর আজকের এপিসোডটা কেমন লাগছে লিখে পাঠিয়ে দিবেন আমাকে 26969 নাম্বারে। আর এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছেন, নাম হচ্ছে তার তাশফিয়া রিদি, আমি আর আমার হাজবেন্ড সায়ান তোমাকে একসাথে শুনছি আজকে, অনেক ভালো লাগছে না ভয়ও লাগছে। ওকে থ্যাংক ইউ। সাজিদ বলছেন ভেরি নাইস স্টোরি অ্যান্ড ইন্টারেস্টিং, ওকে থ্যাংক ইউ। আশিকুর রয়েছেন আমাদের সাথে, রোহান রয়েছেন আমাদের সাথে, কবিতা আমিন বাজার থেকে SMS করেছেন, আক্তার রাঙ্গপুর থেকে যুক্ত হয়েছেন, আর তায়েফ মাটিকাটা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, থ্যাংক ইউ আপনার এত চমৎকার উইশিং এর জন্য। রয়েছেন রিজভি, রয়েছেন আবার থেকে তাসান আলতানভীর, এরকমটা জয়েন করেছেন আমাদের সাথে। মেঘলা কেমন আছো, এরকম SMS করেছেন আমাদের সাথে পিউ ইন্ডিয়া। আচ্ছা, ইয়ে উনি বাড়িতে রয়েছেন এই মুহূর্তে একা, প্রথমবার তিনি শুনছেন আমাদেরকে। ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা রয়েছি আপনার সাথে, আর আপনার সাথে যদি সবসময় রাখেন আপনি প্রাণ ঝাল চানাচুর, তাহলে আরও ভয় পাবেন না, কারণ চানাচুর স্পাইসি মাসালের মারদাং একটা ম্যাচ মেকিং না হবে। হ্যাঁ, এক্সকিউজ মারবে উড়াল, মুখে এনে দিবে জোস, আর প্রাণে যোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। আর রুমকে SMS করেছে, তুমি আসলে বেস্ট না, আই এম নট দ্য বেস্ট, আমি বেস্ট হতে চাইও না, আমার প্রেজেন্টেশনের ধরনটা আমার মতো, সো এটা যদি আপনার ভালো লাগে দ্যাটস ইট। অ্যান্ড মানি SMS করেছেন আমাদের সাথে, জান্নাত SMS করেছেন আমাদের সাথে, কেমন আছো, ভীষণ ভালো। জিয়াউল বলেছেন আমাদের সাথে, অনেকদিন পর শুনছি খুব ভালো লাগছে। রাকিব যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনন্যা যুক্ত হয়েছেন আজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে, কেমন আছো, অনেকদিন পর তোমার ভয়েসটা শুনছি, ভূত স্টুডিওতে আসো না কেন। আচ্ছা, সত্যি কথা বলতে আমি ভূত স্টুডিওতে মাঝখানে অনেকটা দিন আসতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে, বাট আমি কিন্তু আরো দুটো শো করি এখন, মঙ্গল ও বুধবার দিন আড্ডা উইথ উদয়, যেটা আসলে মূলটা দুষ্টমি নিয়ে একটি শো। সো সেই দুষ্টমি শোতে কিন্তু আমি গত কিছুদিন ধরে রেগুলার, এবং হয়তো বেঁচে থাকলে আগামী মঙ্গল ও বুধবার দিনও আসবো। অ্যান্ড আমি আশা করছি খুব শীঘ্রই আমার ভূত স্টুডিও এবং লাভ স্টোরিতে আমি নিয়মিত হব, বাট আমি যেহেতু খানিকটা অসুস্থ, সবাই আমার জন্য প্রে করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। এদিকে আফসানা SMS করছে সিলেট থেকে, আমি একা একা শুনছি, অনেক ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কিছু নাই, ভয়কে করতে হবে আমাদেরকে দূর, আর তার জন্য তো প্রাণ ঝাল চানাচুর আছেই তোমার সাথে। ফেসবুকে আজকে অনেক অনেক নতুন বন্ধুকে দেখছি কমেন্ট করতে, এবং পোস্টটা অনেকে শেয়ার করেছেন, লাইফটাকে শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই যে লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করছেন আমাদেরকে, আপনার বন্ধু হিসেবে এই শেয়ারিংটা আমাদের ভীষণ ভীষণ ইন্সপায়ার করছে। সো যারা সেই সব দিয়ে শেয়ার করবেন তাদেরকে বলতে চাই যে সঙ্গে প্রিয় মানুষটাকেও ট্যাগ করে দিন। বিভিন্ন পেজের অ্যাডমিনরা এখানে রয়েছে, বিভিন্ন গ্রুপের অ্যাডমিনরা রয়েছে, তোমরা তোমাদের পেজগুলোতে বা গ্রুপগুলোতে আমাদের অনুষ্ঠানটা কিন্তু শেয়ার করতে পারো, লাইভ তোমার বন্ধুরা তোমার পেজ থেকে এবং গ্রুপ থেকে অনুষ্ঠানটা শুনতে পারবে। তাহলে শারিফ রয়েছেন আমাদের সাথে, ইয়াকুব রয়েছেন, আর যে রাশেদকে দেখতে পাচ্ছি, স্বপন চৌধুরীকে দেখতে পাচ্ছি, শাইলেস জীবনকে দেখতে পাচ্ছি, বাদল রয়েছেন আমাদের সাথে, ওমর ফারুক এবং আসিফ আল আকাশ সহ আরো অনেকেই নিজ উদ্যোগে লাইভটি শেয়ার করছেন, থ্যাংকস আ লট। সাথে সাথে যদি তুমি আমার সাথে সরাসরি আমার অফিসিয়াল ফ্যান পেজে আসতে চাও, তার জন্য তোমাকে ছোট্ট কাজ করতে হবে, ফেসবুকে যেখানে সার্চ দিলে আমরা পেজ বা গ্রুপগুলো পেয়ে যাই, সেখানে সার্চ দিয়ে আর যে UDAY আর যে উদয় দিয়ে সার্চ দাও, তাহলে তুমি আমার অফিসিয়াল ফ্যান পেজটি পেয়ে যাবে, যেটা একটি ভেরিফাইড সাইন সম্মিলিত পেজ। সো সেই পেজে আমি ইতিমধ্যে একটি পোস্ট করেছিলাম আজকে ভূত স্টুডিও নিয়ে, সেই পোস্টের নিচে তোমার মূল্যবান কমেন্টটা লিখলে আমি অবশ্যই পড়ব। অ্যান্ড সবসময় আমার যেটা বলা থাকে যে এই পোস্টটা একটু শেয়ার করবেন, সো শেয়ার করেছেন আজকে অনেকে, সেই নামগুলো একটু মেনশন করতে চাই। তাসনিম হোসেন রয়েছেন, আবু সুফিয়ান এবং প্রিন্স মাসুদা রানা, সুশাম দায়, অ্যান্ড শিমুল হোসেন, রাহাদ, বাপ্পি, ইয়াসিন সহ আরো অনেকেই পোস্টটি শেয়ার করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ। রকিবুল রয়েছেন ফরিদপুর থেকে, শাহরিয়ার রয়েছেন আমাদের সাথে, তানজিলা আক্তার রয়েছেন সেখানটাতে, প্লাবনকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেখানে রয়েছেন, এর নাম হচ্ছে শাহরিয়ার, তন্ময় রাজ সহ আরো অনেক অনেক বন্ধু। সো এই মুহূর্তে আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরে আসব তোমাদের পাঠানো SMS গুলো, ইনফ্যাক্ট বলেছিলাম যে কেমন লাগছে আজকের এপিসোডটা সেটা একটু SMS এবার জানাবে, দুটো মানুষের দুটো চারটা স্টোরি আমরা শুনেছি, সব মিলে তোমাদের কাছে আজকের এপিসোডটা নিয়ে আমি শুনতে চাই মতামতগুলো। লিখবে কি করে? মোবাইলের ম্যাসেজ অপশনে যাবে, গিয়ে টাইপ করবে JFM স্পেস দিয়ে নিজের নাম, তারপর কেমন লাগলো আজকের এপিসোডটা লিখে পাঠিয়ে দাও আমাদেরকে 26969 নম্বরে। কোথায় পাঠাবে? 26969 নম্বরে। এছাড়া তুমি যদি এই মানুষগুলো যারা এখানে আসছে, সে রাত বিরাতে লাইভে আড্ডা দিচ্ছে, নিজেদের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে, সবই কি তাদের সাথে ঘটা? না, কিছু ঘটনা কিন্তু তারা তাদের বাবার কাছ থেকে, মার কাছ থেকে বা দাদুর কাছ থেকে শুনেছিল। হয়তো তারা আসতে পারেনি, কিন্তু তাদের পক্ষ থেকে তাদের জেনারেশন, এই জেনারেশনের বন্ধুগুলো রেডিওতে এসে শেয়ার করছে, এবং বহু দূর থেকে, প্রবাস থেকে অনেক বন্ধুরা শুনছে সেই ঘটনাগুলো। তোমারও যদি মনে হয় এই ধরনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো তোমার কাছে জানা আছে, যেগুলো অন্য কোনো FM রেডিও থেকে শোনা নয়, কিন্তু এগুলো তোমার নিজস্ব অভিজ্ঞতা, তুমি সেগুলো শেয়ার করতে চাও লাইভে এসে, তাহলে তুমি একটা রেজিস্ট্রেশন করে ফেলো এই মুহূর্ত থেকে রাত একটা পর্যন্ত করতে পারো। নিয়মটা একটু মনে রাখতে হবে, এখনই মোবাইলের মেসেজ অপশনে চলে যাবে, গিয়ে টাইপ করে ফেলবে RBS, স্পেসে লিখবে তোমার নিজের নাম, স্পেসে তোমার লোকেশনটা টাইপ করতে হবে, তারপর স্পেসে তোমার প্রফেশনটা টাইপ করতে হবে, চারটা জিনিস। শুরুতে লিখতে হবে RBS, স্পেস নিজের নাম, স্পেস লোকেশন, অবশ্যই তুমি যে এলাকায় থাকো, স্পেসে তোমার প্রফেশনটা টাইপ করে পাঠিয়ে দিবে আমাদেরকে ওই একই ঠিকানা 26969। চলুক ভূত স্টুডিও আর উদয়ের সাথে জাগো FM 94.4 এ, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি আরো ভিন্ন কিছু ঘটনা নিয়ে, থাকুন জাগো FM 94.4।
স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন 11:40, উদয় বলছে আমি আছি আপনার সাথে, তার মানে ভূত স্টুডিও ইজ গোয়িং অন। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর। বন্ধু, চানাচুর আর স্পাইসি মশলার মারদাং একটা ম্যাচ মেকিং হচ্ছে এটা, না হবে হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে এনে দেবে জোস আর প্রাণে জোগাবে সাহস, তার নামটি হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস জোগায়। এই অনুষ্ঠান সবার, স্কুলে পড়ুয়া বন্ধুটির, কলেজে পড়ুয়া সেই বন্ধুটির, ইউনিভার্সিটি সে স্টুডেন্টের, আবার একজন টিচার যিনি আমাদের শিক্ষা দেন তারও, একজন বাবা তার সন্তানকে নিয়ে এই অনুষ্ঠানটি শোনেন, একজন মা তিনিও আমাদেরকে শোনেন। আমি বানিয়ে বলছি না, আমি কিছুক্ষণ আগে ব্রেকে বসে বসে কিছু এসএমএস পড়ছিলাম, তার একটা ঝলক আপনাদেরকে শোনাতে চাই। মিতু এসএমএস করেছেন, আজকে আমি আর আমার মা তোমাকে শুনছি, এই প্রথমবার মা এফএম রেডিও শুনছে, ভীষণ খুশি। ওকে, মাকে অনেক অনেক ধন্যবাদ এবং সালাম, এবং তোমাকে বিশেষ করে ধন্যবাদ যে তুমি তোমার মাকে ইন্সপায়ার করেছো এফএম রেডিওটা শোনার জন্য। আমরা এফএম রেডিওতে কি করি, আড্ডা দিই, সো আমাদের এই আড্ডাটা কিন্তু সবার জন্য সার্বজনীন। এসএমএস করেছেন আমাদের বন্ধু নীলিমা, তিনি যুক্ত হয়েছেন আজকে আমাদের সাথে প্রথমবার মতো, তিনি ঢাকাতে এসেছেন এখানে একটি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। সো এরকম ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ঢাকার বাইরের প্রচুর স্টুডেন্টরা এখন ঢাকাতে রয়েছে, যেহেতু অ্যাডমিশন টেস্ট চলছে। সো এই সমস্ত বন্ধুরা যারা বিভিন্ন হলে, ম্যাসে বা ফ্যামিলি মেম্বারসদের সাথে কোনো রিলেটিভসের বাসায় উঠেছ, হয়তো টিউন করেছ আমাদের জাগো এফএম 94.4, তোমাদেরকে ধন্যবাদ। এটি একটি স্টেশন যেটি তুমি তোমার মোবাইল থেকে শুনতে পারবে ঢাকার ভেতরে, তবে ঢাকার বাইরে যখন তুমি চলে যাবে, তুমি যদি চট্টগ্রাম থেকে এসে থাকো, তখন হয়তো তুমি আমাদেরকে মিস করবে। সেই জন্য তোমাকে একটা ছোট্ট টিপস দিতে চাই, তোমার তো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, সেই স্মার্টফোনে একটা ছোট্ট অ্যাপস কিন্তু তুমি নামিয়ে নিতে পারো, সেটি হচ্ছে জাগো এফএম। তোমার ওই প্লে স্টোরে গেলে জাগো এফএম দিয়ে সার্চ দিলে আমাদের অ্যাপসটা পেয়ে যাবে, এবং সেটাতে যদি তুমি ডাউনলোড করে রাখো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি আমাদেরকে শুনতে পারবে। প্রবাসী বন্ধু রয়েছেন আমাদের সাথে ফেসবুকে, যেমনটা দেখতে পাচ্ছিলাম আমাদের বন্ধু রয়েছেন মিলন ভাই, তিনি কাতার থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং তিনি বলেছেন আমরা সাত ফ্রেন্ড এই মুহূর্তে শুনছি, কাজের ফাঁকে তোমার ভয়েসটা শুনতে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এবং জয়েন করেছেন আমাদের বন্ধু, নাম হচ্ছে রাকেশ, তিনি তার ছেলেকে নিয়ে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন এবং এটি তার ভালো লাগে। তো এই যে আমি বলছিলাম যে কথাগুলো, যে অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র টিনেজারদের না, ভৌতিক অনুষ্ঠানগুলো শুধুমাত্র কিছু স্টুডেন্টদের না, এগুলো সবার, সব ধরনের বয়সের মানুষেরাই শুনতে পছন্দ করেন, আর আমরা চেষ্টা করি সবার কাছে পৌঁছে যাবার। হয়তো এ কারণে সবসময় গল্প এবং আড্ডা দুটো একসাথে মিলিয়ে আমাদের অনুষ্ঠানটা করি আমরা, এতে কেউ বিরক্ত হতে পারেন, তবে হ্যাঁ আমাদের কাছে প্রত্যেকের এসএমএস, প্রত্যেকের কমেন্টস, প্রত্যেকের প্রত্যেকটা স্টোরি ভীষণ ভ্যালুয়েবল, আমরা প্রত্যেককেই আমাদের কাছে চাই। এই চাওয়া থেকে বলছি, তুমি যদি চাও এই অনুষ্ঠানে আসতে, তাহলে তোমাকে কি করতে হবে, একটা ছোট্ট নিয়ম মেনটেন করতে হবে। মোবাইল ফোন আছে তোমার, সেই মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, RBS স্পেস তোমার নাম লিখবে, তারপর দিয়ে তোমার লোকেশনটা লিখবে, আর একটা স্পেস দিয়ে তুমি কি করো পেশায়, তুমি কি স্টুডেন্ট, তুমি চাকরি করো, তুমি গৃহিণী, তুমি ডক্টর, তুমি ইঞ্জিনিয়ার, হোয়াট এভার, সেটা লিখে পাঠিয়ে দাও 26969 নাম্বারে। আবার বলছি 26969 নম্বরে পাঠাতে হবে। মনে রাখবে RBS শব্দটা শুধুমাত্র তারাই এসএমএস এর শুরুতে লিখবে যারা অনুষ্ঠানে এসে লাইভ স্টোরি বলতে চাও, যাদের অভিজ্ঞতা রয়েছে কিছু ভৌতিক অভিজ্ঞতা জানার। সো অনুষ্ঠান নিয়ে মতামতগুলো পাঠাচ্ছ, পাঠাও, আমরা অবশ্যই আবারও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেগুলো পড়ব। তবে এই মুহূর্তে পরিচিত হতে চাই আমার সাথে আরেকজন অতিথি, আমার সাথে এই মুহূর্তে হাজির হয়েছেন আড্ডা দিতে। সো তার সাথে কি নাম বন্ধু আপনার?
ভাই আমি আসছি গাজীপুর থেকে, আমার নাম সাইদ।
সাইদ, আপনি গাজীপুর থেকে এসেছেন না? সো কি করেন আপনি?
ভাই আমি একটা ব্যবসা করি।
ব্যবসা করছেন? সো রেডিওটা শোনা হয়?
জি, রেডিও শোনা হয়।
আচ্ছা, এই যে ভৌতিক অনুষ্ঠানগুলোতে লোকে যখন ভূতের গল্পগুলো বলে বা বিভিন্ন রকমের প্যারানর্মাল ঘটনাগুলো বলে, আপনি কি নিজে বিলিভ করেন?
আসলে এগুলো যার সাথে ইনসিডেন্টগুলো হয় আসলে সেই বিষয়গুলো বুঝে আসলে কতটা ভয়ঙ্কর বা কতটুকু।
আচ্ছা, মানে আপনি বলছেন যার সাথে এই ধরনের ইনসিডেন্টগুলো ঘটবে শুধুমাত্র সে রিয়েলাইজ করতে পারে, বাকিদের কাছে হয়তো অনেক সময় অবিশ্বাস্য মনে হতে পারে।
হতে পারে,
এক্স্যাক্টলি। সো আমার মনে হয় আপনারা শুনে রাখতে পারেন, এমন ঘটনা যদি কখনো আপনি মুখোমুখি হন হয়তো সেদিন আর ঘাবড়ে যাবেন না, মনে হতে পারে না এই ঘটনা তো আমি শুনেছিলাম ভূত স্টুডিওতে। সো আচ্ছা, গাজীপুর থেকে আগত সাইদের সাথে আমরা এখন আড্ডা দিচ্ছিলাম, এবার তার কাছ থেকে আমরা অভিজ্ঞতাটা শুনব। সাইদ, প্রথম অভিজ্ঞতাটা শুনে ফেলি।
ভাইয়া, প্রথমে অভিজ্ঞতাটা আমি বলতে চাচ্ছি আমার ছোট বোনকে রিলেটেড নিয়ে। আমার ছোট বোন মারা গেছে, ওইটার উপরে বেসিস করে কথা। আমার ছোট বোন 2016 সালে হঠাৎ করে আমরা খবর পাই, আমার বোন শ্বশুর বাড়িতেই ছিল, হঠাৎ করে খবর পাই আমার বোন মারা গেছে। মারা গেছে, আমরা সবাই খবর পেয়ে তড়িঘড়ি করে আমাদের আত্মীয় স্বজন সহ সবাই রওনা দিই, এটা হচ্ছে নাটোরে। তো সেখানে যাই, আমরা যাওয়ার পরে দেখি যার পরে শুনতে পারি আমার বোন সুইসাইড করছে। তো ফ্যামিলি ওদের পার্সোনালি সমস্যার কারণে যে কোনো একটা ঝামেলার জন্য এই ঘটনাটা হয়। হওয়ার পরে আমরা ওখানে জানার পরে ওখানে এখন তো যেহেতু সুইসাইড কেস পুলিশ কেস, এখন বলতেছে যে এটা এখন নিয়ে যেতে পারবেন, এটা থানাতে নিতে হবে, তারপরে পোস্টমর্টম হবে, তারপরে আপনারা লাশ নিয়ে আপনাদের নিজের জায়গা থেকে দাফন করতে পারবেন। তো আমরা রাতে ওখান থেকে লাশ নিয়ে ফার্স্টে পুলিশ যে ইটা হয় সুরথাল ওইটা রিপোর্ট করার পরে লাশ শনাক্ত করে ইয়েতে থানাতে নিয়ে যায়। থানাতে নেওয়ার পরে আমাদের ওই এলাকা থেকে সদর হাসপাতালটা দূরে ছিল, তো আমরা ওখানে পৌঁছাইতে পৌঁছাইতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিল। তো সন্ধ্যা হওয়ার পরে ওইখান থেকে দেখা যাচ্ছে আমরা মানে লাশটা নিয়ে বের হয়ে ওই ইয়েতে ওই থানাতে নিতে নিতে মোটামুটি 12টার মতো বেজে যায় রাত। তো তখন আমার বাবা গেছে, আম্মু গেছে, মানে আমাদের আত্মীয় স্বজন, আমার ফুফাতো ভাই সবাই গেছে ওইখানে। যাওয়ার পরে তখন লাশটা মানে বাধার মতো, আসলে শ্বশুর বাড়িতে ছিল তো মানে বাধার মতো সাহসটা কারো হচ্ছিল না। তখন আমি ছিলাম আর যে অটোতে মানে গ্রামে কিছু চার চালিত যে অটো ভ্যানগুলো আছে ওগুলোতে করে আর কি লাশ নেওয়া হয়। তো ওইখানে সেই অটো ভ্যানাল এক মুরব্বী চাচা ছিল, উনি ছিল, আমি ছিলাম আর আমার ভাই আসো, এই তিনজন মিলে আমার বোনের লাশটা আমরা একটা পার্টিতে চাটায় মানে বাঁধি। বাঁধার পরে এটা পেঁচিয়ে নিয়ে লাশটা উঠে নিয়ে জাস্ট থানার দিকে রওনা দিই। তো যখন আপনার ওই ভ্যানে করে যখন লাশটা থানার দিকে নিয়ে যাই, তখন আমাদের সাথে আসলে আমাদের আব্বু আম্মু বা কেউ যায় নাই। তখন আমি বললাম যে ঠিক আছে, কেউ না কেউ তো যেতে হবে, যেহেতু ভ্যান চালক তো একলা নিয়ে যেতে পারবে না। থানাটা 5 কিলোমিটার দূরত্ব ছিল মানে আমাদের ওই ঘটনা যেটা ঘটছে এখান থেকে। তো সেখান থেকে আমি আমার মানে বোনের লাশটা নিয়ে আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওকে বললাম যে ভাই ই কর, আমার তো একলা খারাপ লাগতেছে, মানসিকভাবে সবাই বিপর্যস্ত ছিলাম। তো আমার ওই ফ্রেন্ডকে নিয়ে আমরা রওনা দিই। তো রওনা যখন দেই লাশটা ভ্যানের মাঝখানে শোয়ানো ছিল, তো হাতের বাম পাশে আমার ফ্রেন্ড বসা ছিল আর ডান পাশে আমি বসা ছিল, মাঝখানে ছিল লাশটা। লাশটা যেভাবে হোক থানাতে নিলাম। নেওয়ার পরে এখন পুলিশ কেস হবে, এখন পুলিশ কেসের বিষয় নিয়ে বললো যে ঠিক আছে এটা এখন রাতে হবে না, আপনারা সকালে এটা পোস্টমর্টম করেন, পোস্টমর্টমের রিপোর্টের পরে যেটা রিপোর্ট আসে সেটাই। তো আমরা রাতে মোটামুটি তখন 1টা বেজে গেছে কাগজপাটি ওকে করতে করতে, তখন আমার ভাইয়া ছিল, আব্বু আম্মু সবাই ছিল, তখন তারা সবাই আসলে ভয়ের জন্য আর কি, যেহেতু স্বাভাবিক মৃত্যু ছিল না, ভয়ে কেউ ওই লাশের সাথে থাকতে রাজি ছিল না, আর থানাতে লাশ রাখার মতো কোনো ব্যবস্থা ছিল না। তো ওইখানে যেহেতু কেউ ছিল না, তো আমার সাথে ওই ফ্রেন্ডটা ছিল, আমার আব্বু আম্মু সবাই আত্মীয় সবাই চলে গেছে, যা আসলে আমাদের যে আত্মীয়র বাসা ছিল সেখানে চলে গেছে। যাওয়ার পরে আমি আর আমার ফ্রেন্ড মানিক নাম, তো ও আর আমি বসেছিলাম। তো বোনের লাশ যেহেতু পেঁচানো, তো কিছুক্ষণ পরপর আগরবাতি জ্বালায় দিচ্ছি, দিতেই মোটামুটি তখন 1:30-2 বেজে গেছে। 2 বাজার পরে আমার ওই ফ্রেন্ড বলছে, দোস্ত আমার খুব ঘুম আসছে, আমার সকালে ডিউটি আছে, তো দোস্ত আমি এই মানে ইটা ছিল, আমি লোকেশনের বর্ণনাটা দেই ছোট করে, যে থানাটা ছিল থানার কিন্তু সামনে একটা প্যারেড মাঠ থাকে ছোট, তো প্যারেড মাঠের এক কোনাতে একটা পাকা করা একটা জায়গা ছিল, তো ওইখানেই মানে ভ্যানটা রাখা ছিল, আর ভ্যানের ওপরে ছোট্ট একটা হেরিকেন রাখা ছিল, তো হালকা মৃদু আলো দেওয়া ছিল। তার 10-8 হাত দূরত্বে একটা আম গাছ ছিল, আর আম গাছের চারপাশে মানে ই করে দেওয়া ছিল, পাকা করা ছিল বসার মতো আর কি। তো ওইখানে আমরা তো আমার ফ্রেন্ড আর আমি বসি, একটু পরপর ই করে দিই। তো আমার মানসিকভাবে খারাপ লাগে, আমি একটু পরপর আগরবাতি জ্বালাই দিই, আশপাশ দিয়ে ঘুরি, তখন আমি একটু স্বাভাবিক ছিলাম। হঠাৎ করে আমার ফ্রেন্ড বলতেছে, দোস্ত আমি একটু ঘুমাবো, তো যদি একটু সমস্যা হয় আমার ডাক দিস। তো আমার ফ্রেন্ড ওই আম গাছের ইয়েতে একটা কোয়েল জ্বালায় ওইখানে শুইছে, শোয়ার পরে আমি ওর পাশে বসে আছি। এখন আমি একটু পরপর আমার বোনের ওই ভ্যানের দিকে লাশের দিকে তাকাচ্ছি, তো হঠাৎ করে আমার মনে হলো যে লাশটা মনে হয় লড়াচড়া করতেছে, এরকম মনে হলো।
আচ্ছা,
তো এরকম মনে হলো পরে আমার মানে মানে মনে ভাবতেছে হয়তো আমার হয়তো ভুলও হইতে পারে। তারপর আমি মানে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম নিজে নিজেই, যেহেতু নিজের বোনের লাশ। তারপর আমি এখান থেকে উঠে গেলাম, উঠে আমি কাছে গেলাম, কাছে যে মানে দেখার চেষ্টা করলাম যে না ঠিক আছে কেন, দেখলাম না ঠিক আছে। তারপর আমি আগরবাতি শেষ হয়ে গেছে, আমি ওর পায়ের কাছে আর মাথার কাছে আগরবাতি জ্বালায় দিছি ভ্যানে। জ্বালায় দেওয়ার পরে আমি আগরবাতি জ্বালায় দিয়ে জাস্ট পিছন গেড়ে দুই তিন কদম যখন আগাইছি তখন আমার বোন হুট করে আমাকে ভাইয়া বলে ডাক দিছে। ভাইয়া বলে একবার ভাইয়া, তো ভাইয়া বলে যখন ডাক দিছে আমি আসলে তখন খুব ই লাগলো আমার কাছে। তখন ভাইয়া বলে ডাক দেওয়ার পর একবার ডাক দিছে, যখন আমি আরেকটু আগে আসে আমি পিছনে তাকাইনি, আমাকে আরো একবার ডাক দিল। ডাক দিয়ে তো আমার পিছনে তাকানোর মতো আমার আর সাহস হয় নাই। তখন আমি তাড়াহুড়ো করে আমি সামনের দিকে আমার ফ্রেন্ডের কাছে এসে জোরে ধাক্কা দিই, আমি খুব একটা ভয় পাই, ধাক্কা দিয়ে সে উঠে পড়ে। উঠে পড়ার পরে আমাকে বলে কি হয়েছে কি হয়েছে, তো আমার মানে অবস্থা মানে ভয় পাইছে সে বুঝছে, বুঝলাম শরীর অলরেডি আমার ঘেমে গেছে, সাথে সাথে ঘেমে গেছে শরীর। তারপর আমি বললাম আমি কিছু বলতে পারি না, আমি বললাম দোস্ত একটু সমস্যা, তো আমার হাত ধরে টেনে নিয়ে মানে থানার গেটের বাইরে গেলাম, একটা চাট দোকান ছিল ওখানে নিয়ে যেয়ে আমি একটু মুখে চোখে মুখে পানি দেওয়ার পর আমার বলে কি হয়েছে, তাই আমি বললাম দোস্ত এরকম এরকম ঘটনা, তো বলতেছে তাহলে ই কর চল কিছু না, এটা পাগল এটা ভয়ের কিছু নাই, তুই চল তোর বোন তোরে ভালোবাসে, এটা ভয়ের কি আছে, তুই তো ভাই তোর ভয়ের কিছু নাই, আর এটা দুনিয়া থেকে সবারই একদিন যাইতে হবে, এটা ভয়ের কিছু না, চল আমি তোরে দেখে নিয়ে আসি। তো আমার ফ্রেন্ড সাহসী ছিল, তো আমি আর আমার ওই মানিক ফ্রেন্ড আবার ওই আমার বোনের লাশের কাছে আমি আসি। আসার পরে আমি লাশটা বলতেছে দোস্ত ই খোল মুখটা খোল আমি মুখটা দেখাই তোরে, তো যাই হোক আমার সাহস হচ্ছে না তখনও, আমি লাশটাতে ছুই বা হাত দিই। তখন আমার ফ্রেন্ড বললো যে ঠিক আছে আমি মুখটা খুলে তোকে দেখাই, তো মুখটা খুলে মানে পাটি ছিল ওই মানে খেজুরের পাতার পাটি, কাঁথা টাতা দিয়ে পেঁচানো ছিল লাশটা, তো মুখের অংশটা খুলে আর বোনটার মুখটা দেখাইলো। তখন মুখের অবস্থা যখন দেখে আমি মানে ওরকম মানে প্রস্তুত ছিলাম না, আমার আমি দেখলাম যে আমার বোনের চোখ খুলে আছে অথচ চোখ বন্ধ ছিল, তো চোখ খোলা অবস্থা দেখার সাথে সাথে আমি চিৎকার দিই আমার ফ্রেন্ড আমি জড়ায় ধরি, জড়ায় ধরার পরে আমার ফ্রেন্ড মানে তখনও নার্ভাস হয়ে গেছে। আর গেটে একটা পুলিশ ছিল ডিউটিতে একটু দূরত্বে, সে ওখান থেকে দেখতে সে কিছু বলে না আসেও না। তারপরে ফ্রেন্ড আমার মানে মোটামুটি তখন ধাক্কা ধাক্কি করে স্বাভাবিক করার জন্য বলল যে কিছুই না তুই দেখ, তা আমি আবার যাই হোক অনেক ভয়ের পরও আমি ঘুরে তাকাই, তখন পরে দেখি না স্বাভাবিক চোখ বন্ধ। বন্ধ হওয়ার পরে আমি ফ্রেন্ডে বললাম দোস্ত আমার ভালো লাগতেছে না তুই আমার পাশে একটু বস, তো মুখটা আবার বেঁধে আমরা আবার আম গাছের ওখানে বসি। বসার পরে ফ্রেন্ড বলে যে দোস্ত তুই ভয় পান পাশলে আমার ডাক দিস, তো সে আম গাছের সাথে হেলান দিয়ে একটু ঝিমোচ্ছিল ঘুমের একটা তন্দ্রার মতো, তো আমি ওখানে বসা, তো বসা থাকতে থাকতে মোটামুটি সকাল হলো। সকাল হওয়ার পরে লাশটা নিয়ে আমরা ওই সদর হাসপাতালের দিকে গেলাম পোস্টমার্টামের জন্য, তো ওখানে যাওয়ার পরে দুইটার দিকে লাস্ট পোস্টমার্টাম রুমে ঢুকালো, ঢুকানোর পরে পোস্টমার্টাম হয়ে গেল আলটিমেটলি। পোস্টমার্টাম হওয়ার পরে লাশটা নিয়ে আমরা অলরেডি আমাদের দেশের বাড়ি বগুড়াতে ছিল, তো আমরা অ্যাম্বুলেন্সে করে বগুড়ার দিকে রওনা দিই। তো রওনা দেওয়ার পরে তো গ্রামের মানুষ সবাই যে যেখান থেকে পারছে সবাই ছুটে আসছে, গ্রামবর্তী মানুষ, তো মোটামুটি আমরা সন্ধ্যার আজানের এক ঘন্টা আগে পৌঁছাই। পৌঁছানোর পরে বোনের লাশটা নিয়ে আমরা অ্যাম্বুলেন্স থেকে নামানোর পরে যেখানে লাশ ধোয়ানো হয় আর কি, তো ওইখানে নামানোর পরে ওইখানে নামায়া আমরা হয়তো আমি লাশটা ওখানে নামানোর পরে আমি আসলে আর কিছু বলতে পারিনি, আমি খুবই ক্লান্ত ছিলাম, আমি ওখানে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার ফুপুরা ছিল সবার আমার ধরে তুলে আমি বাসায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমি স্বাভাবিকই আসি। আসার পরে আমি গোসল টোসল করে যেহেতু জানাজা দিবে জানাজার জন্য রেডি হয়ে চলে আসি। আবার আসার পরে অলরেডি জানাজা হয়, জানাজা হওয়ার পরে লাশটা সবাই দাফন দিই, দাফন দিয়ে আমরা চলে যাই সন্ধ্যার পরে চলে যাই বাসায়। যাওয়ার পরে তো সবাই তো মানসিক অবস্থা খারাপ, আমরা বসে আছি, তো রাত তখন 10:30-10:30 বাজে। এই সময় হঠাৎ করে আমার মানে বাথরুমে যাব, আমি ফুপুরে বললাম যে ফুপু আমি একটু বাথরুমে যাব, তো বলো কি তাহলে যা আমি বারান্দায় দাঁড়াই, তো আমাদের বারান্দায় ফুপি দাঁড়াইলো, আমি ওয়াশরুমে যে গেলাম, তো ওয়াশরুমে যেতে আমাদের বাড়ির যে বাউন্ডারি ছিল ঠিক বাউন্ডারির কোন আমার চোখ গেছে, আমি বাউন্ডারির কোনায় দেখি যে আমার বোন মানে যে কাপড় পরে মারা গেছিল, যে ড্রেস ছিল কালো একটা কাপড় ছিল জামার ফুলের আর লাল একটা সালোয়ার ছিল, ঠিক ওই অবস্থাতেই আর আমার বোনের যে পোস্টমার্টাম করা হয়েছিল কপালে কাটা ছেঁড়ার দাগ ছিল, পুরো কপালটাতে কাটা দাগ ছিল, ঠিক সেই অবস্থাতেই ফেসটা মানে জ্বলে আছে এরকম মনে হচ্ছে, না ফেসটা জলজল করতেছে আমার। আসলে আমি ওটা দেখার সাথে সাথে আমি চিৎকার দিয়ে দৌড় দিই, বাথরুমে জেনে চিৎকার দিয়ে দৌড় দিয়ে আমি ফুপুরে জড়াই দিলে কি হয়েছে, আমি বললাম ফুপু সাথী, আমার বোনের নাম সাথী ছিল, ফুপু সাথীরে দেখছি আমি। তো বললো যে সাথীকে দেখছি, কি বলিস তুই এগুলো, তুই সাথীকে দেখছিস, সাথী তো মারা গেছে, এটা ভয়ের কিছু নয় বাবা, কি হয়েছে তোর? ফুপু আমি সাথীরে দেখছি। তা আমাকে ভয়টা দূর করার জন্য টর্চ লাইট নিয়ে স্বাভাবিক করার জন্য ফুপিও যায়, চারপাশে লাইট মেরে দেখে যে কিছুই না। তো আমি তারপরও আমি ওয়াশরুমে যেতে ভয় পাই, তারপর আমার ফুপিরে দাঁড় করে রেখে আমি কাজ সেরে আমি আবার ঘরে আসি। ঘরে আসার পরে আমি ঘরে মোটামুটি বিছনাবাতি করে আমি ফুপুর সাথেই ঘুমাই। ফুপুর সাথে ঘুমানোর পরে অলরেডি ঘুম আসে না আসে না, তারপরেও একটু ঘুম আসতে চোখ লেগে আসছে। তখন হঠাৎ করে আমার বোনের স্বপ্নে দেখি, আবার স্বপ্নে দেখি, দেখি স্বপ্নে এরকম কিছু দেখি যে আমার বোন খুব কান্নাকাটি করতেছে, খুব আর্তনাদ করতেছে, কাঁদতেছে আর আমাকে ডাকতেছে অনেক, যে ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে, ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে, আর আমার আমাকে ই কর, আমাকে হেল্প কর, আমার খুব কষ্ট হচ্ছে, এরকম কিছু বলতেছে। তো আমি স্বপ্নে দেখতে দেখতে এরকম হলো যে কেউ আইসা আমার বোনের, মানে এরকম বলতেছে কেউ হয়তো বা কোত্থেকে আসলো, অনেক লম্বা। আমি স্বপ্নে দেখতেছি আমার বোনকে হাত পাও টেনে হেসড়ে নিয়ে ওই কবরটা যে ছিল কবরের দিকে নিয়ে যাচ্ছে, এবং আমি সেটা দেখে আমি মানে আমি বোনের পিছে পিছে দৌড়াই, স্বপ্নে দেখি বোনের পিছে পিছে দৌড়াই, এবং কবর পর্যন্ত যাওয়ার পরে আমি সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি লাভ দিয়ে ওইটা ফুপুরে ডাকাডাকি করে আবার রাত করে ই করি, তারপরে এভাবে আমি সারা রাত ঘুমাতে পারিনি। সারা রাত আমার ফুপি আমাকে নিয়ে বসেছিল, বসে থাকার পরে আমি অলরেডি সকালে স্বাভাবিক হওয়ার জন্য আমার বোনের কাছে যে আবার কবরে যাই, যা কবরটা দেখি, দেখে আসার পরে আবার আসি বাসা। আসার পরে মানে কন্টিনিউ আমার সাথে এরকম মানে এক সপ্তাহ এরকম চলে, আমি প্রত্যেক দিন আমার বোনকে দেখি ভাইয়া। যদি জানি না, আমি জানি যে হয়তো মানুষ মারা গেলে 40 দিন পর্যন্ত নাকি লাশ হয়তো বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, এটা আমি যেটুকু শুনছি, কতটুকু সত্য জানি না। তো আমি যাই হোক, এরকম কিছুদিন মোটামুটি অনেকদিন এরকম হইতে থাকে। এরকম আরেকদিন এরকম হয়েছে, আমি মানে আরেকদিন রাত্রে এরকম বাইরে বের হবো, আমি ফুপুকে বললাম ফুপু আমার সাথে আসেন, ফুপু বললো ভয়ের কিছু নাই তুই যা। সেম কাহিনী, আমি বাইরে যাব, আমি দরজা খুলতে ওয়াশরুমের দরজা খুলতে দেই আমার ঠিক এক হাত ডিস্টেন্স ছিল আমার বোন, আমি দেখে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি সাথে সাথে ওইখানে সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পরে আমার ফুপু আমাকে উঠে নিয়ে আসে, আনার পরে আমার অবস্থা অলরেডি ভাই খুবই খারাপ, খুবই খারাপ, আমি ভয়ে অলরেডি শুকিয়ে, খাওয়া দাওয়া আমার বন্ধ। এবং যখন আমার বোনের লাশটা যখন পোস্টমর্টম করে আনি, তখন একটা কিন্তু ওই পোস্টমর্টমের পরে একটা রক্ত মাংসের একটা খুব একটা অন্যরকম একটা গন্ধ ছিল, এই গন্ধটা আমার প্রায় এক মাস আমার নাকে ছিল, আমি প্রায় সময় গন্ধ পেতাম বাড়ির আশপাশে, সেই গন্ধ সেই স্মেলটা আমি পাইতাম, সব সময় পাইতাম, এবং বোনের এই জিনিসগুলো আমি পাইতাম। একটা সময় 7 দিনের দিনে যে মিলাদটা পড়ানো হয়, সেই মিলাদের আগের দিন রাত্রে আমি স্বপ্নে আবার আমার বোনকে দেখি, আমি প্রতিদিনই দেখি, এর আগের দিন স্বপ্নে দেখি, তো এরকম আমার বলতেছে স্বপ্নে এরকম বলতেছে ভাই আমার কষ্ট হচ্ছে, আমাকে হেল্প কর, আমার জন্য তোরা কিছু পাঠা, কি পাঠা আমি জানি না, এটা কি পাঠা বলতেছে আমি জানি না। তো এরকম পরের দিন যাই হোক আমি ফুপুরে বলি, তো বলতেছে তুই আসলে তুই তো সারাদিন ছিলি, রাত্রেও ছিলি, আসলে তোরও তো অনেক ভালোবাসত তোর বোন, আসলে হয়তো কিছু বলার ছিল তোরে, হয়তো তুই বলতে পারস, তোকে বলতে পারে নাই, এই জন্য হয়তো কিছু বলার ছিল, এই জন্য হয়তো তোরে দেখা দেয়, তোরে ভালোবাসে দেখে তোরে দেখা দেয়, কিছু বলতে চায়, তো চেষ্টা করিস কি বলে এটা শোনার জন্য। আমি কই স্বপনে যা বলবে, আমি তো আর কিছু যদি শোনার থাকে আমি শুনব। পরের দিন মিলাদ পড়ানো হয় আমাদের বাড়িতে মসজিদে, তো মিলাদ পড়ানোর পরে কবর জিয়ারত করা হয়, কবর জিয়ারত মিলাদ পড়ানোর পরে আমি ওই দিনের পরে থেকে আসলে আশা করি আমাদের ওই কোনো ঝামেলা হয়নি। তারপরে মাঝে মাঝে স্বপ্নে দেখতাম, আর এই ওখানে আমি মোটামুটি এক মাসের মতো ভাই খুবই অসুস্থ ছিলাম, খুবই অসুস্থ ছিলাম, আর এবং আমার স্বাভাবিক হইতে পুরো মাসটা লেগে গেছিল। এই হলো অবস্থা।
শুনছিলাম বন্ধু গাজীপুরের সাইদ এসেছে আজকে আমাদের সাথে, নিজের বোনের সুইসাইডাল একটা কেস এবং আত্মহত্যার সেই ঘটনাটাও শুনলাম, সেই সাথে এই ঘটনার সাথে সম্পৃক্ত একটি ভৌতিক দুঃখজনক ঘটনা আমরা শুনছিলাম। মানে সত্যি কথা বলতে একজন ভাই তার বোনের মৃত্যু সেটি আজকে ডিসক্রাইব করছে রেডিওতে, এবং সেই ঘটনার সাথে সম্পৃক্ত কিছু ভৌতিক অভিজ্ঞতার কথাও আপনারা শুনছেন। জানি না আপনাদের কেমন লাগছে, বাট ইটস ট্রু যে এই মুহূর্তে
আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীতে আমরা কিছু কিছু সময় ভীষণ অসহায়, আমরা জানি না ওটার ব্যাখ্যা কি। কি চেয়েছিল বোন তার ভাইয়ের কাছে, মৃত্যুর পরেও হয়তোবা কিছু একটা বলার ছিল তার, সে কি আদৌ কিছু বলতে চেয়েছিল নাকি এটা শুধুই মাত্র হ্যালোসিয়েশন?
একটা কথা বলতে চাই
প্লিজ।
আমার বোন যেদিন মারা যায় তো সেদিন ও তো বিকেলে সন্ধ্যার দিকে আমাকে ফোন দিছিল, হয়তো আমি ফোনটা কাজের ব্যস্ততার জন্য রিসিভ করতে পারিনি, হয়তো এরকম কিছু বলতে চাইছিল হয়তো আমার বোন, এই জন্য হয়তো আমি ফোনটা রিসিভও করতে পারিনি, কিছু শুনতেও পারিনি, এই আফসোসটা আমার থেকে গেল। এখন আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি আমার বোনকে।
অত্যন্ত দুঃখজনক, তবু এই ধরনের ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভূত স্টুডিওতে। যারা শুনছেন আমাদেরকে তাদের কাছ থেকে বলবো যে আপনাদের কাছেও যদি এই ধরনের কোনো ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা থেকে থাকে, অনেকের ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা থেকে থাকে, সেরকম কোনো কেউ যদি আমাদের কাছে শুনে থাকেন এবং আপনি যদি বিলিভ করেন যে হ্যাঁ আমি আসতে চাই, তাহলে আপনি কিন্তু আসতে পারেন। কি করে আসবেন? এই অনুষ্ঠান চলাকালীন সময় অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারেন, এছাড়া এখন সারা সপ্তাহে রেজিস্ট্রেশন চলছে। সো আপনি কি করে রেজিস্ট্রেশন করবেন? মোবাইল ফোনটা হাতে নেন, মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশনটা অবশ্যই টাইপ করবেন, আর একটা স্পেস আপনি কি করেন পেশায় সেটা টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আবারও বলছি, শুরুতে RBS, স্পেস দিয়ে নিজের নামটা লিখবেন, স্পেস আপনার এলাকা যেখানে আপনি বসবাস করেন, স্পেস আপনার প্রফেশনটা টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। মনে রাখবেন RBS এই শব্দটা শুধুমাত্র তারাই SMS এর শুরুতে লিখবেন যারা এই অনুষ্ঠানে লাইভে এসে জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো লিসেনারদের সাথে শেয়ার করতে চান। আমরা দেখতে চাই SMS PC-তে যারা SMS করেছেন তাদের কিছু SMS ইতিমধ্যে জমে গেছে, অসংখ্য মানুষ আজকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আপনার কাছে কেমন লাগলো আপনার SMS-টা আমরা শুনতে চাই, কিভাবে পাঠাবেন? মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন যে FM স্পেস আপনার নাম, স্পেস দিয়ে এই যে ঘটনাটা, একজন একটা বোনের আত্মহত্যার ঘটনা আপনারা শুনলেন ভাইয়ের মুখ থেকে এবং তার সাথে জড়িত একটি ভৌতিক এক্সপিরিয়েন্সও তিনি শেয়ার করেছেন, এটা কেমন লেগেছে? প্রত্যেকটা লিসনার কাছ থেকে আমি একবার করে হলেও SMS এর উত্তরটা চাইব, ভালো কি মন্দ সে কথাটা লিখে পাঠিয়ে দিন যে FM স্পেস আপনার নাম, স্পেস দিয়ে সেই কথাগুলো 26969। ইতিমধ্যে SMS লিখেছে রোহান, আজকের এপিসোডটা তার ভালো লাগছে। নওশিন বলেছেন আই লাভ ভূত স্টুডিও, সামির বলেছেন আমি ক্লাস 7-এ পড়ি, এদিকে সিয়াম বলেছেন আপনাদের অনুষ্ঠানটা ওকে, ধন্যবাদ আপনাদেরকে, এরকমটা SMS করেছেন আমাদের সাথে শিশির, অনেক ভালো লাগছে। অ্যান্ড এরকম SMS করেছেন সুজাত, সানবীব রয়েছেন আমাদের সাথে যে বুকটা কেঁপে গেছে, ওকে। সাজেদ রয়েছেন উত্তরা থেকে, লিসনিং ভূত স্টুডিও ইন দ্য ডার্ক উইথ মাই কাজিন রুবেল, নো ইলেকট্রিসিটি, ফিলিং গ্রেট, ভেরি স্যাড অ্যান্ড গুড স্টোরি। অ্যান্ড সামিয়া বলছেন ভেরি আচ্ছা স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। ইমরুল রয়েছেন আমাদের সাথে, আজকের গল্পগুলো অনেক ভালো লাগছে। সুজাউদ্দিন বলছেন আমাদের কুষ্টিয়ার ভূত স্টুডিও, আমি নিয়মিত অনেকদিন পরে এলে তোমাকে, আচ্ছা হ্যাঁ অনেকদিন পরে এসেছে, আমি মাঝখানে অসুস্থ ছিলাম, আমি বলেছি আমি ইভেন এখনো অসুস্থ, সো সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে উঠতে পারি খুব তাড়াতাড়ি। যোবন রয়েছেন হাই হ্যালো, যারা শুনছেন আমাদেরকে। অ্যান্ড আরজিৎ রায় বলছেন আমিও আমার বন্ধুরা মিলে সবসময় শুনি, বাট আজকে প্রথমবার SMS করলাম, খুব ভালো লাগছে ও খুব ভয় লাগছে। ভয় এবং ভালো লাগা দুটোর কম্বিনেশন নিয়ে ভূত স্টুডিও। আর বন্ধু চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং তুমি পাবে যদি তুমি কিনা প্রাণ ঝাল চানাচুর খাও, ইয়েস, যেটা এক্সকিউজকে মারবে উড়াল, মুখে এনে দিবে জোস আর প্রাণে জোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহসটা জোগায়। সো এই সাহস নিয়ে শুনতে হবে প্রতি বৃহস্পতিবার রাতে উদয়কে জাগো FM 94.4 এর ভূত স্টুডিওতে। আজকে আমাদের অনুষ্ঠানটা কিন্তু ফেসবুকে লাইভ হচ্ছে, অডিও লাইভ, সো যেহেতু অডিও লাইভটা চলছে আমি আশা করব প্রত্যেকেই অডিও লাইভে তা শেয়ার করবেন, স্পেশালি এখনো অবধি যারা লাইভে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ লাইভটা দেখছেন, তাদেরকে আমি অনুরোধ করব লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করো, বিশেষ করে যারা বিভিন্ন পেজ বা গ্রুপের অ্যাডমিন আছো, এডিটর রয়েছে, তোমরা কিন্তু নিজেদের পেজে বা গ্রুপগুলোতে এই পোস্টটা শেয়ার করলে আমাদের এই অনুষ্ঠানটা তোমাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাবে। আই হোপ আমাদের লিসেনাররা এই রেসপন্সিবিলিটিটা মেনটেন করবেন এবং নিজের দায়িত্ব থেকে কাজটা করবেন। ইকবাল আমিন জয় রয়েছেন আমাদের সাথে, আতিক মাসুদ এবং রাব্বি মিজির রয়েছেন আমাদের সাথে, শেয়ার করেছেন রোজাব, সারফ হোসেন, লিওন এবং মেহেদী হাসান, আব্দুল কাইয়ুম, তারপর রুবেল হোসেনকে দেখেছি আমরা, সুজনকে দেখেছি আমরা, আব্দুল কাইয়ুমকে দেখেছি, নীরব, তারপর আহমেদ, সজীব, তৌসিফ, মার্ক আনোয়ার চৌধুরী, অক্সিজেন প্রেমিক,
সহ আরো অনেক অনেক বন্ধু যারা নিজ উদ্যোগে এই লাইফটিকে শেয়ার করছেন। আর কমেন্ট বক্সেও দেখতে পাচ্ছি অনেকের নাম, যেমনটা অর্ণব সরকার, আদ্রিয়ান আহমেদ, নাইম রহমান, জামারুল বিশ্বাস, আব্দুল রহমান রতন সহ আরো অনেক অনেক ফ্রেন্ডস। সো মোহাম্মদ ফরিদকেও দেখছি যে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতে চেয়েছিলাম যে লাস্ট স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা লিখে পাঠান। অনেকেই লিখছেন, আমরা এই এসএমএস গুলো পড়ব। তার আগে আর একটা ঘটনা শোনার সময় হবে আমাদের সাইদের কাছ থেকে, আমরা শুনে ফেলি আগে ঘটনাটা।
এখন আমি যে ঘটনাটা বলবো এটা আমার সাথে ঘটা ঘটনা, এটা হচ্ছে গাজীপুরে ঘটা। আমি আমার খালার বাসাতে আমি থাকতাম, তো আমার খালো একটা মসজিদের ই ছিল, মোয়াজ্জেম ছিল। তো মসজিদের মোয়াজ্জেম ছিল আমার খালু, মসজিদের মোয়াজ্জেমের জন্য আলাদা একটা রুম দেওয়া থাকে মসজিদ থেকে। তো সেই মসজিদটার রুমে আমার খালু থাকতো, এখানে এখানে থাকতো আমার খালু, আমি বাসাতেই থাকতাম। তো হঠাৎ করে একদিন আমার খালুর কাছে খবর আসে যে আমার খালুর বাবা মারা গেছে আর কি। তো খালুর বাবা মারা গেছে, তো আমার খালু আমাকে ফোন দিয়ে বললো যে এরকম এরকম, আমি বাবা আমি তো এরকম, তোমার নানা তো মারা গেছে, আমি তো বাড়িতে যাব, তুমি এক কাজ করো, তো আমি যে আমি তো আর কয়েকদিন থাকতে পারবো না, দুই তিন দিন, তুমি একটা কাজ করো, তুমি আমার যে রুমটা আছে ওইখানে তুমি একটু বাবা কষ্ট করে থাইকো। তো আমি বললাম যে ঠিক আছে খালু, আপনি কখন যাবেন? বললো যে আমি এখন অলরেডি রওনা দিচ্ছি, তো বাবা তুমি একটু তাড়াতাড়ি করে রুমে আইসা, শুয়ে পড়ো, বেশি রাইত করো না, ঝামেলা আছে। তা আমি আর তখন জানতাম না আসলে কি ঝামেলাটা। তো আমি এরকম রাত্রে আমার আস্তে আস্তে একটু আমি চৌরাস্তায় মানে আমার বাসা থেকে একটু দূরে গেছিলাম, তো ওখান থেকে আমি হয়তো একটু আড্ডা টাড্ডা দিয়ে বাসা আস্তে আস্তে আমার মোটামুটি 12টা বেজে গেছে। তো 12টা বেজে গেছে, আমি বাসার থেকে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে লাইট নিয়ে আমি সোজা আমার ওই খালুর যে রুম রেটটায় থাকতো মসজিদ থেকে দেওয়া ছিল, তো সেই রুমের যে উদ্দেশ্যে আমি রওনা দিই। তো রুমে আমি অলরেডি আসি, আসার পরে আমার খালুর ওই রুমটাতে অনেক কোরআন শরীফ ছিল, 20-25টা কোরআন শরীফ ছিল। এবং আমার খালু ভোরবেলা ওইখানে এই মাদ্রাসার যে এই মানে আরবি যে শিক্ষাগুলো সে আমার খালু দিত ওইখানে, রুমে অনেক কোরআন শরীফ ছিল, অনেক কিছু ছিল। তো আমি ঘুমানোর জন্য মশারি টাঙাই ওই সময় বৃষ্টিও ছিল, মোটামুটি বাইরে বৃষ্টি ছিল। আমি বাসা রুমের ভিতরে ঢুকি, ঢোকার পরে মশারি টাঙানোর পরে আমি ভিতরে শুই। শোয়ার পরে আমি ঘুম আসছিল না, তো আমি ফোনে একটু হয়তো অনলাইনে ফেসবুক টেসবুক দেখতেছিলাম। এর মধ্যে হঠাৎ করে মনে হলো যে চালের উপরে ইটের ছোট ছোট ইটের গুঁড়া যেমন ছিটিয়ে দিলে যেরকম ঝুমঝুম শব্দ হয়, এরকম চালের মধ্যে বৃষ্টির পরে এরকম মনে হচ্ছে কিছুক্ষণ পরপর কেউ এরকম ছিটাচ্ছে। এবং বাইরে মনে হয় যে 8-10 ফিট উপর থেকে যদি কিছু পরে ধাপ ধাপ করে যেমন শব্দ হয় এরকম শব্দ হচ্ছে। আমি ভাবলাম হয়তো বাইরে বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই জন্য হয়তো শব্দ হইতে পারে গাছের জন্য। আমি ফোনটা সুইচ অফ করে আমি বিছানাতে শুই। তো শুই আমি মোটামুটি ঘুমিয়েও যাই। ঘুমে যাওয়ার পরে মোটামুটি একটু মানে রুমের মধ্যে ঠান্ডা ছিল, হঠাৎ করে দেখি যে রুমের মধ্যে খুব মানে ভ্যাপসা এক ধরনের গরম আর কি, খুবই গরম। তো আমি আমার খাতাটা ছিল, খাতাটা ফেলিয়ে আমি এই পাশে ঘুরি। ঘোরার পরে আমি চোখটা আলতোভাবে চোখটা খুলি। চোখটা খোলার পরে দেখি আমি ঘরের কোনার ভিতরে মানে ঘরের কোনার ভিতরে লম্বা হবে 9-10 ফিট হবে, 8-10 ফিট এরকম লম্বা হবে। এবং ঘরের যে লম্বার যে চাল পর্যন্ত সে অলরেডি মানে কোমর বাঁকা করে হেলে আছে। তা আমি দেখে ভাবলাম হয়তো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো ঘরের কোনো অবয়ব কিছু একটা হবে। আমি অতটা গুরুত্ব না দিয়ে আমি আবার ওইদিকে ঘুরে শুই। ওইদিকে ঘুরে শোয়ার পরে আমি হঠাৎ করে দেখি মানে কোরআন তেলাওয়াতের যে ইগুলা এরকম একটা আর কি শব্দ হচ্ছে, গুনগুন গুনগুন শব্দ হচ্ছে, খুবই ভারী গলায়, মানে খুবই অসহ্য, আমার খুব অস্বস্তি লাগতেছে ঘুমের ভিতরে। হঠাৎ করে আমি আবার এই পাশে ঘুরি। ঘোরার পরে আমি আবার একটু চোখ খুলে দেখার চেষ্টা করি যে আসলে কি ওখানে, আমি কি দেখলাম, আমি ভুল দেখলাম না ঠিক দেখলাম, আমি আমার একটু মনে হয় সন্দেহ হয়। তো আমি চোখ খুলে দেখি যে আরো 2-3 জন এরকম আসছে, অনেক লম্বা, এবং মানে বললাম কি যে কোমর হেলে আছে। এবং 2-3 জন একবারে বসে আছে, মানে এমন ভাবে বসে, নামাজ পড়লে যেরকম ভাবে বসে ওভাবে বসে আছে। তো আমি এরকম দেখলাম, দেখার পরে আমি মানে ভালো করে দেখার চেষ্টা করলাম, ভালো করে দেখার পরে দেখি যে না আসলে জেনুইনলি এরকম কিছু একটা ঘরের ভিতরে মানে দাঁড়িয়ে আছে, বসে আছে। তো আমি সাথে সাথে খুবই ভয় পেয়ে গেলাম, ভয় পাওয়ার সাথে সাথে আমি করলাম কি আমার ফোনটা চালু করি, ফোনটা চালু করে খাতার নিচে ফোনটা চালু করে আমার খালাম্মাকে আস্তে করে ফোন দিই। ফোন দিয়ে বললাম যে খালাম্মা আমার তো খুব ভয় লাগতেছে, সমস্যা আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন। জাস্ট এটুকুই বলা আমার, এটুকু বলা হইতে আমার খালাম্মা দেরি কারণ আমার খালাম্মা বুঝতে পারছে, আমার খালাম্মা আগে থেকেই জানতো যে রুমের যে কি সমস্যা ছিল আগে থেকেই জানতো। তো আমার খালাম্মা আসতে আসতেই আমি অলরেডি আমি উঠে মানে মানে মোবাইলের যে আলো যতটুকু আলো ছিল আমি মোবাইলটা আলোটা লাগানোর মানে আলোটা মারার সাথে সাথে আমি মানে এমনি নর্মালি স্বাভাবিক হওয়ার জন্য একটু কথা বলতে বলতে আমি উঠে পড়ি জোরে, উঠে বাতি জ্বালাবো, বাতি জ্বালাতে চালাতেই মানে তারা দেখলাম যে একবারে দেওয়াল ভেদ করে যারা ছিল ভিতরে জানি না কারা ছিল, দেওয়াল ভেদ করে একেবারে বের হয়ে গেল। আমি সাথে সাথে বাতি জ্বালে আমি দরজা খুলে একেবারে দিলাম দৌড়, দৌড় দিয়ে আমি রাস্তায় উঠছি, রাস্তায় উঠে আমার যে খালার মানে বাড়ির দিকে আমি ওই দিকে দৌড় দিলাম, দৌড় দিতে দিকে দিকে আমার খালাম্মা লাইট নিয়ে আসতেছে, আমি সাথে সাথে খালাম্মার কাছে হুমকি খেয়ে পড়ি। পরপর খালাম্মা আমার ধরো কিসে হবে কিসে ভয় পাইছো, আমি কই হ্যাঁ খালাম্মা আমি ভয় পাইছি কি হয়েছে, আমি খালাম্মা বলতেছি। তা খালাম্মা আমাকে ঘরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর খালাম্মা বুঝতে পারে আমি ভয় পাইছি। তো যাই হোক ওই গ্রামের যে সিস্টেম গুলো আমাকে ওই লবণ পুরায়া পানি দিয়ে একটু দোয়া দূরত পরে ফু দিয়ে আমাকে ঘরে গোসল করায় ঘরে নেয়। আমি ঘরে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে খালাম্মা আসলে ঘরে কি আমি এরকম এরকম দেখি, খালাম্মা বললো যে বাবা কাউকে বলি চিটটা ছিল ওখানে কি জিন আসে, জিনের কথা বললো। আমার খালা বললো যে ওইখানে জিন ছিল তো তোকে কিছু বলে নাই, আর তুই ওরকম কিছু করস নাই, তোর কপাল ভালো আর তুই ভাগ্যিস হয়তো কিছু ঝামেলার হাত থেকে বেঁচে গেছিস, এরকম একটা কিছু আমাকে খালা বলে। তারপরের থেকে আমি ওই বাকি যে দুই দিন ছিল আমি ওই দুই দিন আর ওই ঘরে যাইনি। এই ছিল ভাই আমার ঘটনা।
আরো একটা অদ্ভুত ঘটনা শুনছিলাম আমরা আমাদের আজকের অতিথি গাজীপুর থেকে আসা সাইদের কাছ থেকে। দুটো ঘটনা শুনলাম, দুটোই ভিন্ন ভিন্ন ঘটনা, এবং আমরা চাইব যে আপনার সাথে এই রকমের পুনরায় আর কখনো কোনো ঘটনা না ঘটুক। সাইদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাগো এফএম আসার জন্য এবং স্টোরিগুলো শেয়ার করার জন্য।
থ্যাংক ইউ ভাইয়া,
ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। কথা হচ্ছিল আমাদের এই সপ্তাহের তৃতীয় অতিথির সাথে, যার নাম হচ্ছে সাইদ, সুদূর গাজীপুর থেকে তিনি আজকে বাড্ডাতে এসেছিলেন। আমাদের সাথে আরও একজন যুক্ত হবেন কিছুক্ষণ পর আমাদের এই আড্ডায়, এবং ভূত স্টুডিওর এই আড্ডাটা এই স্টুডিওতে জমে ওঠে প্রতি বৃহস্পতিবার রাতে ঠিক 10টা থেকে 1টা অবধি। স্টুডিওর ঘড়ি বলছে 12:13, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাঞ্জাল চানাচুর। চানাচুর আর স্পাইসি মশলার মারদাং একটা ম্যাচ মেকিং, এটা না হবে হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে এনে দিবে জোস আর প্রাণে যোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাঞ্জাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। আমাদের সাথে আপনি চাইলে এইভাবে করে নিজের স্টোরিগুলো শেয়ার করতে পারেন, তবে তার জন্য এইখানে আসতে হবে, আসার জন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসটা বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, আরেকটি স্পেস দিয়ে আপনি কি করেন সেই প্রফেশনটা টাইপ করে পাঠাতে হবে 26969 নম্বরে। এটা অনুষ্ঠান চলাকালীন করতে পারেন, ইটস বেটার, বাট এখন কিন্তু রেজিস্ট্রেশন সারা সপ্তাহই চলে, তবে নিয়ম কিন্তু একটাই, শুরুতে RBS অবশ্যই টাইপ করতে হবে যদি এই অনুষ্ঠানে আপনার কাছে মনে হয় যে আপনি এই অনুষ্ঠানে ভৌতিক এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান। SMS-এ আমরা জানতে চেয়েছিলাম যে কেমন লাগছে আজকের এপিসোডটা, অনেক SMS এসেছে, কিছু SMS পড়ি আমি সেখান থেকে। মাসুম বলেছেন আজকের স্টোরিটা খুব ভালো, ভয় করছে, যখনই ভয় তখনই প্রাণ ঝাল চানাচুর কিন্তু প্রয়োজন। আর আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে ভয় দেখানো নয়, কিছু না জানা জিনিস আপনাদেরকে জানানো, যেন যে কোনো মুহূর্তে আপনি নিজেকে সামলে নিতে পারেন। সজীব খান রয়েছেন ঢাকা থেকে, শুনছি প্রথমবার, অ্যান্ড মুবাশ্বির রয়েছেন উত্তরা থেকে আমাদের সাথে, আজ শাকিল নারায়ণগঞ্জের রয়েছেন, জারা রয়েছেন আমাদের সাথে, অ্যান্ড আজমান রয়েছেন আমাদের সাথে, হাদিউল রয়েছেন আমাদের সাথে, আনিকা রয়েছেন আমাদের সাথে, আশিকুর রহমানকে দেখতে পাচ্ছি, সুমাইয়া গাজীপুরের বন্ধু রয়েছেন আমাদের সাথে অহনা মিরপুর থেকে, তিনি এবং তার মা আমাদেরকে শুনছেন, সামিয়ার সাথে সৌরভকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন, মুকসিদুল রয়েছেন গাবতলির বন্ধু, তার সাথে যুক্ত হয়েছেন জনি মধ্যবাড্ডা থেকে, সঙ্গে নিতু রয়েছেন এই মুহূর্তে, স্নেহা রয়েছেন আমাদের সাথে মিরপুর দুই থেকে, রানা সঙ্গে যুক্ত হয়েছেন, সাইমা হানিফ, রাহুল, আশফাক, পাপ্পু আর রবিন এরাও কিন্তু আছেন আমাদের সাথে। ফারদিন, নিলয়, আসিফ, রাব্বি, অনুশ্রী, ফাহিম, জারা, আকাশ, কামাল এবং মিশু কলাবাগান থেকে রয়েছেন এই মুহূর্তে। সঙ্গে রয়েছেন এমডি রমজান, রাদিয়া আমিন রয়েছেন, তানভীর হাসান যাত্রাবাড়ির, নওশিন রয়েছেন, ডিএক্স সামির কেউ দেখতে পাচ্ছি, শিশির এবং সানবিব তাদের সাথে যুক্ত হয়েছেন, বিক্রমবাড়িয়ার জুয়েল এবং ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু অপূর্ব রয়েছেন আমাদের সাথে, সুজন রয়েছেন, নারায়ণের রয়েছেন, শোভন রয়েছেন, অরজিৎ রয় টাঙ্গাইলের রয়েছেন, আমাদের বন্ধু ডিএক্স সামির রয়েছেন, সঙ্গে হৃদয়, মমিন এবং লিখন শর্মা সহ আরো অনেকে। আপনিও চাইলে এসএমএস করে জানাতে পারেন আজকের এপিসোড নিয়ে আপনার মতামত, তার জন্য যে এফএম স্পেস দিয়ে নিজের নামটা মেনশন করুন, তারপর যে কথাগুলো বলতে চান পাঠিয়ে দিন আমাদের ঠিকানা 26969 নাম্বারে। বাট একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর যখন ফিরে আসব, এটা আজকের ভূত স্টুডিও শেষ বিরতি, এই ব্রেকে লাইভ থেকে আপনারা চলে যাবেন আমি আশা করি, কারণ এর আগে আমি খেয়াল করেছি আমি যখন ব্রেকে যাই লাইভ থেকে অনেকেই সরে যান, তারপরে কিন্তু আমরা আবার যখন ব্যাক করি তখন হয়তো আপনি আমাদের পরের স্টোরিটা শুনতে পারেন না, আপনি মিস করে ফেলেন। সো আমি চাই না এই মিনিট তিনেকের ব্রেকে আপনি হারিয়ে যান, তিন মিনিট ধৈর্য সহকারে লাইভে কানেক্টেড থাকুন এবং জাগো এফএম কে টিউন করে থাকুন, হোপফুলি আপনার জন্য আরো মজার, ইন্টারেস্টিং কিংবা জানার একটু অন্যরকম ভয়ঙ্কর ঘটনা ওয়েট করছে। আজ একটা পর্যন্ত আছি ভূত স্টুডিও নিয়ে, কোথাও যাবেন না, থাকুন জাগো এফএম 94.4 এ। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ ঝালঝাঁচুর আর যে উদয়ের সাথে, যেটি প্রতি বৃহস্পতিবার রাতে হয়। দীর্ঘদিন আমি বিরতিতে থাকার কারণে হয়তো মাঝখানে তোমার সাথে আমার আড্ডাটা জমে ওঠেনি এই আয়োজনে, বাট এই মুহূর্তে কিন্তু তুমি জাগো এফএম 94.4 এ শুনছো আমাকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রবাসী বন্ধুরা আমাদের সাথে রয়েছে, আমি একটু কয়েকজনের নাম মেনশন করতে চাই। মালবিক আচ্ছা, ওনার নাম হচ্ছে মালবিকা, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে সৌদি আরব থেকে, তার ফ্যামিলি নিয়ে তিনি সেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটা শুনছেন। পাশের দেশ ভারত, সেখানে কলকাতা থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রবিন নামে একজন বন্ধু, তিনি এবং তার ফ্রেন্ড হরিপদ, তারা দুজন আজকে আমাদেরকে টিউন করেছেন এবং তারা আমাদেরকে অ্যাপসের মাধ্যমে শোনেন সেটাই জানিয়েছেন, ধন্যবাদ। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন কাতার থেকে, তার নাম হচ্ছে ফয়সাল, তিনি সেখানে আমাদেরকে নিয়মিত শুনেন সেটাও জানিয়েছেন অ্যাপসের মাধ্যমে। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমেও আজকে নতুন দুজন বন্ধু দেখলাম, জাহিদ নামে একজন বন্ধু রয়েছেন এবং ওনার নাম হচ্ছে ফারুক, এই দুজন বন্ধু আমাদেরকে শুনছেন সৌদি আরব থেকে। সো এই যে প্রবাসী বন্ধুগুলো, তোমাদেরকেও বলছি যে তোমরা কিন্তু আমাদের সাথে যখন থাকো তখন আমাদেরও ভীষণ ভালো লাগে, জানি না আমাদের এই অনুষ্ঠানগুলো তোমাদের কেমন লাগে, বাট তোমাদের উপস্থিতি আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করে। এত কষ্ট করে দেশে পরিবারকে রেখে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করছো সেই মানুষগুলোর জন্য, তারপরও এর মাঝখানে একটু বাংলা ভাষা শোনার জন্য, একটু বাংলা ভাষায় এন্টারটেইন হওয়ার জন্য যে তোমরা বেছে নাও 94.4 কে, এটা আমাদের জন্য ভীষণ ভীষণ ভালো লাগে। তা যাই হোক, আমাদের ভূত স্টুডিওতে শেষ যে অতিথি তাকে আমরা এখন নিয়ে আসব, তার সাথে আমরা খানিকক্ষণ আড্ডা দিব, তার কিছু অভিজ্ঞতা ভৌতিক যেগুলো সেগুলো আমরা শোনানোর চেষ্টা করব। তবে আজকে পুরো এপিসোড নিয়ে তোমার নিশ্চয়ই কিছু বলার আছে, সেই কথাগুলো বলতে পারো, কি করে বলবে? মোবাইলটা নাও, মেসেজ অপশনে চলে যাও, গিয়ে টাইপ করো JFM স্পেস দিয়ে নিজের নামটা মেনশন করো, তারপর যে কথাগুলো বলতে চাও সেটা লিখে পাঠিয়ে দাও 26969 নম্বরে, আমি গল্পের ফাঁকে ফাঁকে সেই SMS গুলো পড়ব। তবে ফেসবুকে যদি তুমি কমেন্ট করতে চাও চলে আসতে পারো আমাদের অফিসিয়াল ফ্যান পেজ www.facebook.com/JagoFM-এর পেজে, সেখানে ইতিমধ্যে কমেন্টের নিচে আমরা অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছিলাম, যেগুলোতে আমাদের অনেকগুলো বন্ধু রয়েছেন যারা জিজ্ঞেস করছেন যে তারা এখানে কি করে আসবেন। ওই নিয়মটা একটু আগে আমি বলছি যে এখানে যদি আসতে চাও স্টোরিগুলো বলতে, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে তোমাকে টাইপ করতে হবে RBS, মনোযোগ দিয়ে শুনো, যদি এখানে তোমার কোনো স্টোরি বলার জন্য তুমি লাইভে আসতে চাও তাহলে শুরুতে টাইপ করতে হবে RBS, স্পেসে লিখতে হবে তোমার নাম, তারপর তোমার লোকেশন, তারপর তোমার প্রফেশন, চারটা জিনিস অবশ্যই টাইপ করতে হবে। আমি আসতে চাই, আমার কাছে স্টোরি আছে, এগুলো বলার কোনো দরকার নাই, শুধু RBS লিখতে হবে শুরুতে, তারপর তোমার নাম, তারপর লোকেশন এবং ফাইনালি প্রফেশনটা টাইপ করে পাঠিয়ে দাও 26969 নাম্বারে, কোথায় 26969 নাম্বারে। আমি একই কথা বারবার রিপিট করার অর্থটা হচ্ছে অনেকের এরপরও আপনারা ভুল করেন, দেখা যায় JFM লিখে নিজেদের নাম ঠিকানা পাঠিয়ে দেন, JFM কিন্তু শুধুমাত্র এই অনুষ্ঠান চলাকালীন যারা SMS করছেন, অনুষ্ঠান নিয়ে মতামত দিচ্ছেন তাদের জন্য, বাট যারা এখানে আসতে চান, রেজিস্ট্রেশন করতে চান, তাদেরকে মনে রাখতে হবে শুরুতে RBS টা লিখতেই হবে। সো ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলুন যদি নেক্সট এপিসোডে লাইভে আড্ডা দিতে চান, শোনাতে চান আপনার অভিজ্ঞতাগুলো। সো যে মানুষটি আছে এই মুহূর্তে আমি একটু তার সাথে পরিচিত হতে চাই, কি নাম ভাই তোমার?
আমি মিহাত ফ্রম মতিঝিল।
কি করো তুমি?
আমি নটরডেম কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি।
পড়াশোনা করছো সায়েন্সে না কমার্সে?
সায়েন্সে।
সায়েন্সে পড়ছো, তো যারা সায়েন্সে পড়ে তারা তো বিজ্ঞান নিয়ে গবেষণা করে, বিজ্ঞানটাকে বিশ্বাস করে, তো তারা তো প্যারানর্মালি বিষয়গুলোকে বিশ্বাস করতে চায় না, তুমি বিশ্বাস করো?
হ্যাঁ, যেহেতু আমাদের আমার ধর্মে আছে, যেহেতু বলছি জিন ও মানুষ মানে দুই ধরনের প্রায় মানে
সৃষ্টি দুই রকমের,
হ্যাঁ সৃষ্টি দুই রকমের বিদ্যমান, তো সে তো বিশ্বাস করার কথা, এখন সায়েন্স বলবে তো সায়েন্স অনেক কিছু।
তুমি বিশ্বাস করো?
হ্যাঁ আমি বিশ্বাস করি।
ওকে গ্রেট, সো নিহাদ আছে আজকে, ও নটরডেম কলেজ থেকে এসেছে। সো তোমার কলেজে ফ্রেন্ডরা জানে তুমি আজকে এখানে এসেছো?
আমার তো মানে শুনতেছে সবাই,
সবাই শুনছে,
ফোন দিয়েতে তো ব্যস্ত করে রাখছে,
ব্যস্ত করে ফেলছে না। সো আজকে নটরডেম কলেজের অনেক বন্ধুরা আমাদের সাথে রয়েছে, তোমাদেরকেও ধন্যবাদ জানাতে চাই উদয়ের পক্ষ থেকে এবং জাগোফমের পক্ষ থেকে, এবং আশা করবো এইভাবে প্রত্যেকটা লিসেনার যারা নটরডেম কলেজে রয়েছে তোমরা সবসময় 94.4 শুনবে এবং ভূত স্টুডিওতে থাকবে প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 1টা। বাট এই মুহূর্তে নিহাদ আছে আমাদের সাথে, আজকে নটরডেম কলেজের স্টুডেন্ট হয়ে সে আমাদের এখানে এসেছে তার জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতা শোনাতে। নিহাদ, তোমার জীবনের প্রথম অভিজ্ঞতাটা শুনি আমরা।
এই ঘটনাটা হলো আসলে আমার কাজিনের সাথে ঘটা, কাজিনের সাথে ঘটা, তো কাজিন অর্থাৎ ফুফাতো ভাই, ফুফাতো ভাই ও বাবা হলো ভেটেরিনারি সার্জন, তো চাকরি সূত্রে ওই জব সূত্রে যেহেতু আসবে, তো এখন
তুমি একটু নিজে নিজে গুছিয়ে নাও, আমাদের ছোট্ট একটা বন্ধু এসেছে, কোনো সমস্যা নাই, ও ইচ্ছুটা নার্ভাস, বাট আমি বিলিভ করি ও সুন্দর করে আপনাদের কাছে স্টোরিটা বলবে। কারণ আমাদের এই অনুষ্ঠানে আমি বলছি আমি সবাইকে নিয়ে আসতে চাই, যেমন আজকে কিন্তু এখানে শুরুতে একজন চাকুরিজীবী মানুষ এসেছিলেন, এরপরে এসেছিলেন একজন স্টুডেন্ট যিনি ইউনিভার্সিটিতে পড়ে, তারপরে আবার একজন একজন বন্ধু এসেছিলেন যিনি সুদূর গাজীপুর থেকে ব্যবসা করেন, তিনিও এসেছেন, ফাইনালি এখন আবার একজন স্টুডেন্ট এসেছে এবং এ কিন্তু কলেজে পড়ে এবং ঢাকার একটি নাম করা কলেজ নটরডেম কলেজ সেখানে সে পড়াশোনা করে। সো ডেফিনেটলি বুঝতে পারছেন যে এই অনুষ্ঠানটা কিন্তু সবাইকে ছুঁয়ে যাচ্ছে, সে তুমি স্কুলে পড়ো, সে তুমি চাকরি করো, সে তুমি বয়সে সন্তানের সমান হও আর তুমি বাবাই হও, সবাইকে ছুঁয়ে যাচ্ছে যে আয়োজন, তার নাম ভূত স্টুডিও। আর সেখানে সেই মঞ্চে এই মুহূর্তে আমাদের সাথে নিহাদ, তার জীবনের এক্সপিরিয়েন্সটা বলছে। আমরা আবারও নিহাদের কাছে যাব। নিহাদ, তারপরে তুমি বলছিলে তোমার আঙ্কেলের কথা, কি হলো?
ও আঙ্কেল চাকরি সূত্রে যখন ট্রান্সফার হলো, ট্রান্সফার হওয়ার পর নতুন পরিবেশে তখন মানে নেওয়া কষ্টকর। তো আমার যে কাজিনটা ছিল তো ভালোই ওরকম মানে মানে নিয়েছিল এক মাসের মধ্যেই, তো নতুন স্কুলে যাতায়াত করে নতুন স্কুলটা একটু দূরে এই জন্য মেইন রোড দিয়ে গেলে দূরে হয়, আর যদি মানে শর্টকাট রাস্তা আছে তো শর্টকাট রাস্তা দিয়ে ও যাতায়াত করে। তো শর্টকাট রাস্তাটা আসলে মানে ও যে কোয়ার্টারে থাকে, কোয়ার্টারে পাশি টপকে যাইতে হয়, তো পাশি টপকে ওখানে ঝোপঝাড় আছে, জঙ্গল আছে অনেক, মানে ঝোপঝাড় জঙ্গল, তো ওটা টপকে যাইতে হয়। তো এখন ও স্কুল ছুটির পর ফিরতেছিল একদিন, তো ও একটু দুরন্ত বোনা ছিল, দুষ্ট ছিল, ও দেখেছি গাছের নিচে একটা পিঁপড়ার ঢিপি,
আচ্ছা
পিঁপড়া বাসার ঢিপি, তো ওখানে সে দুষ্টামি করে প্রস্রাব করে দেয়।
আচ্ছা,
ও কিছু মনে করে না, ও বাসায় চলে আসে, চলে আসে স্বাভাবিকভাবে, এটা কিছু মনে করে না। আসার পর এখন রাতের বেলা যখন হয় তখন ও যখন মানে শুতে যাবে তখন কেউ ওকে ডাকে যে ওর নাম ছিল শরণ, এই শরণ ডাকে। তো এখন ও পাত্তা দেয় না, ও মনে করে যে কে না কে ডাকে, আমি ভুলতে শুনতেছি, ছোট বাচ্চা কিছু, তখন তো বাচ্চাই কিছু ইয়া করে না, কেয়ার করে না। তো ঘুমে যায়, ঘুমে হঠাৎ করে রাতে দুঃস্বপ্ন দেখে মানে মনে করে জেগে ওঠে। তখন পাশে আম্মু ডেকে কি হয়েছে বাবা, বলতে যে হলো আমি এরকম এরকম ভয় পাইছি, আমাকে একজন ডাকতেছে, কে আসে ডাকতেছে, যে আমার কাছে আয়, আমার কাছে আয়। তো এরকম বলে, তো বলে কিছু না বাবা, তুমি স্বপ্ন দেখছো, দুঃস্বপ্ন দেখছো, ঘুমাও। তো পরের দিন সকালে আবার ওই রাস্তাতে যখন স্কুলে যাবে তখন ও যখন ওই গাছটা ক্রস করবে, ক্রস করার সময় ওর পায়ে ওই ধান কাটার পর শুকালে যে খড়টা থাকে সেই খড়টা হলো ওর পায়ে বেঁধেছে, কিন্তু আশেপাশে কোনো খড়ের কোনো চিহ্নই নাই, মানে মানে ওর পায়ে বেঁধতেছে। তো এখন ও মানে ইয়া ফিল করছে, মানে ডিসগাস্টিং, কেমন এটা আমার পায়ের সাথে লাগতেছে। ও এরকম মানে করতে করতে যখন ক্রস করে চলে যায় একটু পরে দেখেছে না আর কিছু হয় না। তখন ওই কলেজ স্কুল থেকে এসে আবার ওই যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তো হঠাৎ করে একটা লোক, ও বুঝতে পারেনি, চোখের পলকে আসে, ওর মুখে একটা মিষ্টি ঢুকে দিয়ে মানে উধাও, ও আশেপাশে তাকাচ্ছে, কই লোক তো নাই আশেপাশে, আশেপাশে কই লোক, আমাকে কে খাওয়ালো? তো ও ঘাবড়ে যায়, যে আমাকে আম্মু বাইরের কারো কাছ থেকে জিনিস খাইতে মানা করছে। তো যায় ওর আম্মুকে এটা বলে, তো বলছে যে কেন খাইছিস এরকম এরকম, আমাদের জোর করে আমার মুখে ঢুকে দিয়েছে। তো কিন্তু লোকের দেখা নাই, লোকটা কেমন সেরকম অদ্ভুত টাইপের একটু আচরণ করলো, তো দেখা নাই, তো ও স্বাভাবিকভাবে নিল এটা। তো ওই দিন রাতে আবার ওই স্বপ্ন দেখতেছে যে ওই মানে আরো মানে ওই অবয়বটা একটা অবয়ব রূপ ধারণ করে বলতেছে যে আমার কাছে তুই চলে আয়, এই গাছের এখানে আমি তোর জন্য ওয়েট করতেছি। তো ভয় পায় যে আবার রাত্রেবেলা জেগে ওঠে, তো বলে যে এরকম দুঃস্বপ্ন দেখতেছে, তো ওকে মানে ওই আর আম্মু একটু ইয়া হয় যে ওকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া দরকার। তো নিয়ে যায়, ও কবিরাজ কিছু ধরতে পারে না যে এমনি দুঃস্বপ্ন দেখে একটা সুরের তাবিজ দেয়। তো আবার ওই ওই দিন ওর পরের দিন দেখে যে ও ছাদের উপর খেলতেছে, তো নিচে আম্মু এমনি গল্প করতেছে, তো বলতেছে যে বাবা তুমি বাচ্চা মানুষ, তুমি ছাদের উপর থাকো না, পড়ে যাবে, তুমি নিচে আসো। তো ও হলো এখন ওই ছাদের উপর থেকে আম্মু যখন ডাকলো তখন চোখের পলকে দেখে মানে ওই ছাদটা দুই তলা, চোখের পলকে নিচে আসে আম্মুর সামনে হাজির। তো আম্মু অবাক, এত চোখের পলকে কিভাবে, চোখ ফেলতেই পলক ফেলতে কিভাবে আসে? তো মানে অবাক হয়ে যায়, তুমি কিভাবে আসলে বাবা? বলতেছে, তো বলতেছে আমি হাওয়ায় উড়ে উড়ে আসছি। তো বলতেছে হাওয়ায় উড়ে উড়ে আসছো, এরকম ধরনের আজিব কথা। তো আরো ওর আম্মু হলো ভয় পাওয়া যায় যে মনে হয় কিছু সমস্যা হয়েছে। তো ওকে আরো মানে বড় হুজুরের কাছে নিয়ে যায়, ও তাবিজ দেয়, কিন্তু তাবিজ ওর থাকে না, ও দুষ্ট ছেলে তো একটু, তো বারবার মানে হারে ফেল দেয় তাবিজ, কিভাবে যে এমনিতে হারে যায়। তো এখন ওই সমস্যার আর বেড়ে যায়, সমস্যা বেড়ে যায় যখন ওই ও পড়তেছিল রাতে, একবার এক সময় পড়তেছিল, তো এখন ও যে মানে ওর যে রুমে পড়তেছিল সেই রুমে মানে লাইট হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ও বলতেছে মনে হয় কারেন্ট চলে গেছে, কিন্তু দেখে যে অন্য রুমে লাইট জ্বলতেছে, এই রুমে লাইট কেন বন্ধ হলো, মানে ফিউজ হয়েছে মনে হয়। কিন্তু ও লক্ষ্য করে যে একটা সাদা রকমের একটা অবয়ব ওর দিকে তাকে বলতেছে যে আমার কাছে চলে আয়, তুই আসলি না তোর তোর ক্ষতি হবে, এরকম বলতেছে। তো ভয় ভয় চিৎকার দেয়, চিৎকার দিয়ে পাশের রুম থেকে আম্মু আসে, দেখে যে ছেলে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো তখনই মানে তো চিন্তায় পড়ে যায় যে না বড় কোনো হুজুরের কাছে নিয়ে যেতে হবে, বাসা চেঞ্জ করতে হবে, মানে মনে করে যে বাসাতে কোনো সমস্যা মনে হয়, বাসা চেঞ্জ করতে হবে। আমরা মানে তখন ওর আব্বু হলো ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করে, তো ট্রান্সফার হয়ে যায় এই কুড়িগ্রাম অঞ্চলে ট্রান্সফার হয়ে যায়। তো তারপরে ও মানে যেদিন যাবে সেই দিনে ঘটনা, সেদিন হলো এখন রাতের বেলা, সব গোছান শেষ, অর্ধেক মালামাল চলে গেছে, এখন কিছু আছে তো পরে যাবে। তো সেই দিন ওর একটা মানে চাচা আসছিল, তো চাচার সাথে সে এক রুমে শুয়েছিল। তো তখন হঠাৎ করে মানে চাচা ঘুম থেকে উঠে দেখে যে মানে পাশে নাই, ভাতিজা নাই। তখন খোঁজাখুঁজি করে বাড়ির সবাইকে ডেকে তোলে যে নাই তো কই গেল, বা সব বাড়িঘর খোঁজাখুঁজি করে তারপরে দেখে যে অনেক আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে দেখে যে ওই যে সেখানে শুয়েছিল সেখানে শুয়ে আছে। তো বলতেছে ওকে বলতেছে ওকে ডেকে তুলে বলতেছে তুমি কই গেছিলা, তুমি এখানে শুয়ে আছো, মানে আমি তো তোমার খুঁজে খুঁজে হয়রান, আমরা সবাই খুঁজে খুঁজে হয়রান। তো বলতেছে আমি তো এখানেই ছিলাম, আমি খালি স্বপ্নে দেখতেছিলাম যে আমি হাওয়ায় উঠতেছি, কিন্তু কাউকে দেখতে পারতেছি না, আমার ভালো লাগতেছিল হাওয়ায় উঠতেছি, বাচ্চা মানুষ স্বপ্নের মধ্যে মজা পাইতেছিল। তো এখন ওরকম দেখার পর দেখে যে না সমস্যাটা খুব গুরুতর, তখন ওই মানে চলে যায়, ট্রান্সফার হয়ে ওই পরের দিন চলে যায়। চলে যাওয়ার পর ঈদের ছুটিতে একবার বেড়াতে আসছিল, তো সেই সময় আমি তখন ছিলাম ছোট, আমি তখন ক্লাস টুতে পড়তাম, ও পড়তো ক্লাস ফাইভে। তো ক্লাস ফাইভে থাকার সময় ওর সাথে এরকম ঘটনা ঘটতেছিল। তো এখন আমি ছিলাম, আমরা একসাথে মানে যখন মানে নানি বাড়িতে একসাথে একত্র হয় মজা করি ইয়া করি, তো আমি খেলতেছিলাম ওর সাথে বাইরে বিকেলে খেলতেছিলাম। তো ও হঠাৎ করে মানে কেমন অস্বাভাবিক আচরণ করে বাসায় চলে আসলো, আর এসে এখন মানে দরজা লাগিয়ে দিছে, আর সে ওর মানে ওর তো নানি বাড়ি, আমার হলো মানে দাদু বাড়ি। তো ও নানি বাড়িতে আসে, ওর হলো ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিল, জোরে দরজা লাগিয়ে দিল, ওই রুমে ওর বাবা শুয়েছিল। তো এখন দরজা জোরে লাগিয়ে দিয়ে লাগিয়ে দিল, ও তো মানে ওর মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু হয়ে গেছে, যে এরকম একটা চাকু নিয়ে নিজেকে নিজেকে এরকম মারবে ভাব। তো আব্বু দেখা পাইছে, এটা দেখা পাই বলছে যে বাবা তুমি কি করতেছো কি করতেছো। তো ওর কাছে যখন যায় থামাতে যাবে তখন জোরে ঝাটকা মানে ফেল দিছে, তখন একবারে মানে বাবা সেন্সলেস হয়ে গেছে, ধাক্কা খায় খাটের সাথে ধাক্কা খায় সেন্সলেস হয়ে গেছে। তো এখন আমরা মানে আমিও তো মানে চলে আসি, চলে আসে সবাই মিলে পরিবার সবাই মিলে ধাক্কাচ্ছে দরজায়, খোল বাবা খোল, কি করিস ভিতরে কি করিস। ও হঠাৎ করে দরজা খুলে যায়, দেখে যে ওরকম অবস্থা, ওই চাকু নিয়ে মানে খুন করার চেষ্টা করতেছে নিজেকে। তো তারপরে ওকে ওর মানে প্রচন্ড শক্তি, ওকে মানে ধরে রাখা যায় না, তো ওকে ধরে আনে আস্তে আস্তে, মানে ওকে বসানো হলো এক জায়গায় ধরে আসে, উনি তিন চারজন মিলে ধরে আসে, তাও মানে খুব শক্তি, ও বলতেছে আমি আমি একে নিয়ে যাবো নিয়ে যাবো বলতেছে। তখন আমার আব্বু ছিল, আমি আমি অবশ্য সামনে থেকে দেখতেছিলাম, এটা আমার মনে আছে, এবারে স্পষ্ট মনে আছে, সামনে দেখতেছিলাম। আর আব্বু বলতেছে যে তুই কেন একে নিয়ে যাবি, তুই কি ক্ষতি করিস, তখন বলতেছে যে ওই তো গাছেতে একটা পিঁপড়া ঢিবি ছিল, ওখানে প্রসাব করছিল, তো ওটা আমার মানে বিয়াদবি লাগছে, এটা হলো মানে আমার কাছে খারাপ লাগছে, তো একে আমি নিয়ে যাবো, একে আমি ছাড়বো না। তো বলতেছে তুই কি চাস, তুই একে একে ছাড়ে দিবি, তুই কি চাস, তো বলছে না আমি একে নিয়ে যাবোই। তখন আমার নাসর বান্ধা ওই জিন শুনতেছে না, নাসর বান্ধা তো এখন ওকে কি ওকে এখন মানে ওই সুরা টুরা পরে কোনোরকমে বসে রাখে, যখন ও স্বাভাবিক হলো তখন ওকে বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুরের কাছে কিছুদিন ভালো থাকে, তারপরে আবার ওরকম মানে পাগলামো শুরু হয়, ঘরের জিনিসপত্র এনে ভাঙচুর, তারপরে বিভিন্ন রকমের অস্বাভাবিক আচরণ দেখেছি। রাত্রে ঘুমে ঘুমের থেকে উঠে দেখেছি সে মানে খাটের নিচে শুয়ে আছে, এরকম মানে আজিব আজিব ঘটনা। তো ও বলে ও মানে ও আস্তে আস্তে শুকিয়ে থাকে, ও বলে যে আমি একটা দেখতে পাচ্ছি, একটা অবরোধ দেখতে পাচ্ছি, আমাকে মানে আসে আমাকে নিয়ে যেতে চাচ্ছে, নিয়ে যেতে চাচ্ছে আমাকে, খালি বলে যে আমার সাথে আয় না হলে তো তোকে আমি নিয়ে যাবো, তো এরকম বলে। সর্বশেষে যায় এটা মানে ভালো হয় একটা বড় হুজুরের কাছে নিয়ে যায়, নিয়ে যায় তিন বছর পর যখন ও মানে ক্লাস এইটে, তখন ও মানে এক বড় হুজুরের কাছে নিয়ে যায়, তখন ওখানে ওখানে ওর দিনের চাহিদা শুনে যে তুই তুই কি চাস, তুই এতদিন এই ছেলেটাকে মানে উপর ভর করে আসিস, কত ক্ষতি করছিস, তুই কি চাস, তুই আর কি চাস বল, এই তুই এরকম বলে। তারপরে ওই জিনে জিনে হলো একটা বোতলে বন্দি করে, বোতলে বন্দি করে ওটা নদীতে ফেলে দেয়। তারপর থেকে আপাতত এখন সুস্থ আছে, এখন ওরকম কোনো প্যারানর্মাল কোনো বিষয় দেখা যায়, স্বাভাবিক আচরণ দেখা যায় না, এখন আমার কদিন ভালোই আছে।
ডিফারেন্ট একটা স্টোরি শুনছিলাম, ডিফারেন্ট রকমের একটা ঘটনা বলছিল আমাদের বন্ধু, যে কিনা এসেছে ঢাকার নটরডেম কলেজ থেকে তার জীবনের একটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে। তোমার কাছে কি এরকম আরো স্টোরি আছে যারা? আচ্ছা ঠিক আছে, আমরা তোমার কাছ থেকে সেই স্টোরিটাও শুনবো, তার আগে একটু বন্ধুদের কাছ থেকে আসি, যাদের শুনছেন শেষ অবধি তাদেরকে বলছি আপনাদের মনের কথাগুলো চাইলে শেয়ার করতে পারেন। শুরুতে যে এফএম স্পেস দিয়ে নিজের নাম লিখেন, তারপর কথাগুলো লিখে পাঠিয়ে দেন আমার ঠিকানা, আমার ঠিকানাটা জানেন 26969। আচ্ছা নেক্সট এপিসোডে কিন্তু আপনিও আসতে পারেন যদি আপনার কাছে এমন কিছু ঘটনা থেকে যেই ঘটনাগুলো আপনি বলতে চান। যেমন আজকে শুরু থেকে আমরা দেখেছি এই বিভিন্ন বয়সের মানুষের এখানে এসেছেন, মাত্র এইমাত্র যে মানুষটি রয়েছে সে হচ্ছে আজকে সবচেয়ে কনিষ্ঠ, সবার চাইতে ছোট কলেজ পড়ু একটা বন্ধু। এর আগে আমরা দেখেছি বিভিন্ন এইজের মানুষেরা এখানে এসেছেন, অর্থাৎ ভূতুরে ঘটনাগুলো কিন্তু সবার জীবনেই কম বেশি থাকে বা এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো শোনা থাকে। আপনার কাছে যদি এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে যেটা আপনি নেক্সট উইকে আসতে চান এবং এসে বলতে চান, সবাইকে জানাতে চান, আমি বিশেষ করে প্রবীণদের কাছে বলি যে যারা আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ রয়েছেন, হয়তো কখনো রেডিও শোনেননি, আজকে হয়তো বা আপনার মেয়ে বা আপনার ছেলে রেডিও শুনছে, তারই ধারাবাহিকতায় আপনি আজকে কান পেতেছেন স্পিকারে, তা আপনাদেরও যদি কিছু থাকে যেগুলো আপনার জানা আছে সে ঘটনাগুলো যদি শেয়ার করতে চান আমাদের সাথে, জাস্ট ছোট্ট একটা রেজিস্ট্রেশন করতে হবে। কি করে করবেন? ওই মোবাইল ফোনের মেসেজ অপশনে ব্যাপারটা আছে, মেসেজে গিয়ে টাইপ করে ফেলবেন RBS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনি যে এলাকায় থাকেন সেই লোকেশনটা টাইপ করবেন, আর একটা স্পেস আপনি কি করেন পেশায় সেটা টাইপ করে পাঠিয়ে দিবেন 26969। আমরা আপনার সাথে যোগাযোগ করে নিব, আপনাকে অবশ্যই চারটা জিনিস লিখতে হবে শুরুতে, ঠিক আছে? এদিকে SMS করেছেন আমাদের বন্ধু রাদিয়া, আই লাভ দিস শো, ওকে। রোজ বলছে আমার মনটা খুব খারাপ, তারপরও তোমায় শুনছি, ধন্যবাদ রোজ। আমি জানি না কি কারণে মন খারাপ, বাট আজকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি আমরা শোনানোর চেষ্টা করেছি। যাত্রাবাড়ি থেকে মিমি জানিয়েছে অনেকদিন পর তোমার সাথে শোটা খুব এনজয় করলাম, থ্যাংক ইউ সো মাচ। মিরাজ রয়েছেন গুলশান থেকে, গল্পটা সুন্দর লাগেনি বাট আরও ডিফারেন্ট ঘটনা রয়েছে এরপরে। আবির বলছেন কাল ঢাকা ইউনিভার্সিটির এক্সাম আছে, তারপরও তিনি শুনছেন, বাট আবির বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। নুসরাত রয়েছে ভাইয়ের স্টোরিগুলো শুনে এখন আমার ওকে ভয় পাওয়ার কিছু নাই, আপনি ভয় পাবেন না মোটেও, কারণ যখনই ভয় পাবেন তখনই মনে রাখবেন যে আমরা কিন্তু সবাই আপনার সাথে আছি। আর এই মুহূর্তে আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে ভয়কে দূর করার জন্য আপনি সবসময় রাখতে পারেন প্রাণ ঝাল চানাচুর। এদিকে ওয়াকিল রয়েছে ফার্মগেট থেকে, ভাই কালকে অ্যাডমিশন টেস্ট ঢাকা ইউনিভার্সিটিতে, তবুও মিস করতে পারলাম না, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক। কালকে যাদের অ্যাডমিশন টেস্ট রয়েছে, ইভেন যারা ঢাকা শহরে এই মুহূর্তে অ্যাডমিশন টেস্টের জন্য ওয়েট করছেন, তাদের প্রত্যেকের ভালো একটা জায়গায় আসলে অ্যাডমিশনটা হোক এটা আমি মন থেকে চাই। আর SMS করেছেন প্লাবন, উদয় ভাই আপনার ফেসবুক আইডিটা কি? আচ্ছা আমার ফেসবুক আইডি তো আসলে ফেসবুক আইডি, বাট সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনি আমার অফিসিয়ালি ভেরিফাইড ফেসবুক পেজে থাকেন, যেটা আমি
নিজেই মেনটেন করি। সো সেই পেজটা হচ্ছে আপনার জন্য বলে দিতে চাই, www.facebook.com/rjudaY। সো এটা যেহেতু ভেরিফাইড এবং আমি নিজে মেনটেন করি, সো আপনি অন্য কোনো ফেক পেজে যদি গিয়ে প্রতারিত হন তার দায়ভার আমি নিতে পারবো না, কারণ এরকমের বিভিন্ন রকমের ঘটনা আমাকে শুনতে হয় যেটা নিয়ে পরবর্তীতে আমি বিব্রত অবস্থায় পড়ি। এই জন্য আমি সবসময় কিন্তু অন এয়ারে বলি যে আমার কোনো আইডি বা গ্রুপ বা পেজ নাই যেটা আমি ভেরিফাইড না। সো একমাত্র ফেসবুক যেটাকে ভেরিফাইড করেছে সেই পেজে আপনি কানেক্টেড থাকেন, সেখানে একটা পোস্ট ইতিমধ্যে আপনি ঢুকলে দেখতে পারবেন সেখানে রয়েছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে ফেসবুকের ভেরিফাইড সাইনটা আমার পেজে আছে, ব্লু একটা টিক মার্ক দেওয়া আছে, ওই পেজে একটা লাইক দিয়ে রাখুন। এবং আপনার যদি কোনো মতামত থাকে, কোনো সাজেশন থাকে, ডেফিনেটলি আমার মেসেজ বক্সে ইনবক্স করবেন, অর্থাৎ সেখানে সেন্ড মেসেজ একটা অপশন আছে, সেখানে আপনি লিখে পাঠাতে পারেন। আপনার প্রত্যেকটা মতামত আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অলরেডি সেই পেজে আমি আরজে উদয়ের পেজের থেকেই এই মুহূর্তে কিছু কমেন্ট পড়তে চাই, কারণ এখানে আজকে এখনো অবধি কোনো কমেন্ট আমরা সেভাবে পড়িনি। সো সেখান থেকে যদি আমরা কিছু কমেন্ট দেখি তাহলে রয়েছেন এই মুহূর্তে ওখানে নিবেদিতা, রয়েছেন আমাদের সাথে ফারুক, রয়েছেন রকিবুল হাসান আকাশ ফরিদপুর থেকে, রয়েছেন আবির খান, রয়েছেন সেখানটাতে সায়মা লাবিব লিজা, আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে সেখানটাতে আরিয়ান আহমেদ দিলু, সৌরভ রেজা আর তাফসান আহমেদ, তারপর সেখানটাতে রয়েছেন সানি চৌধুরী, এল এম মেসি, আফ্রিদি রাফিকে দেখতে পাচ্ছি সেখানটাতে, রিফাত রয়েছেন আমাদের সাথে, ফারিয়া সুলতানাকেও দেখতে পাচ্ছি, তন্ময় রাজ রয়েছেন আমাদের সাথে যুক্ত, বাঙালি বাবু অনেক কষ্টের জীবন, এবং সঙ্গে রয়েছেন মাসুদ রানা। সো যারাই আমাদের এখানে কমেন্ট করছেন প্রত্যেকের কাছে আমাদের একটা অনুরোধ থাকে যে পোস্টটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আপনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের বার্তাটা আপনার ফ্রেন্ড সার্কেলের অন্যান্য বন্ধুদের কাছেও কিন্তু চলে যাবে। নাহিদা সুলতানাও কিন্তু এই মুহূর্তে আমাদেরকে শুনছেন সুদূর সুইজারল্যান্ড থেকে। সো এভাবে করে প্রবাসে এসে বিদেশে গ্রামে শহরে যেখান থেকে যে বন্ধুগুলো আমাকে শুনছো প্রত্যেককেই বলতে চাই ধন্যবাদ, কারণ এত এত অপশন থাকার পরও বেছে নেয়া জাগো এফএম 94.4 এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সো আমরা শেষ ঘটনাটি শুনতে যাচ্ছি আজকের ভূত স্টুডিওর, এবং সেটি বলছে আমাদের নটরডেম কলেজের স্টুডেন্ট নিহাদ। বলে ফেলো, শুনে ফেলি।
বন্ধুর কাছ থেকে শোনা, তো ও নিজেই এটা ফেস করেছে। তো ও বন্ধুর নাম শুভ। তো এই বছরেই ঘটনাটা ঘটা, এপ্রিলে ও যখন মানে ঢাকাতে পড়াশোনা করে, ও যখন বাড়িতে ছুটিতে আসবে, বৃষ্টির ছুটিতে বেড়াতে আসবে, তখন মানে আসার পথে ওর বাসা ছিল একটা গ্রামে। তো গ্রামের আগে একটা মানে বিল পড়তো, তো বিল আর নদী ছিল একটা, তো ওখানে একটা ব্রিজ ছিল। তো ব্রিজটা নাকি মানে লোকমুখে শোনা, ওটা ওখানে আগে ওই ব্রিজে যে যেত রাতে, তো ওখানে ডাকাত পড়তো, ডাকাতে সবকিছু লুট করে নিত, অনেকে নাকি খুন করা হয়েছে, ওই নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এরকম আগে শোনা যেত। তো এরকম ও শুনছে, কিন্তু ও একটু সাহসী, ও অত কিছু ইয়া করে না। তো ও যখন বাসায় ফিরতেছিল ঢাকা থেকে, ট্রেন লেট হয়েছিল, এই জন্য রাত হয়ে গেছিল, ও যে গ্রামে পৌঁছবে সেই সময় ও গাড়ি নিয়ে আসতেছিল, বাট ওর গাড়িটা মানে গাড়ি যে যেটা মানে চলতে মানে আসতেছিল সেটা হলো ভ্যান ছিল। তো ভ্যানের ড্রাইভার বলতেছে আমি আর যাবো না, আমি আর আমার গ্রাম এখানে, আপনি হেঁটে হেঁটে, আপনি তো পাশে গ্রামই, ওই বিলের ঘাটের ওই পাশেই তো আপনার গ্রাম, তো ওখানে আপনি হেঁটে হেঁটে চলে যান, আমি যাবো না। তো এরকম মানে ভ্যানের এরকম আচরণ দেখে তো মানে ও ইয়া হয়ে গেল, বলতেছে যে কেন আমার একা ছেলে কিভাবে যাবেন। তো এখন মানে নিতেই হলো যে ও যাবেন। তো এখন ও আসতেছে, তো ওই ব্রিজটার যখন কাছাকাছি চলে আসছে ও দূর থেকে দেখতে পাচ্ছে যে ব্রিজের মধ্যে মানে ব্রিজের নিচে পানি ছিল না বেশি, তো ব্রিজে যখন উঠলো তখন ব্রিজের মধ্যে দেখে একটা কুকুর বসে আছে। ও যখন আসলো ওদিকে তাকিয়ে আছে, মানে কুকুরটা একটু অস্বাভাবিক ধরনের। তো ও যখন মানে ও মনে করলো যে কুকুর রাতের বেলা কি না কি করে, তো একটা গাছের ডাল ভাঙলো পাশ থেকে, রাস্তার পাশে গাছের ডাল ছিল, ঢাল ভাঙে ওকে মানে তাড়া করতে যাবে, ওই সময় কুকুরটা হঠাৎ করে ব্রিজের পাশ দিয়ে লাফ দিয়ে নদীর লাফ দিল। তো মানে দেখলো যে কুকুর লাফ দিল, মানে নদীর তো কোনো লাফ দেওয়ার কথা না, ও তো সামনে পিছনে যে কোনো দিকে দৌড় লাগাতে পারতো। তো যাই দেখেছি না কুকুর টুকুর কিছুই নাই, শব্দ হওয়ার কথা সে শব্দ হয়নি। তো ও মনে করলো যে এমনি মনে হয় কুকুর পড়ে গেছে, আমি শব্দ পাইনি, এটা আমার মানে দৃষ্টি বিভ্রম। তো ও যাচ্ছে, ব্রিজটা ক্রস করছে, সেই সময় দেখে একটা লোক কিছু কাঠ খড়ি কুড়াচ্ছে। তখন ওই লোকটা ওকে ওর দিকে তাকালো, তাকে বলতেছে যে বাবা আমার মানে এই আগে মিস্টেক হয়েছে, আগে একটা মানে বলা হয়নি যে বিলেখাটের ওই পাশে একটা শ্মশান ছিল, ওই ওখানে পরিত্যক্ত শ্মশান, যখন বন্যা হতো তখন ওটা অর্ধেক ডুবে যেত, তো ওটা আসলে পরিত্যক্তই ঘোষণা করা হয়, তো তাও মানে ওখানে মাঝে মধ্যে দু একটা মরা পুরানো হয়, হিন্দুরা ওখানে মানে মরা পুরায়। তো ওই লোকটা বলতেছে যে আমার এক মানে দূর সম্পর্কে আত্মীয়, ওর কেউ নাই তো মারা গেছে, তো এত রাতে মারা গেছে তো সব দাহ করতে হবে, তো তুমি মানে একটু একটু সাহায্য করলে ভালো হয়, আমার মানে কাঠখড়গুলো একটু আগে দাও এই পর্যন্ত, তারপরে আমি দেখে নিব, সমস্যা নেই। তো এরকম বললো, গেল সাথে সাথে, তো বললো যে তুমি যাও সামনে মানে দেখতে পাবে ওখানে শ্মশান সাজানো আছে, তো ওখানে ও গেল, কিন্তু ওই লোক পিছনে দেখলো লোক নাই, তো গেল, মনে করলো যে লোক মনে হয় আরো কাঠখড়ি পুরা মানে কাঠখড়ি পুরাচ্ছে, তো ওপরে আসবে মনে হয়, তো গেল, যায় দেখলো যে ওখানে যে লাশটা আছে সে লাশের উপরের যে চাদরটা সেটা ওঠা, তো সে দেখলো যে সে মানে বিস্ফোরিত চোখে তাকাইছে যে এটা কি করে শুনবো, দেখলো যে ওই যে লোকটার সাথে কথা বলে সেই লোকটা ওখানে শুয়ে আছে, কিন্তু ওর পায়ের দিকে দেখলো পাওটা খুব ছোট, দেখলো যে পাওটা মানে কুকুরের মতন, ওই যে কুকুরটা দেখছিল ওই ব্রিজের উপর ওই কুকুরের মতন পাটা, আর এদিকে মানে মানুষের মতন এদিকে কিছুটা কুকুরের মতন সে, তো ওটা দেখে মানে এটা তো তুমি থাকুন মানে ভালো না, এখানে মাঝে মধ্যে ডাকাতও পড়ে, তো এই রাস্তাতে কেন আসছো, তো বলতেছে আমি মানে আমি জানি না আসলে আমি বাসায় আমি ওটা মানে কেয়ার করিনি, এটা তো এরকম হয়ে গেল, বাসায় গেল, বাসায় যায় এখন দিন পুরোপুরি মোটামুটি ভালোই কাটলো, রাত্রে যখন ঘুমাতে যাবে তখন ও খেয়াল করলো যে ওর মানে জানালার পাশে মানে কুকুর মানে ঘেউ ঘেউ করতেছে, প্রচুর কুকুর ঘেউ করতেছে, তো মনে করলো যে কুকুর ঘেউ করে কেন, করতেই পারে মানে এমনি কোনো কিছু দেখছে মনে হয়, এরকম কোনো লোকজন অচেনা আগন্তুক লোকজন দেখছে মনে হয়, তো ওর কি আর করে না, তো প্রায় ঘুমে যায়, ঘুমে যায় রাত দেড়টা দুটার দিকে ও উঠে মানে ঘুম ভেঙে যায়, রাত করে ঘুম ভেঙে যায়, ও উঠে দেখে যে মানে ওই ওই পাশে জানালার ওই পাশে একটা অবয়ব, অবয়বটা শেপটা মোটামুটি একটা মানে ইয়ার মতন, বিশেষ করে কুকুর অর্ধেক অর্ধেক মানুষ এরকম একটা শেপ, অবয়ব তো জানালার মানে বরাবর একবারে সোজাসুজি এরকম করে মানে আসে মানে অর্ধেক তাকে আসে, আর চোখও দেখা যাচ্ছে, চোখটাও মানে একবারে মানে রক্তবর্ণ, তো ও দেখে তো ভয় পাওয়া যায়, ও তো মানে চিৎকার দিয়ে ওঠে, বলে যে কই কে আসো, তখন ওরা আসে বলে কি হয়েছে, দেখো যে ওখানে কে, দেখো ওখানে কে, তো কেউ আর ও দেখতে পায় না, কেউ দেখতে পায় না যে কি কিছু নাই, তুই মনে স্বপ্ন দেখছিস এমনি মনে হয়, তো না ওই মানে ভয় পাওয়া যায়, ভয় পায় তাও কোন রকমের রাত ওই রাতটা কাটায়, পরের দিন রাতে ও দেখে যে ওই ওরকম অবয়ব যে শ্মশানে যেরকম মানে দেখছিল শোয়া অবস্থায়, তো ওটা দেখে যে ওর মানে ফ্যানের সিলিং ফ্যানের সাথে ঝুলতেছে, তো এখন ওই মানে কি চাই, তখন জিন এক বলে তুই কি চাস, তো বলে যে আমাকে ওই শ্মশানে মানে দুটা ছাগল আর হলো পাঁচটা মুরগি দিয়ে আসতে হবে, তো ওই মতন দিয়ে আসে, তারপর থেকে মানে আর সমস্যা হয় না, ফ্যান বর্তমানে ঠিক আছে।
Great. So, I had a different ধরনের ঘটনা শুনছিলাম আমরা নিহাদের কাছ থেকে। সো নিহাদ, তোমার এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ, এবং জাগো ফ্যামিলি স্টুডিওর পক্ষ থেকে তুমি এবং তোমার নর্থডাম কলেজের সমস্ত স্টুডেন্টকে শুভেচ্ছা রইল। হোপফুলি তোমরা শুনবে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। কথা হচ্ছিল বন্ধুর সাথে, আর এরই সাথে আজকে চার চারজন অতিথিকে নিয়ে আসার চেষ্টা করেছি আমরা, চাকুরিজীবী স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ব্যবসায়ী এবং ফাইনালি কলেজের একটা স্টুডেন্ট। চারটা এজের চারটা মানুষকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। চারজন মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিগুলো ছিল, এক একজনের বলার ভঙ্গি এক এক রকম ছিল, বাট সবকিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে যে আপনারা যারা লিসনাররা কষ্ট করে এত রাত অব্দি আমাদেরকে টিউন করে শুনছিলেন, সো সেই মানুষগুলোকে একটু ধন্যবাদ দিতে চাই। সো কেমন লাগলো? আমার হাতে আর সময় রয়েছে 10 মিনিটের মতো, পুরোটা একটু রিভিউ করতে চাই। ভালো লাগছে? কোন স্টোরিটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে? কার স্টোরিটা আজকে ভালো লেগেছে? প্রথমে ফেরদৌস ভাই এসেছিলেন সাভার থেকে, তারপর তানজিদ এসেছিলেন মহাখালী থেকে, তারপর সাঈদ এসেছিল গাজীপুর থেকে, এন্ড ফাইনালি নিহাদ এলো মতিঝিল থেকে। এদের মধ্যে কোন কোন স্টোরিটা বা কার স্টোরিটা আপনার কাছে আজকে বেশি ভালো লেগেছে, স্পেশালি যারা শুরু থেকে আছো তাদের কাছ থেকে শুনতে চাই। আর ঝটপট করে এসএমএস করতে হবে, কি করে এসএমএস করবে ব্যাপারটা ক্লিয়ার করছি। মোবাইল ফোন আছে তোমার, মেসেজ অপশনও আছে, ওখানে গিয়ে টাইপ করতে হবে JFM, স্পেস দিয়ে লিখতে হবে নিজের নাম, স্পেস দিয়ে নিজের কথাগুলো পাঠিয়ে দিবে আমাকে 26969 নম্বরে, 26969 নম্বরে। ইতিমধ্যে এসএমএস আসতে শুরু করেছে, সেখানে যেমনটা আবির রহমান লিখেছেন যে পরীক্ষা চলছে, দোয়া করবেন, বেস্ট অফ লাক। হৃদয় আহমেদ রয়েছেন আমাদের সাথে, সাগর রয়েছেন, স্টোরিগুলো আনকমন লাগছে, ওকে থ্যাংক ইউ। এদিকে সাবিত রয়েছেন, আমি আর আমার ওয়াইফ শ্রাবণী শুনছি, ধন্যবাদ। রাশেদ রয়েছেন, ভালো লাগছে, এবং তিনি এসএমএস করেছেন আমাদেরকে। রোহান রয়েছেন গাজীপুর থেকে, এদিকে সৌরভ অর্ণব রয়েছেন বনানী থেকে, গল্পগুলো অনেকটাই ভৌতিক রয়েছেন। হৃদয় আহমেদ আমাদের সাথে, রুমে একা একা শুনছি আর খুব ভয় লাগছে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই আছি একসাথে। ইরা রয়েছেন মিরপুর এক থেকে, ভাই আজকে স্টোরিগুলো শুনে ভয় লাগছে, এদিকে পাশে কেউ নেই তবুও ভয় লাগছে না, নামটা কোথায় তোমার? নওশিন এসেছে, রুমের লাইটটা অফ, কাঁথা মুড়ি দিয়ে শুনছে, একটা ডিফারেন্ট ফিল না? আমি কিন্তু ভৌতিক গল্পগুলো, গল্পের বই যখন পড়ি তখন এরকম একটা এনভায়রনমেন্ট নিজে ক্রিয়েট করি যে হয়তোবা মানে খুব সাদামাটা একটা গল্প, বাট এনভায়রনমেন্ট যদি একটু ডিফারেন্ট থাকে, একটু অন্ধকার রুম, তার মাঝখানে পুরো নিস্তব্ধ, একটা ভৌতিক গল্পের বই পড়লেও তখন মনে হয় না যে তার পাশে হালকা আওয়াজ হলো, সেই আওয়াজটাও মনে হয় ও মাই গড এটা কিসের একটা আওয়াজ। সেরকম ভুতুরে গল্পগুলো যখন রেডিওতে শোনানো হয় তখন কিন্তু এই ফিলটা তুমি বাসা থেকে নিতে পারো, এবং এটাও লাইফে একটা ডিফারেন্ট টেস্ট। বিকজ আজকে হচ্ছে থার্সডে নাইট, কালকে একটা ফ্রাইডে, আজকে রাতে একটু লেট করেই আমরা ঘুমাই নর্মালি, সো সেক্ষেত্রে এই ফিলটা নেওয়া যেতেই পারে, লাইফে সব ধরনের ফিল থাকা উচিত। আর তোমরা যদি ডিফারেন্ট টাইপের ফিল নিতে চাও তাহলে আমার একটা অনুষ্ঠান রয়েছে আড্ডা উইথ উদয়, যেটা প্রতি মঙ্গল আর বুধবার দিন হয় জাগো এফএম 94.4, সেটাও কিন্তু শুনতে পারো। আর কালকে আমাদের একটি চমৎকার হাসির শো রয়েছে রাত 10টায় জামিলের সাথে, জামিলকে তো নিশ্চয়ই তোমরা চিনো, মিরাক্কেল খ্যাত জামিল, সো সে কিন্তু কালকে নিয়ে আসছে কমেডি টক, এবং কমেডি টক মানেই হচ্ছে হাসির রাজ্য, সো সেই রাজ্যে যদি তুমি ঢু মারতে চাও কালকে তোমাকে থাকতে হবে আমাদের সাথে। অ্যান্ড নবনীতা যুক্ত করেছেন যে বললেন যে ভালো লাগছে আজকে, এবং তুমি এসেছো বলে আরো বেশি ভালো লাগছে। আমি তো আসি, রোজ আসি, হয়তো অফিসে আসি, স্টুডিওতে আসি না, এখন থেকে আসবো ইনশাল্লাহ। আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে উঠতে পারি খুব তাড়াতাড়ি। অ্যান্ড আদিয়াত বলেছেন আমাদের সাথে সে রয়েছে, জাহিদ রয়েছেন আমাদের তানজিনেরটা ভালো লেগেছে তার কাছে, নিলয় বলেছেন অ্যাডমিশন টেস্ট চলছে বাট শুনলাম ভালো লাগলো, ধন্যবাদ, বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। সবির রয়েছেন আমাদের শেয়ারকে, সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। সামিহা মাহমুদপুর থেকে এসএমএস করেছে যে তানজিদের স্টোরিটা তার কাছে ভালো লেগেছে, এরকমটা এসএমএস করেছে। অপু লিখেছে আমাদের সাথে, এদিকে জিহাদ রয়েছেন 2 নম্বর 4 নম্বর, দুটো স্টোরি তার কাছে ভালো লেগেছে। রিদিয়া আমিন লিখেছেন আমাদের সাথে, নিহাদ ইজ টেলিং দ্য স্টোরি, আই লাইক ইট, ওকে, নিহাদের যে স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। রিয়া বলেছেন ভালো লাগছে গল্পগুলো, মিশু বলছেন আমাদের সাথে সে রয়েছেন, আফরিন শুভ রয়েছেন, মেহেদী হাসান রয়েছেন, নিতু এসএমএস করেছেন আমাদের সাথে। এদিকে প্লাবন কুমার যুক্ত হয়েছেন, কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে ফেসবুকে কোথায় খুঁজে পাবো? আমাকে ফেসবুকে খুঁজে পাবে আমার অফিসিয়াল ফ্যান পেজে, হুইচ ইজ ভেরিফাইড বাই ফেসবুক, সো এটা খুঁজে পাওয়া খুব সহজ। এখন তুমি যেহেতু ফেসবুক ব্যবহার করো, ফেসবুকে সার্চ অপশনটাতে গিয়ে আরজে স্পেস UDAY, আরজে উদয় দিয়ে সার্চ দিবে, তাহলে একটা পেজ পাবা যেখানে ব্লু একটা টিক মার্ক দেওয়া আছে, মানে এটা ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফাইড করেছে। ওই পেজে লাইক অপশনে ক্লিক করলে তুমি আমার পেজে একেবারে স্থায়ী বন্ধু হয়ে গেলে। তারপর সেখানে পোস্টগুলো নিচে তুমি কমেন্ট করতে পারো, কিংবা আমার মেসেজ অপশনটা ওপেন আছে, তোমার যে কোনো বার্তা আমাকে, যে কোনো সাজেশন আমাকে ইনবক্স করতে, করতে পারো, ভালো লাগা খারাপ লাগা সমালোচনাগুলো আমার ভীষণ ভালো লাগে, সো সেগুলো আমাকে পাঠাতে পারো। অ্যান্ড ইতিমধ্যে সেখানেও কিছু কমেন্ট আমি দেখেছি, বেশ চমৎকার চমৎকার বন্ধুদের গঠনমূলক কমেন্ট দেখতে পাচ্ছিলাম। যেমনটা আমাদেরকে রাইসা জানিয়েছে, খুব ভালো লাগে তোমার এই আয়োজনটা, আরো ভালো লাগবে যদি আমরা কিছু ইমেইলে নিতে পারি, কারণ সে ইমেইলে কথা বলেছে, তার পক্ষে আসা পসিবল না, সেটাও সে লিখেছে। সত্যি কথা বলতে কি আমাদের কিছু কিছু ব্যাপার না, মানুষের যার যারটা ঘটনা তার মুখ থেকে শুনতে ভালো লাগে। মানে আমি একটা ঘটনা রিড আউট করবো, সেটা আমার ওয়েতে, আমি হয়তো খুব ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে সেটাকে খুব সুন্দর করে এনে তৈরি করে শোনাবো, সেটা একটা টেস্ট। বাট না, আমি চাই আমার ভূত স্টুডিওতে সেই স্টোরিগুলোই মানুষ বলুক যেগুলো তার নিজের অভিজ্ঞতা, নিজের মুখ থেকে শুনতে। এ কারণে আমাদের এই ইমেল অপশনটা আমরা মানে খুব সহজ একটা অপশন কিন্তু আমরা ওপেন করিনি। নিহাত বলেছেন তার ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছিল, সাইমা লাবিম লিজা এটা জানিয়েছিল। প্রিন্স জাহিদ রয়েছেন আমাদের সাথে, এমডি রকিবুল ইসলাম আকাশ শুরু থেকে ছিলেন, আর আমাদের সাথে যুক্ত হয়েছেন সানি চৌধুরী, এনাম হোসেনকে দেখতে পাচ্ছিলাম তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, জসিম রাজ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, ইভান ছিলেন আমাদের সাথে, সজীবকে দেখতে পেয়েছি যুক্ত হয়েছেন। পাশাপাশি জাগো এফএম এর যে অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে, যেখান থেকে আমরা পুরো অনুষ্ঠানটা আজকে অডিও লাইভ করেছি, সেখানেও আমরা আজকে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। স্পেশালি অনেকে কমেন্ট করেছেন, প্রিয়াঙ্কা হাসান, জয়দেব, প্রিন্স হাসান রয়েছেন তাদের মধ্যে, নুসরাত জাহান, জান্নাত, ইফাতকে দেখেছি আমরা সেখানে যুক্ত হতে, আমরা দেখেছি প্লাবনকে যুক্ত হতে, আমরা দেখেছি সেখানে এমডি রিয়াজুলকে যুক্ত হতে, খায়রুল ইসলামকে যুক্ত হতে, অনেক কষ্টের জীবন, তারপর এমডি নোমান রয়েছেন, আলিদ আহমেদ সহ আরো অনেক অনেক বন্ধু, রুমালি আকাশে স্বপ্নীল সবুজ এমন আইডিও কিন্তু আমাদের ফেসবুকে রয়েছে, তৌসিফ আহমেদ মুমিন এবং বীর বাহাদুর মোল্লা সহ আরো অনেক অনেক বন্ধুরাই ফেসবুকে আজকে আমাদের এই লাইভের সাথে ছিলেন, শেয়ার করেছেন, যারা সেই শুরু থেকে শেষ অবধি অথবা শেষ সময়ে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমরা আশা করব ভূত স্টুডিও আগামী এপিসোডেও আপনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন এবং অনুষ্ঠান নিয়ে যে কোনো মতামত আমাদেরকে জানাবেন। আমার যে কোনো অনুষ্ঠান, সেটা আড্ডা উইথ উদয় হোক, আমাদের ভূত স্টুডিও হোক, কিংবা আসছে শনিবারের লাভ স্টোরি হোক, এই অনুষ্ঠানগুলো নিয়ে আপনার যদি কোনো সাজেশন থাকে, কোনো মতামত থাকে, অবশ্যই আমাকে আমার অফিসিয়াল ফ্যান পেজে মেসেজ করবেন, যেটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ যেটা আমার জানা দরকার যে আপনার কাছে আসলে অনুষ্ঠানটা কেমন লাগে, আপনার আরও কি হলে ভালো হতো, সেই সাজেশনটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা যা করি সবটাই আপনার জন্য, সো আপনি যদি এন্টারটেইন হন তবেই আমাদের সার্থকতা। সো স্পেশালি দেশে বিদেশে গ্রামে এবং বন্দরে পড়ার টেবিলে কিংবা অ্যাডমিশন টেস্ট দিতে আসা ছোট্ট বন্ধুটা, তোমার কাছেও যদি ভালো লেগে থাকে সে কথাটাও আমাকে জানিও। আজকের মতো আমি বিদায় নিব এখান থেকে, তবে কথা দিচ্ছি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে আসছে শনিবারে হয়তো চলে আসব লাভ স্টোরিতে রাত 10টাতে। সে পর্যন্ত খুব ভালো থেকো আর জাগো এফএম 94.4 শুনতে থেকো। মনে করিয়ে দিতে চাই আমাদের আগামীকালকের সকালবেলার শো গেট টুগেদারের কথা, যেখানে আরজে মেঘলা হাজির হয়ে যাবে সকাল 8টায় তোমার জন্য। আর একটু পরেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের আরজে রোজেনের রাতের ট্রেন, এই ট্রেন কিন্তু এখন থেকে চলতে শুরু করবে, ভোর 6টা পর্যন্ত তোমরা রোজেনের সাথে অনেক 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 জায়গায় ঘুরতে পারবে, আড্ডা দিতে পারবে। সো কোথাও যেও না, থেকে যাও জাগো এফএম 94.4 এর সাথে, আর কালকের উইকেন্ডটা কাটিয়ে দাও প্রিয় মানুষকে নিয়ে খুব চমৎকার ভাবে। আজকের মতো উদয়কে বল
exclusively on FusionBD.com.